This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Dream presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে কোন বন্ধুটি নিজের জীবনের অপরাধগুলো কনফেস করতে এসছেন, অনুষ্ঠানের শুরুতেই আমরা চলুন জেনে নেব আরজে রাজুর কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি প্রান্ত, 19 বছর বয়সী প্রান্ত আজ আমাদের যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। গরিব দুঃখীদের সাহায্য করতে প্রান্ত ভীষণ ভালোবাসেন, তাদের বিপদে সব সময় এগিয়ে আসেন। এবার ঈদে যে সেলামি পেয়েছেন তিনি সমস্ত টাকায় গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিয়েছেন। এছাড়াও ঘুরতে ভালোবাসেন প্রান্ত, আবার বই পড়তেও ভীষণ পছন্দ করেন। আর লেখকদের মধ্যে হুমায়ুন আহমেদ তার প্রিয় লেখক। এছাড়াও খেলাধুলার সঙ্গে জড়িত প্রান্ত, আর তাই তো গাজীপুর আন্ডার-18 টিমে তিনি ক্রিকেট খেলেছেন। আর প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা। এত বন্ধুসুলভ একজন মানুষ, পরোপকারী একজন মানুষ কি জন্য আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে, চলুন তা শুনতে চলে যাই আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে প্রান্ত আজকে রয়েছে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। বরাবরের মতোই থাকছে SMS পোল, যেখানে আপনি ভোট দিয়ে আপনার মতামত জানাতে পারেন। এবং প্রান্ত আজকে যে অপরাধগুলো এখানে কনফেস করতে যাচ্ছে, সেই কনফেসের জায়গাগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করব, অপরাধগুলো কি সেগুলো আবিষ্কার করব, এবং শেষে গিয়ে সেটার জন্য ওর জীবনে কি ঘটে গেছে সেটাও আমরা আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলতে চাই, আমাদের সঙ্গে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমে তার সঙ্গে একটু ফোনে কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আজকে প্রান্ত রয়েছে আমাদের সাথে এবং আশা করছি আপনি তার স্টোরি পুরোটা শুনে শেষে গিয়ে মূল্যবান মতামত অ্যাজ ইউজুয়ালি যেভাবে প্রদান করে থাকেন সেটাই করবেন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। এবং তার আগে আপনাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, আজকে প্রান্তকে দেখতে চাওয়া বা প্রান্তকে নিয়ে কিছু বলার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এবিসি রেডিওর, সে পেজটিতে চলে আসতে পারেন। এছাড়াও আপনারা যোগ দিতে পারেন, আরেকটি পেজ রয়েছে আমার, সেখানে এসে আপনারা প্রান্তর সাথে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে আপনারা যদি স্টোরি বলতে আসতে চান এখানে, সেটাও আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারবেন এবং আমি পার্সোনালি ওই পেজটি টেক কেয়ার করি এবং ওখান থেকে আপনাদেরকে স্টোরি সিলেক্ট করে আপনাদেরকে অনেক সময় নির্বাচন করে থাকি। আমার পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, kebriya.rj। ওকে প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। এবং তারও আগে আপনাকে আরো একবার বলছি, আপনারা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদেরকে SMS করতে পারেন। আমাদেরকে SMS করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে আমাদের স্টেশনের নামটি লিখবেন এবং তারপর আপনার নামটি লিখে যে অপরাধ করেছেন সেটা খুব ছোট করে বলে আমাদেরকে টেক্সট করতে হবে। আমাদের টেক্সটের ঠিকানা হচ্ছে 2221 এই নম্বরে, আবারও বলছি 2221 এই নম্বরে। এছাড়া যারা আসতে চান তারা ফোনও করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। প্রান্ত আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি আপনি একেবারে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে বলবেন, যেখান থেকে মনে পড়ে আমরা শুনি।
আমার আব্বু আমার দাদার যে ফ্যামিলিটা তার মধ্যে সবার বড়, আমার আব্বুর একটা বড় বোন আছে, তারপর আমার আব্বুই মানে আমার ফ্যামিলির ভিতর হেড। তো আমার আব্বু
এক বোন
না, আমার তিন ভাই এবং এক বোন।
তিন ভাই এক বোন, কোথায় মানে বাড়ি কোথায়?
বাড়ি আমাদের টঙ্গীতে।
টঙ্গীতে আপনাদের বাড়ি? আচ্ছা, বাবা কি করতেন?
বাবা ব্যবসা আছে অনেকগুলা, বাট রাজনীতি মেইন,
রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জি বলুন।
তো আমার যতটা মনে পড়ে যে ছোটকাল থেকেই আমি মানে বড় সন্তান ছিলাম, আমার দাদা দাদি থেকে সবার কাছ থেকে অনেক আদর পাইছি। বেসিক্যালি আমার দাদা এবং আব্বু প্রচন্ড আদর করতো আমাকে। যেমন যতটুকু মনে পড়ে যে ছোটকালে যখন অ্যাজ ইউজুয়াল একটা ছেলে তো 5 বছর বয়স থেকেই পড়ালেখা শুরু করে, আমার জন্য অনেক আগে থেকেই বাসায় টিউটর রাখছে, তারপর অনেক কেয়ার মাধ্যমে বড় হয়েছে। একবার ছোটকাল থেকেই মানে আমাকে খুবই আদর করতো, আমি যেটা চাইতাম আমাকে কোনোদিনও না করতো না। একবারে ছোটবেলায় একটা ঘটনা আছে মনে পড়তেছে, যেরকম আমি আমার প্রাইভেট যে টিউটর ছিল তার কাছে পড়তে বসছি, আমার মানে যে ম্যামটা ছিল আমাকে কোশ্চেন করতেছে, তো আমি পারতেছি না। তো এমন সময় আমার আব্বু দরজার সামনে দাঁড়াইছিল, তো যখন দেখলো যে ম্যাম আমাকে মানে একটু শাসন করতেছিল, আম্মু এটা বরাবর বলছে পড়ালেখা না বলে শাসন করতে, তো শাসন করার সময় ম্যাম আমার হাতের ভিতর দুইটা বাড়ি দিয়েছিল। বাড়ি দেওয়ার সাথে সাথে আমি মানে একটু হালকা চিৎকার করলাম, চিৎকার করার সাথে সাথে আব্বু দেখলাম দৌড়ে আসলো ভিতরে। আইসাই আব্বু প্রথমে একটা ধাক্কা দিয়ে ওই ম্যামের যে চেয়ারটা ছিল ওই চেয়ারটা মানে চেয়ারের ভিতর পাটা লাগছিল আব্বুর, লাথি দেয় নাই বাট ধাক্কাতে আমার মানে ম্যামটাকে সম্পূর্ণ মাটিতে পড়ে গেছিল।
মাই গডনেস, আপনি পরিবারের বড় সন্তান ছিলেন?
জি আমি সবার ফার্স্ট,
পুরো জাতিগোষ্ঠীর মধ্যে আপনি ফার্স্ট। ম্যাম মানে কি স্কুলের টিচার ছিলেন নাকি অন্য কোনো?
মানে এমনি অন্য স্কুলে, বাট আমি তখন স্কুলে ভর্তি হইনি।
তখন আপনি স্কুলে ভর্তি হননি এই সময় ঘটনা? আচ্ছা ওকে বলুন। তারপর
তারপর ম্যাম
উনি বাড়ি কি দিয়েছিলেন?
স্কেল দিয়ে,
স্কেল দিয়ে। আচ্ছা,
তো মার পরে আব্বু আমার কোলে নিল, নিয়ে আমার অন্য রুমে নিয়ে গেল।
ম্যামকে কি বললো আপনার মনে আছে ওই সময়? রাতে
যতটুকু মনে ছিল যে এইভাবে কি কেউ কাউকে মারে কিনা,
উনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন?
ফেলে দিয়েছিলেন, মানে জাস্ট আমার গায়ে একটা টাচ পড়ছিল, দুইটা স্কেলের বাড়ি দিয়ে সামান্য কিছু ব্যাপার এই জন্যই। তো যার কারণে আব্বু ওই ম্যামটার সাথে এরকম বিহেভটা করলো। তারপর আমাকে দাদার রুমে নিয়ে গিয়ে ওই জায়গায় আমার শুয়ে মানে ঘুম পাড়ালো, মানে অনেক আদর করলো। তো এরকম ভাবে মানে অনেক আদরের সাথে বড় হতে থাকলাম।
ম্যামের কি হয়েছিল পরবর্তী?
পরে আম্মু গিয়া ম্যামকে অনেক সরি টরি বলছে, যে বলছে যে ওরে মারলে মানে আমার আব্বু সহ্য করতে পারে না, আম্মু এর জন্য মারে না, এটা বলছে। তারপর আব্বু আর ম্যামের সাথে দেখা পেয়ে সে একটা কথাবার্তা বলে না, তারপর পড়াইছে অনেকদিন।
তারপর পড়িয়েছে?
পড়িয়েছে।
আচ্ছা,
মানে আম্মু অনেক দুঃখ প্রকাশ করছে।
ওকে,
তারপর এরকম যাইতে থাকলো। তো স্কুলে ভর্তি হলাম, তো স্টুডেন্ট হিসাবে শুরু থেকে অনেক ভালো ছিলাম, ক্লাস 1, 2, 3, 4 এগুলা 3, 4, 5 এরকম রোল হইতো আমার। ক্লাস 5 উঠে মেন লাইফটা একটু একটু করে চেঞ্জ হতে শুরু করলো। 5 উঠার পর দেখতাম যে আমার যে কিছু ফ্রেন্ড আছে ওরা মানে অতিরিক্ত ক্লাসে শো অফ করতেছে, যেরকম তখন একটা আইসক্রিমের দাম সিম্পলি 5 টাকা, তো ওরা দেখা গেছে ওই জায়গায় 50 টাকা দাম আইসক্রিম খাইতেছে, এটা আমার সহ্য হতো না যে ওরা এত শো অফ করবো কেন। তো আমি করলাম কি, ধীরে ধীরে এরকম একটা টেন্ডেন্সি আসলো যে ওদের কাছ থেকে জানতে পারলাম যে ওরা কিভাবে এত টাকা পাইতেছে। ফ্রেন্ডের নাম ছিল ইমরান, ও বললো যে এরকম এরকম আব্বু রাত্রে আসে, মানি ব্যাগ তো পকেটে থাকে, তো ওই জায়গা থেকে টাকা চুরি করে নিয়ে আমরা স্কুলে আসতেছি। তো দেখলাম না বুদ্ধিটা তো ভালোই হইতেছে, আর আমার বাসাও আমার টাকা পয়সা সবসময় আমার সামনেই পড়ে থাকে, বাট আমি কখনো ধরতাম না। তো দেখতাম যে ওরা এরকম শো অফ করতেছে, ওদের ভালোই লাগতেছে, তো আমিও এক সময় করলাম কি এরকম 50 টাকা 100 টাকা করে চুরি করা শুরু করলাম
বাবার পকেট থেকে।
বাবার পকেট থেকে?
আচ্ছা,
বাবার পকেট থেকে নিতাম বাসা যেখানে।
আপনি এর আগে কি মানে ফ্যামিলিতে চাইতেন টাকা, যে আমাকে কিছু টাকা দাও?
টাকা চাইলে না করতো না,
টাকা চাইলে না করতো না। তারপর আপনি চুরি করলেন?
চুরি করলাম, কজ তখন তো দিতেছে 10 টাকা 20 টাকা।
তো আপনি বেশি করে চাইতেন?
আমি বেশি না, বেশি চাইলে তো দিবে না, এত অল্প বয়স।
এটা আপনার মনে হলো যে বেশি চাইলে এটা দিবে না, সুতরাং আমাকে চুরি করতে হবে। সো আপনার ফ্রেন্ডের সাথে তাল মেলাতে গিয়ে আপনিও চুরি করা শুরু করলেন। এই জন্য একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যাই হোক বলুন, তারপর?
তো এরকম চুরি করতে শুরু করলাম। তো এক পর্যায়ে দেখা গেছে যে ওরা চুরি করতো 100-200 টাকা, বাট আমি ক্লাস 5 থাকাকালীন চুরি করলাম 500, 700, 800, 1000 এরকম করে।
এই টাকাটা যখন চুরি করছেন বাবা বুঝতে পারতো না?
অনেক সময় বুঝতো, বাট আমার উপর কখনো সন্দেহ করতো না,
কখনো সন্দেহ করতো না,
কারণ তারা ভাবতো না যে আমি করতো, তারা ওই বাড়ি যে
তখন আপনি পরিবারের একমাত্র সন্তান,
একমাত্র না, আমার ফাইভে পড়তে সিক্সে পড়তে ওর সময় আমার একটা ছোট ভাই হয়েছে,
ছোট ভাই হয়ে গেছে, আচ্ছা,
তো এরকম হয়তো, বাট আমার উপর কখনো এটা সন্দেহ করতো না, বমুগণ অনেক আদর করতো আমার, ওরা ভাবতো না যে আমি এরকম কিছু, এরকম এক প্রজন্ম অনেক অনেক হয়ে যেতেছে, দেখা গেছে প্রতিদিনই টাকা চুরি হইতেছে ঘর থেকে, তো এরকম করতে করতে
চুরি করে আপনি কি করতেন?
এগুলো করে যে ঘুরতাম ফিরতাম খাইতাম, কলেজ স্কুলের নাম ঘুরে বাইরেতাম, বাট স্কুলে যেতাম না,
কোথায় যেতেন?
এই ফ্রেন্ডদের নিয়ে বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতাম।
এটা আপনার ফ্যামিলিতে টের পেত না?
না, টের পেত না।
আচ্ছা,
আমি সকাল 10টা বাজে ব্যান্ড শার্ট পরে বাইরে গেছি, তো আমার আবার বিকালে ওই জায়গায় কোচিং আছে, তো কোচিং করে রাখবো, আস্তে আস্তে আমার 5টা বাজবে, তো আমার ফ্যামিলি থেকে এটা চিন্তা করার কোনো কারণ নেই।
ওকে,
তো এরকম হইতে থাকলো, তো ধীরে ধীরে আমার রেজাল্ট অনেক খারাপ হয়ে যেতেছে, একবারে পুরোই মানে ফেল করা শুরু করেছিলাম সাবজেক্টে, তো এরকম পর্যায়ে তো আব্বু কিছুটা সন্দেহ করছে, তো আব্বু তারপর আমার কিছু বল নাই যে আম্মুরে দিয়া স্কুলে পাঠাইছে যে দেখো যে ও কি স্কুল আছে কিনা, তো আমি আবার স্কুলে বন্ধু বান্ধবরে বললাম যে বলতাম গার্ডিয়ান তো বেসিক্যালি স্কুলে ঢোকার নিয়ম নেই, স্কুলে বাইরে দেওয়া থাকবে, যে যখনই বলবে আমার বন্ধুদের শিখাই দিছিলাম যে যদি আমার আব্বু মুখে ভাইসে জিজ্ঞেস করে বলবি যে আছে ভিতরে আছে কোচিং করে একটু দেরি হবে আপনি চলে যান কি আসে বিষয় বা আছে এরকম, তো এরকম বলতে থাকতো ফ্রেন্ডরা, তো একদিন আম্মু একবার সরাসরি যে প্রধান শিক্ষক ছিল তার সাথে নিয়ে একবার ক্লাসে ক্লাসে যা দেখে যে আমার যে হাজিরা খাতা ওটা বের করে দেখলো যে আমি 4 দিন যাবো আসতেছি না, 4 দিন আগে 1 দিন আসছি বাট তার আগেও আমি 5 দিন আসিনি, এরকম মানে একটা গ্যাপ, তা আব্বু তো পুরাই অবাক, তা আম্মু ওই জায়গা থেকে স্পটে দাঁড়ায় আব্বুরে কল দিছে, তা আব্বু স্কুল আসতে আসে এরকম এরকম দেখলো, স্যাররাও বললো যে এরকম এরকম স্কুলে আসে বাট এরকম মানে প্রচন্ড স্বভাব ছেলে কিছু বাজে ছেলের সাথে মিশতেছে তো খারাপ হয়ে যেতেছে স্কুলে বেশি একটা আসতেছে না, তো এরকম আব্বু স্কুলে আসলো আইসা দেখলো, দেখার পর আমাকে বাসায় যখন আমি 5টা দিয়ে গেছি তো প্রথমে আম্মু জিজ্ঞেস করলো আব্বু কোথায় ছিল, তো আমি বেজে বললাম যে কেন স্কুল থেকে আসলাম স্কুলে গেছিলাম, হ্যাঁ কয় তো কি পড়া দিস আজকে বা এরকম পুরো কোশ্চেন করা লাগলো, আমি তো অবাক যে হঠাৎ এতদিন পর এইসব প্রশ্ন, তো আব্বু দৌড়ে আসলো আমার দেখা মাত্র আব্বু রুমে ছিল তো বাইর হয়ে আসলো গেটের সামনে এসে বলতেছে আসো ভিতরে আসো, ভিতরে নিয়ে পকেট চেক করলো, তখন আমার পকেটে আমার যতটুকু মনে আছে প্রায় 350 মতো টাকা ছিল, সকালে 500 নিয়ে বাইরে ছিলাম আর কি, তো 350 মতো টাকা ছিল, তো এটা আব্বু নিয়ে দেখা রুমের দরজাটা লাগাই দিছে, দরজাটা লাগাই দিয়ে আম্মুরও বাইর করে দিছে, বাইর করে দিয়ে লাইট অফ করছে, লাইট অফ করে একবারে মানে হাতের কাছে একটা ঝাড়ু সম্ভবত পাইছিল মানে বেধম মার মারছে, মানে লাইট অফ করে মানে কোথায় লাগতেছে না লাগতেছে দেখার কোনো দরকার নেই, মানে এত মার মারলো মানে আম্মু বাইরে দেওয়া দাদি দাদা বাইরে দেওয়া কান্নাকাড়ি করতেছে খুলতেছে না, মানে আব্বু নিজেও কায়দা দিছে আমাকে মারতে মারতে, এত পরিমাণ আব্বু কষ্ট লাগছে জিনিসটা, যখন মারা থেকে শেষ করলো তো বাইরে হইলাম, বাসা থেকে বাইরে বললাম,
তখন আপনি কোন ক্লাসে পড়েন?
আমি 5-এ,
ক্লাস 5-এ পড়েন, ওকে বলুন,
তো আব্বু মারার পর আমার বাইরে আম্মু দেখতেছে কোথায় কোথায় লাগছে, আমি তাদের কোনো কথা না শুনে আমি বললাম কি সোজা বাস থেকে বাইরে একবারে বাইরে মানে হাঁটা ধরলাম, কোথায় যাবো বুঝতেছি না হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে দেখি কোথায় যাওয়া যায়, তো এরকম বন্ধু বান্ধব একটা জায়গা আছে ওই জায়গাতে এই টঙ্গি দিয়ে একটা আড্ডা দেওয়ার স্থান আছে, তো টঙ্গি ইস্তামার মাঠটা যায়,
টঙ্গি ইস্তামার মাঠ,
ইস্তামার মাঠ, তো জায়গায় হাঁটতে হাঁটতে ভাবলাম যে ওরা যেহেতু ওই জায়গায় সবসময় বসে আমি সন্ধ্যার সময় বেশি একটা যাই না, তো আজকে যাই যেহেতু বাসে দৌড়াগাড়ি করছি বাইরেলাম বা ওই জায়গায় গেলাম, যাওয়ার পর দেখলাম বসে আছি, তো আমার চিন্ত এলাকায় মোটামুটি ছেলেরা, তো বললো কি রে কি হয়েছে, তো বললাম যে এরকম এরকম টাকা নিয়ে যে বাইরেছি আজকে তো টাকা নাই খাওয়াতে পারবো না, আব্বু তো বাসা থেকে দিছে মাইরা ভাগাইয়া ভাগাইয়া নেই আমি রাগ করে বাইরে এসে পড়ছি, তো বলতেছে যে আজ সমস্যা নাই এসব হয় এসব কোনো ব্যাপার না বস আমাদের সাথে, তো বসার পরে বললো যে কষ্ট লাগতেছে ব্যথা বেশি বেশি, আমি হ্যাঁ ব্যথা তো পাইছি, কয় এই নেই একটা জিনিস দিল যে এটা খা,
কে দিল এটা?
এটা আমার আরেক ফ্রেন্ড,
ওই সময়টাতে
ওই সময়টাতে ক্লাস 5-এ সিগারেট দিল,
ওকে,
তো সিগারেট দিয়ে বললো এটা খা দেখবি ভালো লাগবো কষ্ট বেশি একটা লাগবো না ব্যথাও করবো না, আমি বললাম না আমি এসব বেশি একটা খাই না আমি তো এসব খাই না আর এসব গন্ধ শুনলো আমার ভালো লাগে না এসব কেরকম, মাইর খেয়েছিস না অবশ্যই ভালো লাগবো খাইয়া দেখ কিরকম লাগে, এটা বললো, তো আমি দেখলাম যে হ্যাঁ বন্ধুরা খাইতেছে ওদের নাকি ভালোই লাগতেছে আর এটাও একটা শো অফ এরই একটা পার্ট, তো ঠিক আছে দেখি, তো তারপরে প্রথম দিন যেটা হইলো যে কাশতে কাশতে মানে পুরোই অবস্থা খারাপ, কিন্তু দেখলাম না জিনিসটা ভালোই লাগতেছে ফিলিংসটা আসতেছে ভালোই, তো এরকম খাইলাম, তো বাসায় গেলাম রাত্রে অনেক রাত্রে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে আর আব্বু বেশি কিছু বললো না আম্মু খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইলো, তো আমার ভিতরে যে একটা টেন্ডেন্সি হয়ে গেল যে সিগারেট জিনিসটা এরকম এটা খেলে এত এরকম লাগতেছে ভালোই তো জিনিস, তো আমি কিন্তু টাকা চুরি করে স্টপ করিনি, আমি টাকা চুরি করতেই আছি, দেখা গেছে আজকে পাই নাই কালকে আমি ঠিকই করতেছি, দেখা গেছে যে একসাথে 10,000 টাকা আছে 500 টাকা নিলে তো এখন আমি ধরা খামো না এক সপ্তাহ পরে খামো কোনো ব্যাপার না, তো আমি এরকম ভাবে টাকা চুরি করতেই লাগলাম, তো করতে করতে একসময় ক্লাস 6-এ যে আব্বু দেখলো যে না ছিল তো এটা এখন একটা তোরা সুবিধা করতে পারতেছে না আমি মানে খারাপ লাইনে চলে যেতেছি, আমি বাসায় অনেক ক্লাস 6 থেকে আমি বাসায় সন্ধ্যার পরে আসি, তো আমার আব্বু এখান থেকে আমাকে চেঞ্জ করে দিল স্কুলটা থেকে, যে জায়গায় একটা আড্ডা স্থল হয়ে গেছে তো ওই জায়গায় দরকার নেই, আমাকে দিল গাজীপুরে যে মানে অনেক বড় একটা স্কুল স্কুলে নিয়ে আমাকে দিল। তো স্কুলে দেওয়ার পরে তো ওই জায়গা দেওয়া তো আরো মানে এত স্টুডেন্ট এত ছাত্র ছাত্রী মানে আমি তো আরো মানে খুশি হয়ে গেলাম যে কি রে ভাই এত ছাত্র ছাত্রী এদের ভিতর তো আমি আরো ভালো থাকবো। দেখলাম যে ওই জায়গা সব মানে মোটামুটি ভালো লেভেলের মানে বংশের ছেলেরাই পড়তেছে, যেহেতু আমাকে দিছে ভালোই হইতেছে সুন্দর প্রতিদিন যাইতেছি আসতেছি। তো দেখা গেল যে এক পর্যায়ে কিছু ছেলে আছে যে আমার সাথে ক্লাসে বৈশা দেখা যাচ্ছে যে মানে একটু মাস্তানি করতেছে সবসময়, মানে একটা কিরকম ওদের আমাদের মানে যারা নতুন আসছে তাদের উপর একটা মানে নির্যাতন চালাইতেছে যে তোরা নতুন বা সে বিষয়ে এরকম করতেছে। তো এই জিনিসটা আমি সহ্য করতে পারলাম না যে ওরা এরকম করবে কেন, ওরা স্টুডেন্ট আমি স্টুডেন্ট একই ক্লাসের স্টুডেন্ট, তোর তো এটা করার কোন কনফিডেন্স নেই। তা আমি ওকে প্রথম কয়েক মাস এরকম গেল কিছু বললাম না। তো এক মাস একটা ছেলে আছে তাসির নাম, আমার সামনের বেঞ্চে বসছে, তো করলো কি ওর বেঞ্চে আমার যে ব্যাগটা রাখছি বেঞ্চে ওইটা ওর পিঠে লাগতেছে বারবার।
আচ্ছা,
তো বললো কি ওইটা দাঁড়ায় গেল বেঞ্চে থেকে একবার নগদ দাঁড়ায় গেল, তখন ক্লাসে কোনো স্যার ছিল না। তো দাঁড়ায় গিয়ে যাওয়ার পরে ও আমার পিছনে ব্যাগটা সরে ধাক্কা দিয়ে সরে বললো কি কিরে জমিদার তুই এনে ব্যাগ রাখছিস গেলি, ব্যাগ তো না সমস্যা হইতেছে। আমি বলছি ব্যাগ রাখছি তো কি সমস্যা হইব, ব্যাগ তো ওই জায়গায় বেঞ্চে রাখবো এমন তো না মাটিতে ফেলা রাখবো, বাসে বসে তর্ক করস গেলি তুই কে, আমি কি তো পরে বুঝতে পারবি আমি তো কে এটা তোর বোঝার দরকার নেই। তো এরকম করার ভিতরে ও করলো কি এক পর্যায়ে একটা থাপ্পড় দিল, অনেক জোরে থাপ্পড়টা দিল, ক্লাসের পুরো 112-13 জন স্টুডেন্টের ভিতরে আমি একটা অপমান বোধ করলাম। তখন আমি কিছু বললাম না, আমি ভাবলাম যে ক্লাসে ওরই পাওয়ার বেশি। তা আমি করলাম কি পরদিন আমি ছুটির পরে বাসায় গেলাম।
তখন আপনি ক্লাস 6 এ পড়েন?
7 এ,
ক্লাস 7 এ পড়েন। ওকে,
তো আমি বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমার যে ফ্রেন্ড গুলো ছিল তাদের আমি বললাম যে এরকম এরকম ছেলেটা আমার চরমার্স, ওরে কি করা যায়, তুই আমাদের বন্ধু বানাস না, তো কোন হিসাবে চর মারলো ওটা আমরা বুঝতেছি, চল আয় আমাদের সাথে। পরদিন স্কুলে গেলাম, ব্যাগটেক নিয়ে বাস থেকে বাইরেছি বাট স্কুলে যাইনি, গেটের সামনে দাঁড়ায় আছি। তো ছেলে কখন আসবে তাসিল, তো দেখলাম যে ও আসছে বাইরেছে, মানে ওর বাসাটা একদম পাশেই, খুব পাশেই, তো ওর বাসার দিকে যাইতেছে, মানে আমরাও প্ল্যানিং করে রাখছি যে ওর বাসার সামনে ওকে আটকাম।
জি,
তো আমি করলাম কি ওর বাসা সম্ভবত ফোর্থ ফ্লোরে, তো আমি সিঁড়িতে দাঁড়ায় আছি, দারুণ একটা বুঝ দিয়ে যে আমরা একটু আসতেছি তাসিলের সাথে দেখা করবো বুঝে দাঁড়ায় আছি, আর আমার ফ্রেন্ড গুলো ওরা বাইরে দাঁড়ায় আছে।
প্রিয় শ্রোতা, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা আজকে প্রান্তর জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদেরকে শোনাচ্ছি, কিভাবে একটা ছেলে ধীরে ধীরে অপরাধের দিকে জড়িয়ে যায় সেই ঘটনাটা আমরা দেখছি। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি পুরোপুরি সঙ্গদোষ যেটাকে বলে। আমরা ফিরে আসতে চাই ঠিক 3 মিনিট পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.3। আজকে প্রান্তর ছবি কিংবা ডকুমেন্টস যেগুলো প্রয়োজন হয় সব আমাদের ফেসবুকে দেওয়া থাকবে, আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজ www.facebook.com/abcradioFM89.2। এছাড়া প্রান্তর সাথে যোগাযোগ করা, আপনারা স্টোরি জমা দিতে চাইলে, যে বিসবিদে আসতে চাইলে, যাবতীয় তথ্যাবলী ডাউনলোড করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/kibria.rj। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আগামী রবিবার থেকে আপনারা যাহা বলিব সত্য বলিব শুনবেন ঠিক রাত 12টা থেকে রাত 2টো পর্যন্ত, অর্থাৎ আমাদের অনুষ্ঠান শুরু হবে ঠিক রাত 12টায়। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। তিন মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আজকে এখানে জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে রিভিল করতে, কনফিউজ করতে, উন্মোচন করতে আমাদের সাথে আছেন প্রান্ত। প্রান্তর যেই ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি, যেভাবে অপরাধীর দিকে ছুটে চলা, সেই জায়গাটিতে আমরা এখন পর্যন্ত এমন কোন কনফিউশনে পড়িনি যাতে আমাদেরকে এসএমএস পোলের মুখোমুখি ওকে করতে হয়। তবে যে কোনো মুহূর্তেই আমরা যদি কোনো বিষয় অবিশ্বাস্য মনে হয়, কনফিউজিং হয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা এসএমএস পোলের সুযোগ দেব। আমরা প্রান্তর কাছে আবারও ফিরছি। প্রান্তকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, অথবা যদি আপনারা কনফিউজ করতে চান প্রান্তর মতো করে, যদি স্টোরি লিখে পাঠাতে চান, কিংবা যারা আসতে চান না ছোট করে চিঠি লিখে পাঠাতে চান যে চিঠিটি পড়া হয় আমাদের অনুষ্ঠানের শেষে, যাবতীয় তথ্যাবলী পেতে চান, যাহা বলিব সত্য বলিব নিয়ে পুরো অনুষ্ঠান ডাউনলোড করতে চান, আপনারা চাইলে আমার ফ্যান পেজটাতেও আসতে পারেন www.facebook.com/kibria.rj kibria.rj। আমরা আবারও যাচ্ছি প্রান্তর কাছে। প্রান্ত, তারপর?
জি, তো ফ্রেন্ড গুলা ওরা বাইরে দাঁড়ায় আছে, তারপর দেখলাম যে ছেলেটা আসলো সিঁড়ির কাছাকাছি। আসার পর আমি বললাম কি সিঁড়িতে যখন উঠছে তখন ছেলেটা কলারটা ধরলাম, কই যাস নিচে আয়। নিচে আসার সাথে সাথে ও মানে ও ভাবছে কি আমি একাই, ও আমার একটা মাইক দেওয়া শুরু করে দিল এক পর্যায়ে। তো আমি চিৎকার দিয়ে বললাম যে ওই তাড়াতাড়ি সব বলায়, তোরা আসলো, আসার পরে ওকে সিঁড়িতে ফেলাইয়া প্রচন্ড মারধর করা হলো। একবেলা মাথাটা তখনই ফেটে গেছে, ক্লাস সেভেনে থাকা ফেলে নিব, তো এরকম হইলো। তো তারপর যেরকম বাসায় গেলাম, চার দিন আর স্কুলে আসি নাই। তো এক পর্যায়ে এরকম হইতেছে, দেখা গেছে যে এখন ক্লাসে ওদের যেরকম সম্মানটা রেসপেক্টটা মানে ছেলেরা করতো জুনিয়র গুলা, তো ওরা দেখা গেছে এখন আমাকে ধীরে ধীরে ভয় পাওয়া শুরু করছে। এক পর্যায়ে এরকম ভয় পাইতেছে এরকম দু চারটা আরো ফাউল করে ফেলছে অলরেডি, যেরকম এরকম আমার সাথে যারা যারা এরকম খারাপ বিহেভটা করছে ওদের সাথে মানে মাইন্ড না দিলে ওদের বুঝাই দিছি যে তাসিনের থেকে সেখানে কি করতে পারবো না কি পারবো এটা তুই যাই না নিস তাসিনের থেকে। যেরকম তাসিন আর বেশি কিছু করে নাই, ও এমনি স্কুলে একটা বিচার টিচার হয়েছে আব্বু রে ডাইকে আনছে। বাট আমার আব্বু মানে গাজীপুরে একটা ভালো পর্যায়ে নেতা, গাজীপুর মহানগর সদস্য সচিব আমার আব্বু, তাছাড়া টঙ্গী থানা আহ্বায়ক। তো তখন আবার আব্বুর দল ক্ষমতায়, তো ওই পর্যায়ে তো আমার আব্বুর উপর বেশি একটা কিছু করতে পারবে না। তো এরকম আব্বুর উপর বেশি কিছু করলো না, তাই এরকম ভাবে অফ হয়ে গেল। এক পর্যায়ে ক্লাস এইট উঠলাম, পড়ালেখা থেকে তখন মানে পড়ালেখা কোনো মন বসে না, পড়ালেখা তো করি না তখন, খালি একটাই মাথায় এনে ইয়া থাকতো প্রতিদিনই একটার পর একটা মারামারি হইতে গেছে। এক পর্যায়ে মানে এতটা পরিমাণ বাড়াবাড়ি হয়ে গেল, মানে মারামারি চলতে আছে আমার প্রতিদিন। তো এরকম হওয়ার পরে ক্লাস এইট উঠলাম, তো আমাদের ওই জায়গার এক বড় ভাই আছে লিটন ভাই, যে স্কুলে রাজনীতি করে, তো উনিও আবার বড় একটা প্রভাবশালী রাজনৈতিক দলের একটা পদে আছে। তো উনি করলো কি যে আমাদের ফ্রেন্ড গুলা ছিল ওনাদের উনি লিড দিত, আমার ফ্রেন্ড গুলো আমার বললো যে চল আজকে লিটন ভাইয়ের সাথে দেখা করবো। যে লিটন ভাইটা কে, যে পোস্টার দেখ এটাই লিটন ভাই। আচ্ছা ঠিক আছে চল। তো গেলাম লিটন ভাইয়ের অফিসে, যাওয়ার পরে আমার এক ফ্রেন্ড বলতেছে ভাই ওর নাম প্রান্ত, তো এরকম মানে একটা ভালো জিনিস পরে আপনি যদি রাখেন ভালো হইব, আমগো যে তোর সাহসটা অনেক বেশি। তো লিটন ভাই বললো সাহস তো সবাই দেখাইতে পারে, কাজের জায়গা কেউ দেখাইতে পারে না, কি কাজটা করে দেখাইতে পারবো আমি। আবার তখন আমি চুপ, আমি তো নতুন নতুন গেছি, আমি কিছু বুঝি না কে কিরকম। তো আমার ফ্রেন্ড বললো যে ভাই যে কাজটা দিতেছেন এটা আপনি ওরে দেন, ও এই কাজটা করতে পারবে। তা আমিও তখন বুঝতেছি না কি কাজ আসবে। আমার লিটন ভাই বললো যে তুমি পারবা, আমি বললাম ভাই কি বলেন, বেশি কিছু না, তুমি এই যে এরকম মারিসপুর রেললাইনের পাশে যাইবা, তোমার এক ভাই ফোন দিতেছি, ফোনে একটা কথা বলবা, জাস্ট একটা প্যাকেট দিবে, প্যাকেটটা তুমি নিয়ে আসবা। আমি বললাম যে হ্যাঁ ভাই এটা তো কোনো বড় ব্যাপার না।
এটা কি বলছে আপনাকে?
এই আমার ওই বড় ভাইটা। তো আমার রিক্সা ভাড়া দিল, দেওয়ার পরে বললো যে এরকম এরকম যাও, একটা ফোনও দিছে আমার ফ্রেন্ডের সাথে বা দেয় নাই, ওর ফ্রেন্ডের মোবাইলটা আমার দিছে, যেটাকে ফর্মা থাকে প্রচুর, তুমি একটু সেফ, আর যখনই রেল লাইনটা ক্রস করে এই পাশে চলে আসবা তখন তুমি জাস্ট আমার নামটা নিবা, কেউ আর কিছু বলতে পারবে না। আর যখন তুমি রেল লাইন ওই পাশে থাকবা তখন যেভাবে পারো ওটা তোমার দায়িত্বে, প্যাকেটটা কিভাবে সেভ করতে হবে এটা তুমি জানো, আর ও তোমার যে বাড়িদের কাছ থেকে আনতেছো সেই তোমার বলে দিবে। বললাম আচ্ছা ভাই ঠিক আছে। তো গেলাম, যাওয়ার পর রেললাইন ক্রস করে ওনার ফোন দিলাম, নাম্বারটা সেভ করা ছিল।
আপনি কি জানতেন যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেটা রিস্কি বা এটা ঠিক
না? আমি জাস্ট বলছি যে একটা প্যাকেট, আমি ভাবছি যে প্যাকেটই তো।
এই ছেলেটা কি আপনার বড় ভাই ছিল?
হ্যাঁ অনেক বড়,
অনেক বড়, একই স্কুলে পড়তো?
না না, উনি কলেজ পর্যায়ে রাজনীতি করে,
কলেজ পর্যায়ে রাজনীতি করতো। ওনার সঙ্গে পরিচয় হলো কিভাবে?
পরিচিত হলো যে আমার ফ্রেন্ড গুলো ওনার লিডে চলতো,
এই অর্থে পরিচিত।
তো গেলাম, তো প্যাকেটটা পর দেখলাম যে আমার যে বড় ভাইটা দিয়ে প্যাকেট, আমি তার নামটা বলবো না, তার প্যাকেটটা যে নিতেছে দিবে আর কি, তো সে ক্যারাম বোর্ড খেলতেছে। তো আমি ফোন দেওয়ার পর সে রিসিভ করলো, তো আমি বুঝলাম যে হ্যাঁ, বললাম ভাই আপনি ক্যারাম বোর্ড খেলতেছেন? বলো হ্যাঁ আসো। তো গেলাম, যাওয়ার পরে বললো যে তুমি আসছো? আমি বললাম হ্যাঁ। এত লিটনে কি মাথা নষ্ট হয়ে গেছে, এত ছোট বলা বেন পাড়ায় দেয় এইসব করতে? আমি বললাম ভাই কি করতে হবো, কোন কি করতে হবো না করতে হবে আমার মাথায় সেন্স আছে, আমি কিছু ডেলো বুঝি। তো করলো কি একটা প্যাকেট, প্যাকেটের ভিতরে তখন কি আছে তাও আমি জানি না।
তখন আপনি ক্লাস সেভেনে পড়ে?
সেভেনে পড়ে। তো সে বললো যে যে যদি পুলিশে ধরে তো তুমি প্যাকেটটা ফালাই দিবা, আর যদি পুলিশ ছাড়া স্বয়ং ফেরেস্তা এসব বলে বা প্যাকেটটা দিতে বা প্যাকেটে কি বা কি, কিচ্ছু বলবো না, প্যাকেট ফালাইবাও না, প্যাকেট কিছু করবো না। বললাম ভাই ঠিক আছে, তো এটা প্যাকেট ভিতরে কি আছে, এটা তুমি তোমার লিটন ভাইকে দিয়ে দিলেই দেখতে পাবে বা ওই বইলা দিবো, সমস্যা নেই, তাড়াতাড়ি যাবে জায়গা থেকে, জায়গা ভালো না। তো আমি গেছিলাম সম্ভবত সন্ধ্যা হবে হবে পর্যায়ে, তো আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো রেল লাইনটা ক্রস করার ভিতর দেখ ফলো করলাম যে আমার দিকে অনেক লোক তাকায় থাকতেছে, কি ব্যাপার এরকম বয়সের ছেলে এদিকে খুব কম আসে, জায়গাটা খুবই খারাপ একটা জায়গা। তো আসে, তো আমি রেল লাইনটা ক্রস করে রিক্সায় উঠলাম, রিক্সাটা চালু করে আমি জায়গা থেকে এসে বললাম। তো আসা বইরা আমি লিটন ভাইকে দেওয়া জিনিসটা দিলাম, জিনিসটা খুবই ভারী ছিল, শপিং ব্যাগ দিয়ে মরানো ছিল। বললাম ভাই এটা কি, দেখতে মনে যেতেছে? আমি বলেন ভাই কি এত কষ্ট করে নিয়ে এলাম আমরা সে বিষয়ে। পরে খুলে দেখা হলো ওটার ভিতরে একটা রাইফেল ছিল,
রাইফেল
জি সম্পূর্ণ একটা রাইফেল ছিল। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে এটা কি বললাম, এই জিনিসটা নিয়ে আমি একই ভাবে আসতে পারলাম, এটা হয়ে গেল। তো দেখা গেলো যে লিটন ভাই আমি খুবই ক্লোজ হয়ে যেতেছি, তিনি আমার যে জায়গায় নিয়ে যাইতেছে এরকম একটা সাহসের কাজ যেহেতু করছি, তো মানে ওনারা বিশ্বস্ত হয়ে গেলাম যে না এই ছেলেটা পারবে। তো সব
যখন ক্লাস 7 এ পড়েন
আপনি 7 এ সেমিস্টার শেষের দিকে আর কি মোটামুটি
ওকে আপনার পরীক্ষার রেজাল্ট কেমন ছিল
তখন পর্যায়ে আমি মোটামুটি দুই তিন সাবজেক্ট করে ফেল করতেছি
ফেল করছেন ওই সময়টাতে পরিবার থেকে শাসন করা হতো না
করতেছে আমি সব পায়ে গায়ে দিতেছি
কেন দিচ্ছেন না
কারণ আমার তো বাসায় আমি বেশিক্ষণ থাকতেছি না আমার যখন কথা বলে তখন হ্যাঁ ভালো সেই যখন বাইরে তখন আবার আগের মতো
আচ্ছা
শাসন ঠিকই করতেছে আব্বু বেশি একটা সময় পায় না বাসায় খুব কম আসে বাট আম্মু শাসন করতে সবাই শাসন করছে আমি শুনতেছি না আর এর ভিতরে একটা পাস করে গেলাম যে আমার দাদা আমার খুবই আদর করতো যেহেতু তো আমার দাদা মারা গেছে 2009 ক্লাস 6 এ দেখা গেলেন তো এই জায়গা থেকেই আমি মানে আদরটা পাওয়া বন্ধ হয়ে গেল মোটামুটি আমি তো এর আগে থেকে ওই টাকা চুরি ব্যাপারটা নিয়ে একটু বাসা থেকে বকাঝকা শুনতাম তো তারপর দাদা যখন মারা গেল আমি আর কোথাও মানে আদর পেতেছি না আমি পুরো অবহেলিত তো আমি বাসায় বেশি একটা আসতাম না বাসায় এসে কি করবো জাস্ট রাত্রে আসতাম খাওয়া দাওয়া করে সেটা আবার সকালে 8টা 9টা ঘুম থেকে উঠে বাড়ি চলে আসতাম স্কুলে কথা ব্যবহার স্কুল জেলে যেতাম না এর নেই এরকম তো এটা থাকলো তো লিটন ভাই এরকম খুব ক্লোজ ওনার গাড়িতে করে উনি মোটামুটি ভালো পর্যায়ে একটা গাড়ি আছে তো ওনার গাড়িতে দেখা গেছে উনি পিছনে বসছে ওনার পাশে একজন ক্লোজ কোন বন্ধু বান্ধব বসছে আর সামনে ড্রাইভারের পাশে আমার বসেছে যেখানে যেতেছি আমি সাথে সাথে যেতেছি এরকম কোনো কাজ কাম না দেখা গেছে উনি একজনের সাথে দেখা করবে হ্যাঁ আমার সাথে রাখতেছে সব জায়গাতেই তো এরকম মোটামুটি দুই তিন জনের এরকম বড় বড় নেতার সাথে পরিচয় হয়ে গেল যে এটা আমার খুব ক্লোজ ছোট ভাই প্রান্ত এরকম ছিল এক পর্যায়ে দেখলাম যে এরকম একটা ঘটনা ঘটে গেল যে লিটন ভাইয়ের মানে কিছু জুনিয়ররা মানে মারামারি লাগছিল এলাকাতে একটা আধিপত্য নিয়ে কেন্দ্র করা তো জায়গার ভিতর তো আমারও বললো যাইতে লিটন ভাই বললো যে ওদের সাথে যাও ওরা কি কি করে দেখো তো গেলাম মারামারি মোটামুটি আমার মানে বড় ধরনের মারামারির ভিতর এটাই ফার্স্ট তো গেলাম তো ওরা রিক্সায় গেল 15-20 রিক্সা আর প্রত্যেকটা যে কলেজ ব্যাগ গুলো যে ব্যাগের ভিতর ছিল চাবাটি রামদা এগুলো ছিল হটি হকি স্টিক স্টাম্প এগুলো ছিল তো আমার রিক্সা করে নিয়ে গেলো আমি ওনাদের থেকে জুনিয়র তো আমরা তার পুরোনোদের সাথে দেওয়ার মানে আমি বুঝতেছি না তো আমি গেল তারপরে আমার উনি যায় বড় ভাই একটা বললো যে কুনা নিবা ব্যাগ থেকে ফুলে দেওয়া বলো একটা স্টাম্প দেখাইলো আর একটা ছোট একটা জিনিস দেখাইলো মানে যেটা মেশিন আমরা যেটা জিনিস বলি যেটা কোপ দিলে মানে পুরো অবস্থা খারাপ তো এরকম একটা জিনিস দিয়ে বললো যে কুনা নিবা আমি তখন আমি বললাম
এগুলো কেন নিচ্ছেন
এগুলো নিতেছে মারার জন্য
কাকে মারবেন
ওদের মানে আমাদের বড় ভাইদের যে পাশের একটা এলাকা ওরা ওই বড় ভাইদের সাথে ফাউল করছে তো ওইটা নিয়ে ওনাদের মানে একটু মার ধরে দেওয়া হবে অন্যরকম আমি সবাই সবসময় এটা পারবো তাই লিটন ভাই ক্লোজ হয়ে গেলাম আর ওরা বেশি একটা সময় দিত না লিটন ভাই সাথে আমি সবসময় সময় দিতাম যার কারণে লিটন ভাই আমাকে পাঠায় আর ওরা ওই জায়গাতে নেই তো গেলাম তো দেখলাম যে এরকম 5-60 জন লোক ওই দোকানে বসে আছে আর কিছু সংখ্যক ছেলে পেলে গাছের একটা গাছ ছিল গাছের পাশে ক্যারাম বোর্ড খেলতেছে তো দূর থেকে রিক্সা গুলো ব্রেক করে বললো যে একজন একজনের সামনে দেবা আর যারে মার ধর শুরু করে দেবো ওরে যা পিছনে মাইর শুরু করে দেবা কোথায় লাগানো দেখালো জাস্ট মাইর চলবো যেরকম বললো তো একজন একজন করে স্ট্যাম্প গুলা শার্টের পিছনে এমনি করে নিয়ে জিনিসগুলো আস্তে করে লুকায়া সেভ করে তো আস্তে আস্তে করে যাইতেছে একজন 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 করে গিয়ে ওই গাছটা ক্রস করে মোটামুটি ভালো একটা গ্যাপে চলে গেছে তো কোনোদিকে ওরা দৌড় না দিতে পারে মানে ওদের একটা গোলক ধাঁধার ভিতরে রাখে দিল আমি তো ওই জায়গায় প্রচুর ভয় পেতেছি কারণ অন্য একটা অজানা এলাকা
আপনার জীবনে প্রথম
প্রথম একটা মারামারি আমার ধরতে গেলে তো এরকম হইতেছে তো এরকমের ভিতরে গুলো কি আমার এক বড় ভাইয়ের নামটা বলবো না সে এখনো আছে তো বড় ভাইটা গুলো কি একটা অনেক বড় একটা চাবাটি বলেন রামদা বলেন এটা আমরা ঢেউ বলি তো এটা মানে অনেক বড় প্রায় আমার সমান একটা ঢেউ নিয়ে করলো কি যে ছেলেটা একটা ছেলে যে বসে চা খাইতেছিল ওর পিছনে দিকে পিঠে ভিতরে কোপ খুব জোরে একটা কোপ দিল যার কারণে পিছনে যে হাড্ডি গুলো পাঁজরে যে হাড্ডি গুলো পিঠের মেরুদণ্ডের ওইগুলো পুরো দেখা যাইতেছে তো কোপ দেওয়ার পরে তো আমার যে বাকি যে ভাইগুলো ছিল এতগুলো লোক তো সবাই করতেছে কি মারধর করতেছে যে কজন কিন্তু দু একজন আছে
যে ছেলেটাকে এইভাবে আপনারা কোপ দিলেন তার কি অবস্থা তখন
তখন প্রায় সে মরমর অবস্থা মানে হাড্ডি হুড্ডি বাইরে হয়ে গেছে মানে মানে জাস্ট তখন মানে সে বাঁচতে চাইতেছে তার কোনো মানে কোন দিকে দৌড় দিবে যেদিকে দৌড় দিতেছে ওই জায়গা থেকে একটা দুইটা কোপ খাইতেছে মানে পুরোই একটা খারাপ অবস্থা তা আমি জাস্ট দাঁড়ায় আছি আমি স্টেম নিয়ে দাঁড়ায় আছি মারার কোনো চান্সও পাইতেছি না বা এরকম কিছু করতেও পারতেছি না কিভাবে করবো আমি তো এসব বুঝি না কম একবারে তখন নতুন তো এরকম হইতেছে হওয়ার ভিতর দুইটার মতো লোক ছিল যারা এমনি রহ দোকানে আসতে চা খাইতে তো ওই দুইটা ওই দুইটা লোকও কোপ খাইছে মারামারি এক পর্যায়ে দেখা গেল যে অনেকক্ষণ মারামারি 5-7 মিনিট হইলে তো এনাফ মারামারি এটার ভিতরে ভেতরে কিছু লাগে না তো গোবাগুবির এক পর্যায়ে তো এটা করলো কি ড্রেন ছিল পাশে একটা ড্রেন তো যে ছেলেটা মেন যেটা বড় ওদের এলাকার বড় ভাই ওইটা করলো কি যার পিঠে কোপ লাগলো লাথিতে ড্রেনের ভিতরে ফেলা এই রক্ত অবস্থা ড্রেনে ডুনে ফেলা দিয়ে সবাই যার যার মতো গো কোনো কোনো এখানে ওয়েট করার কোনো মোমেন্ট নেই একটা সেকেন্ড ওই জায়গায় ওয়েট করতে পারবো না যার যার মতো দৌড়ায় পড়ো পালায় পড়ো ক্রস করো, জায়গা ক্রস করো, তো ওই জায়গা থেকে মানে তখন দৌড়ের উপর মানে পুলিশ এসে করবে যে ঘুরোটাই, তো জিনিসগুলো জাস্ট একটা ব্যাগের ভিতরে একটা বস্তার ভিতরে ঢুকাইলো, ঢুকাই এটা একজন দিয়ে একটা রিক্সার ভিতরে দিয়ে পাঠিয়ে দিল। আর ওরা যখন যেরকম মানে রেল লাইনটা ক্রস করলে আমাদের না, তো ওরা কোন রকম রেল লাইনটা ক্রস করে ওই পাশে চলে গেল, আমি ওর সাথে দৌড়ে দৌড়ে করে চলে গেলাম। তো ওই যে ছেলেটা ছিল ওর বাবা আবার একটা প্রভাবশালী দলের নেতা, তো ওর বাবা এটা নিয়ে একটা মামলা করলো, মামলার ভিতর ফার্স্ট নামটা দিল লিটন ভাই, ওই ওদের ওনার কতগুলো ফ্রেন্ড, তারপর সম্ভবত 35 or 37 নাম্বার নামটা ছিল আমার। আমার নামটা কোথা থেকে আসলো আমি নিজেও জানি না, কারণ ওরা আমার কেউ চিনে না, যাদের মায়ের মারছে ওরা তো আমাকে চিনবে না। আমি জাস্ট এইভাবে চিনছে যে আমি লিটন ভাইয়ের ক্লোজ, আমি ওর সাথে সবসময় বসে উঠি, এই কারণে আমার নামটাও দিয়ে দিয়েছে 35 or 37 নাম্বারে মেবি। তো এটা আমি ক্লাস 8 প্রথম দিকে মামলাটা এরকম আমি জানতে পারছি কয়েকদিন পরে। তো এরকম হইতেছে স্কুলে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিলাম, ভাবলাম যে না এখন স্কুলে গেলে ওরা ছেলেরা পেলেরা আসবে বা এরকম কিছু, তো যাই না, প্রায় এক মাসের উপর হয়ে গেছে যাই না। তো 8 এর ভিতর আমার রেজাল্ট টেস্টে আমি 4 সাবজেক্টে ফেল করি। আমি তো তখন পড়ালেখা থেকে আমি পড়তে বসতাম না, আমার বাসায় এমনি আম্মু আব্বু অনেক টিউটর রাখছে বা ইয়ে করছে, আমি কোনো আমার পড়ার প্রতি মনোযোগ নেই, আমি জাস্ট আমার বাইরে নেশা জগৎ বা এরকম সিগারেট ভিড়ে যাই করতাম, তাই আর মারামারি বড় ভাইদের সাথে আড্ডা এগুলোই দিতাম। তো এরকম হইতেছে, তো এক পর্যায়ে দেখা গেল কি যে আমার যে ফ্রেন্ড গুলা ছিল ওরা গাঁজা খাইতেছে সব একসাথে বসে, সন্ধ্যার সময় আসতে মাঠে বসে আর গাঁজা খাইতেছে, তোরা বললো যে এরকম এরকম খায়া দেখ কিরকম লাগে। না
আপনি কি ঘটনাটা ঘটালেন, এর পরে রিয়াকশনটা কি দাঁড়ালো?
রিয়াকশনটা দাঁড়ালো যে ওরা ওদের এলাকাতে আমাদের এলাকার লোকরা ঢুকলে যেই ঢুকে আমাদের এই যেগুলাই ঢুকবে ওদের আটকে ফেলে, সম্পূর্ণ পর্যায়ে আটকাইয়া ওদের মানে।
আপনার বাড়িতে কেউ জানলো না ঘটনা?
না এটা আমার বাড়িতে জানতো না, বাট আমার যে বড় ভাইরা ছিল আমার যে আত্মীয় মানে আমার চাচার আবার রাজনীতি ওরা সবাই জানতো, কিন্তু আব্বুর কানে কেউ দেয়নি, কারণ আব্বুর কানে দিলে আমার এই অবস্থা খারাপ, আম্মুও জানতো না, বাট মোটামুটি দাদি চাচা ওরা জানতো।
আচ্ছা
তো এরকম হইলো, তারপর ওটার একটা মীমাংসা হয়েছে ফ্যামিলিগত ভাবে একটা মীমাংসা,
যে ছেলেটাকে আপনারা এরকম ভাবে আহত করলেন সেই ছেলেটার কি হয়েছে?
ছেলেটার এই ঘাড় নিয়ে মানে ও মানে সোজা হয়ে বসতে পারে না, মানে ওর সবসময় মানে ব্যাকা হয়ে বসে বা শুয়ে থাকে।
ও কোনো পুলিশ কেস করেনি?
হ্যাঁ কেস তো করছে, আমার নাম তো 36 নম্বর নামটা যা, তো বাবা কেস করছে।
ওকে প্রথম কেস, পুলিশ কেস করলে তো তাহলে আপনার ফ্যামিলি এটা জানার কথা
না? এটা অ্যাকচুয়ালি যেরকম হয় যে মানে 3 জন 4 জন থাকে মেইন যারা মানে এক নম্বর আসামি হবে, আর বাকি যেগুলো দিয়ে দেয় তারা হলো যে অজ্ঞাতনামা হিসেবে, যে তারা আসিল কি ছিল না এটা আমরা জানি না, কিন্তু যদি আপনি ওনার অ্যারেস্ট করেন আমরা আইডেন্টিফাই করতে পারবো, এরকম ভাবে আমার নামটাও দিয়ে দিচ্ছে।
আচ্ছা
তো এরকম ভাবে, তো এটার এত বড় কিছু একটা ব্যাপার ছিল না তখনকার হিসাবে।
ওকে
তো আর একটা কথা বলি যে আমি আমার বয়স তখন মেবি 16 থেকে 17 বা এরকম, বাট আমি কিন্তু তখন আমার ফ্রেন্ড হইতেছে তখন সবগুলো 18 থেকে 19 বছরের, মানে আমি যে ওনাদের জুনিয়র এটা আমার কেউ বলার সাহস পাইতেছে না, কজ আমার বাবা রাজনীতি করতেছে, আমার চাচারা রাজনীতি করতেছে, সবাই মানে আমিও একটু মানে অন্য লাইনে চলে গেছি বড়দের সাথে হয়ে গেছি, তো ওরা আমার ফ্রেন্ড মানতেছে, আমি কাদের 18-19 বছর বসে, আমার এজের গুলারও আমি অনেক সময় থাপড়াইতেছি, আমার সামনে বসে সিগারেট কাজ কোন সমস্যা, তো এরকম হইতেছে। আরেকটা জিনিস যে আমি যখন এলাকায় বাইরে হইতাম তখন আব্বুর সাথে বাইরে দেখতাম যে মোটামুটি সবাই, আব্বু যেহেতু বড় আব্বু যেহেতু ছোট আব্বুর এজ, মোটামুটি সবাই সালাম দিতেছে আব্বুরে, তো তখন থেকে আমার ভিতরে একটা টেন্ডেন্সি এটা কাজ করতো, আব্বুরে সালাম দিতেছে আমারও দিতে হবে, আমি এরকম কিছু করি নাহলে আমার আব্বু মানুষ সালাম দেয়, তো এরকম একটা টেন্ডেন্সি সবসময় মাথার ভিতরে কাজ করতো। তো পরে আমি দেখলাম যে এরকম গাঁজা খাইতেছে খাইতেছে ভালো কথা আড্ডা উঠে গেছে, তো আমিও মোটামুটি একটু একটু খাওয়া শুরু করলাম, খাইতে খাইতে দেখলাম ভালোই লাগে, মোটামুটি প্রথম পর্যায়ে খারাপ লাগলো পরে দেখা গেছে ভালোই লাগে, তো গাঁজা খাওয়াটা তারপর বুঝলাম যে না এটা চেহারার প্রতি অনেক এফেক্ট হয়েছে, সব দিক দিয়ে এটা মানে ক্ষতি বাসায় গেলে বোঝা যায় সব কিছু, গাঁজা খাওয়াটা মোটামুটি একটা ক্লোজে না আনলেও মানে কম খাওয়াইতে খাইতেছি। তো এক পর্যায়ে নিয়ে গেল যে গাঁজা খাওয়া বাদ দিয়া দিলাম ড্রিঙ্কস করা শুরু করলাম, যে ড্রিঙ্কস করলাম যে খাইলে দামি খাবো কেন কম দামি খাবো কেন, মানে কি ওইরকম নাকি বা আমরা কি ওই গাঁজাখোর নাকি।
প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতিতে যাবার সময় নিচ্ছি, ছোট্ট একটা বিরতির ঘন্টাও আমরা শুনতে পেয়েছি, আমরা ফিরব ঠিক রাত 12:06। আজকে যেই ঘটনাটি আপনারা এখানে শুনছেন সেটা প্রান্ত জীবনের অপ্রিয় সত্য, এবং একজন প্রান্ত কিভাবে পারিবারিক সাপোর্ট আর সৎসঙ্গে একটা কথা আছে অসৎসঙ্গে মিশলে নিজের জীবনে সর্বনাশ ডেকে নিয়ে আসে সেই বিষয়টি এখানে রিভিল করছেন। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের এবিসির ফ্যান পেজে, ফেসবুক ভেরিফাইড পেজ এবিসি রেডিও এফএম 89.2। এছাড়া প্রান্তর মতো আপনারা যারা কনফেস চান স্টোরি লিখে পাঠাতে চান আমাদের এখানে পড়ার জন্য, একেবারে অনুষ্ঠানের শেষে পড়ি আমরা, যদি আপনি এখানে নাও আসতে পারেন, কিংবা যারা আসতে চান তারা শুধুমাত্র স্টোরিটা খুব ছোট করে লিখে সেলফোন নাম্বার দিয়ে আমার একটি ফ্যান পেজ রয়েছে সেখানেও পাঠাতে পারেন, আমি সেখানে সরাসরি যোগাযোগ করি আমার গেস্টের সাথে। এছাড়া পুরনো অনুষ্ঠান ডাউনলোড করা থেকে শুরু করে অতিথির সাথে যিনি আজকে এখানে এসেছেন তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনারা আমার ফ্যান পেজটি থেকে পাবেন। আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj, কিব্রিয়া বানানটা হচ্ছে KEB not KIB KEBRIA.RJ। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাবতীয় তথ্যাবলী পেয়ে যাবেন।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আগামী রবিবার থেকে আপনারা যাহা বলিব সত্য বলিব শুনবেন ঠিক রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত, অর্থাৎ আমাদের অনুষ্ঠান শুরু হবে ঠিক রাত 12টায়।
আমরা ফিরে আসছি ঠিক রাত 12টা 6 মিনিটে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, সময় রাত 12টা বেজে 6, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে রাজু, এবং সাউন্ডে রয়েছে মঞ্জু। আমরা প্রান্তর জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে কনফেসে শুনছি। আমরা প্রান্তের কাছে আবারও ফিরতে চাই, আর যারা প্রান্তর মতো সরাসরি আমাদের এই অনুষ্ঠানে আসতে চান, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে চান, পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান এবং সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা আসতে পারেন আমার ফ্যান পেজে। আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj/kibriya.rj। এছাড়া এবিসির যাবতীয় তথ্যাবলী এবং এবিসি রেডিও সম্পর্কে জানতে হলে আপনি চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, ফেসবুক ভেরিফাইড পেজ www.facebook.com/abcradiofm89.2। ওকে প্রান্ত, আমরা যে জায়গাটিতে ছিলাম তারপর
তো এরকম খাওয়া দাওয়া শুরু করলাম, ড্রিঙ্কস করতাম মোবাইল টঙ্গী, পুবাইলের ভিতর টঙ্গী থেকে 25 টাকা টেম্পু দিয়ে মারা গেলে বাইক ছিল, বাইক দিয়ে চলে যেতাম। তো জায়গার ভিতরে একটা আস্থানে আছে, অল টাইম আপনি ড্রিঙ্কস পাবেন ওই জায়গায়, টাকা দিয়ে পেমেন্ট করে জায়গায় বৈশাখ খাইতে পারবেন, বোতল করে নিয়েও আসতে পারবেন। তো এরকম একটা জায়গায় তো ফ্রেন্ড সবাই মিলে যাইতাম, সপ্তাহে 2-3 বার যাইতাম, যা খাওয়া দাওয়া করে ওই জায়গা থেকে ড্রিঙ্কস করে আবার বাসে চলে আসতাম। তো এরকম ভাবে পুরোপুরি খারাপ পর্যায়ে চলে যেতে থাকলাম ধীরে ধীরে। তো এরকম ভাবে আরো কয়েকটা মারামারি হয়ে গেল অলরেডি। তো এরকম ক্লাস 9 এ যেরকম একটা ঘটছে যে আমি তো ক্রিকেট টিমে ছিলাম, তো যে মাঠটা ছিল শহীদ বরকতি স্টেডিয়াম গাজীপুর বোর্ড বাজার। তো ওই জায়গায় বোর্ড বাজারে যখন ক্রিকেট খেলতে গেছি তো কিছু সঙ্গে ছেলে আসছে মুরকুন থেকে।
কোথা থেকে?
মুরকুন, টঙ্গী মুরকুন থেকে।
টঙ্গী মুরকুন,
মুরকুন থেকে। ওদের সাথে আমাদের টিমের খেলা।
ওকে,
তো খেলা নিয়ে হইলো কি যে ওদের যে আম্পায়ারটা ছিল ওরা হয়তো বা ওরা আগে ভাগে কিছু একটা করেছিল, যার কারণে আমরা খেয়াল করলাম যে আম্পায়ারটা ওদের মানে
বায়াসড।
তো আমরা এটা মেনে নিতে পারলাম, আমরা 11 জনই এটা মানে খুব ফলো করতেছে, আর আমাদের যে কোচ ছিল ওরাও ফলো করতেছে যে এটা তো ঠিক না। তো আমাদের যে ক্যাপ্টেন ভাই ছিল সব ভাই, তো সব ভাইরা বললো কি, সব ভাই বললো যে আম্পিয়ার স্যার এগুলো কি করতেছে, এগুলো তো ঠিক না, আপনি যা করতেছেন আমরা কিছু ডেলো বুঝি। তো ওরা বললো কি, মুরকুন ছেলেরা সব ভাইরা গালি দিল, তো কি হয়েছে? তো সোহাগ ভাই কিন্তু আমাদের সিনিয়র, তো আমরা কিছুই বললাম, আমরা চুপচাপ বসে রয়েছি। সোহাগ ভাই বললো কি, স্টেডিয়ামের বাইরে ফোন দিয়ে রেড লোক রেডি করে ফেলছে।
এটা কি আপনাদের পক্ষে রেডি করেছে না বিপক্ষে?
আমাদের পক্ষে, সোহাগ ভাই তো আমাদের লোক।
আচ্ছা, ওকে।
তো গালি দিল কেন, আমরা তখন ওইটা বেশ একটা জানি না, আমরা জানি যে হ্যাঁ সোহাগ ভাইয়ের মাথা গরম, আজকে একটা কিছু করবে। তো আমরা রেডি আছি, তো দেখলাম যে তখন ছেলেরা হ্যাঁ ম্যাচ উইন চলে যাবে, আম্পায়ার তরফ তৈরি করছে ম্যাচ উইন চলে যাবে। তো গেট থেকে বাইরেছি, আমরাও বাইরেছি, ও বাইরেছে, বাইরের সাথে সাথে দেখলাম যে 15-20টা বাইক দাঁড়ায় আছে স্টেডিয়ামের বাইরে, সবাই মোটামুটি লোকজন আছে, আমাদের এজের অনেকগুলো আর সোহাগ ভাইয়ের এজের অনেকগুলো ছেলেপেলে দাঁড়ায় আছে। পরে ও ডাক দিল ওই লোকগুলা, ডাক সোহাগের দিকে, হ্যাঁ বললো কি হয়েছে, হ্যাঁ সোহাগের ভাই গিয়ে বললো কি, হ্যাঁ ওই যে আসতেছে যে সাদা শার্ট পরেছিল আম্পিয়ার, আর ওদের যে ক্যাপ্টেন মানে ওদের গ্রুপটাকে দেখা দিল যে এই গুজন। তো ওরা করলো কি, দৌড়ায় গেল, দৌড়া দেওয়ার সাথে সাথে যে আমরা যে স্ট্যাম্প প্যাড গুলো যেগুলো ছিল এলোপাথারি মার শুরু করলো, প্রচুর পর্যায়ে মার শুরু করলো। যে আম্পিয়ারটা ছিল ওই আম্পিয়ারের পিঠের ভিতর, ওই মেরুদণ্ডের ভিতর স্ট্যাম্প ব্যাক মানে উঁচা করে ধৈরা পিঠের ভিতর জোরে মারলে একটা টট করে আওয়াজ হলো আমার সামনে, মানে আমার থেকে 2 হাত দূরে হলো। আমি তো ওদের সাথে দাঁড়া, আমি জাস্ট বলতেছি ভাই আমি কিন্তু সোহাগ ভাইয়ের ছেলে, এটা বলতে পারে আমার একটু গায়ে হলো না, আমাকে তারা চিনে না। তো জাস্ট পিঠের ভিতরে আওয়াজ করার সাথে টট করে একটা আওয়াজ হলো, আমি বুঝলাম যে ছেলেটার হাঁটিটা ভেঙে গেছে, ছেলেটা টপ করে মাটিতে পড়া মুক্তি আর রক্ত বের করা শুরু করেছিল। তো ওই জায়গায় আমাদের কাছে কোনো চাপাটি বা এরকম কিছু ছিল না, জাস্ট স্ট্যাম্প ছিল। তো স্ট্যাম্প এর ওইগুলো মারাবে তো সবগুলো ভেঙে গেছে, মোটামুটি ওদের অনেকগুলো ভেঙে গেছে, 3টা ছেলে আটকা পড়ে গেছে। 3টা ছেলের ভিতরে একজন ছিল আম্পায়ার আর একজন ছিল ব্যাটসম্যান, ওদের মানে ওদের টিমের 2 জন লোক ছিল। তো এদেরকে মানে ওই যে 20-25 জন ছেলে মিলে এলোপাথারি জন স্ট্যাম্প দিয়ে বাইরে শুরু করলো, মানে আমি খালি জাস্ট দেখতেছি যে পানি দিতেছে ওই জায়গাটা হঠাৎ করে অবশ্যই যেতেছে, মানে লইরা যেতেছে, একটা মানুষের সাধারণ যেভাবে হাতটা থাকে ওইরকম হাতটা থাকতেছে না, দেখা হয়েছে মানে সাথে সাথে ভেঙে যেতেছে, এরকম পর্যায়ে বাড়িগুলো ছিল। তো আমি করলাম কি যে যত একটা ভুল করছে যত কাজটা ঠিক করেনি, আমিও একটা স্টেম নিয়ে ওদের মারা শুরু করে দিই।
আপনিও মারা শুরু?
আমিও মারা শুরু করে দিলাম, প্রচুর পরে মানে মারছি, মাথা টাথা ফাটা একবার মানে অবস্থা, 3টা ছেলেরই ওই জায়গাতে ফেলায় আমরা সরে গেলাম। তো একটা কথা বলি যে খেলাটা কিন্তু আমি রাখছিলাম, ওদের সাথে মুরকুঞ্জের ছেলেগুলো ছিল, ওদের সাথে আমার ফোনে আলাপ হয়েছিল, যার কোনো ওরা আমার আন্ডারে আমার ভরসা ওরা খেলতে আসছে এই জায়গায়। তো যাই হোক, তো তারপরে এরকম মারামারি হওয়ার পর যায় আমরা চলে গেলাম। তো ওই তিনটা ছেলেরা জনগণ এলাকার যে ছেলেবেলা ছিল ওরা নিয়ে মেডিকেল নিল, তারপর ওদের ফ্যামিলি মেম্বারকে ডাকলো। তো এক পর্যায়ে হলো কি, যেদেরকে শুনতে পারলাম যে যে আম্পায়ারটা যে ছিল ও পুরোপুরি আইসিউতে ভর্তি, ও কোমায়, ও সম্ভবত বাঁচবে না, মরমর অবস্থা। আর বাকি যে দুইটা আছে ওরও অবস্থা খারাপ, বাট সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, বাট অন্যগুলো ওই আম্পায়ারটা নেই। তো আমি তো ভয় পেয়ে গেছি, তখন তো আর বাসায় জানাইতে হবে যেভাবে হোক। তো আমি এসে আপুরে জানালাম, তারপর এরকম এরকম বড় ভাইয়ের একটা মারামারি করছে, আমি তো খেলাই ছিলাম, ওরা তো আমার চিনে, আমি তোর বাসা চিনি, আমি হা বাসাও চিনি। কিভাবে চিনে, ওর যে ওদের সাথে যে একটা ছেলে খেলছে যে দৌড় দিয়েছিল নোমার নাম, ওই ছেলেটা আবার আমার ফ্রেন্ড, আমার সাথে স্কুলে পড়ে।
আব্বু
সময় পেত না, টোটাল কথা, যখন স্কুল যাইতাম তখন আব্বু দেখতাম ঘুমে, বাসায় আসছি 8-9টার দিকে, আমি ঘুমে গেছি, আব্বু আসছে, এরকম একটা পর্যায়ে হয়ে গেলো। এমনি আম্মু আব্বু, তো আম্মু তো প্রচন্ড বকা ধকা এরকম, তো বললাম ফুফুর বাসায় পাঠিয়ে দিল আমাকে। তো ওইখান থেকে খবর আসলো, আব্বু ফোন দিল যে ওই ছেলেরা বাসায় আসছে, ওই ছেলেরা 40-50 জনের গ্রুপ নিয়ে আমার বাসায় এসে আমার গেট গুট ভাঙতেছে। আমি কই আমার বাইর করে দেন, আপনাদের সাথে আমার কোনো ঝগড়া নেই, আপনার ছেলেরা আমার বাইর করে দেন, আমরা চলে যাবো। আর ভিতরে একটা আমার আমার বাবার দল দল কিন্তু তখন ক্ষমতা নেই, তো আমার আব্বু একটা পুরাই বিভাগে পড়ে গেছে। তাছাড়া আমার আব্বুর উপরে
বাড়িতে এসে এরকম করছে,
বাড়িতে এসে ডাইরেক্ট, কারণ ওদের দল তখন ক্ষমতা, ওরাও একটু রাজনীতির সাথে জড়িত।
আচ্ছা, তো তখন আপনার যে বড় ভাই ছিল লিটন,
হ্যাঁ লিটন,
তখন ওরা কি করছিল?
লিটন ভাইয়ের কথা হইতেছে যে তুমি তো আমার কাছে যে আমার মেয়েটা করনি, তুমি কোন সরস্বতী আমার মেয়েটা করছো করছো ভালো কথা, তুমি তো আমার কাছে আসতে পারত, বা এরকম কিছু ওনার কথা হইতেছে, তুমি আমার কাছে এসে বলো বা কি আসো বিষয়ে আমি ওনাদের দেখবো। আমি যে ওনার কাছে কিছু বলি নাই আর ওনার সাথে আমি কোনো কন্ট্যাক্ট করিনি, কজ আমি তো ওনার কারণে, আমি এখন যদি উনি শুনে যে আমি একটা মারামারি করছি উনি তো রাগ করবে। আমি চাইছি যে ভিতরে একটা মীমাংসা গেলে তারপর আমি জানাই দিন।
তাহলে সোহাগটা কে ছিল?
সোহাগটা ছিল আমাদের মানে দলের ক্যাপ্টেন,
আপনাদের দলের ক্যাপ্টেন, সেও এইসব কাজ করত,
সে হ্যাঁ রাজনীতির সাথে মোটামুটি জড়িত,
কিন্তু আলটিমেটলি আপনারা যে মানে ম্যাচটা নিচ্ছেন এটার সাথে লিটন কোনো ভাবে জড়িত ছিল
না, লিটন কোনো
ভাবে। ওকে, তারপর
তো এরকম হইলো। তো আমার আব্বু বললো কি যে তুমি কই আছো, ফুফুর বাসায় আছো, তো তুমি এক কাজ করো, তুমি ফুফুর কাছ থেকে কিছু টাকা নাও, টাকা নিয়ে তুমি তোমার নানুর বাড়িতে যাও। তারপর আমি কি করতে বুঝতেছি, তো জায়গায় চলে গেলাম, তো ওই সাথে সাথেই কোনো ড্রেস ট্রাপ কিচ্ছু নেই। তো ওই ছেলেরা করলো কি এরকম হইতেছে, তো আব্বু করলো কি একটা মীমাংসার ভিতর আনলো যে একটা আপনি আর এতটা টাকা নেন বা এতটা জরিমানা নিয়ে এটা একটা একটার ভিতরে মীমাংসা করেন, কিন্তু একটা স্টাম্প নিল যে ছেলে যদি কোনো প্রকার ক্ষতি হয় তাহলে এটা আমার ছেলে কোনো প্রকার দায় থাকবে না, দায় থাকবে যারা ক্রিকেটটা যারা মারধর করছে তারা, কারণ এই জায়গা তো আমি মারধর করছি ঠিক আছে, বাট আমার আব্বু জানে কি আমি জাস্ট খেলছি, আমি মারামারি করছি এটা আব্বু জানে না। তো আমার আব্বু জায়গা থেকে বুঝলো যে এরকম এরকম এটা নিয়ে অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে, কারণ ছেলে একটা প্রায় অবস্থা খারাপ। তো আমার আব্বু বললো কি ওই জায়গা থেকে আমাকে ভাবলো যে জামাতে পাঠিয়ে দিবে চিল্লায়, তো আমাকে ওই জায়গা থেকে 40 দিনের জন্য চিল্লা পাঠিয়ে দিল আমার নানু বাড়ি থেকে, ওই জায়গা থেকে কাপড় টাপড় দিয়ে আমার কিন্তু তখন পড়ালেখা মোটামুটি স্টপ, তো আমাকে চিল্লা পাঠিয়ে দিল, এই অল্প বয়সে চিল্লা চলে গেলাম। তো চিল্লা যাওয়ার 17-18 দিনের দিন আমার ফোন দিল আমার এলাকা থেকে ছেলে যে যে আম্পায়ারটা যে ইয়া করছিল সে তো মারা গেছে, সম্পূর্ণ মানে পিঠের হাড্ডি ভেঙে 18-17 দিনের মতো মানে আইসিউতে মানে পুরোপুরি সেন্সলেস অবস্থায় ছিল।
মাই গুডনেস,
তো ওই আম্পায়ারটা মারা গেছে।
ওকে হিট করেছিল কি আপনার মনে আছে?
হ্যাঁ হিট করেছিল।
কে করেছিল এই কাজটি?
কাজটা করেছিল আমার এলাকারই এক বড় ভাই, আমি নামটা বলতে চাইতেছি না,
ওকে,
কারণ সে এখনো আছে রাজনীতির জড়িত।
তারপর
এটা সে মারা যায়। তো আমার আমার ভিতরে এটা নিয়ে
তখন আপনি পালিয়ে কোথায় পালিয়ে?
আমি তখন নীলফামারি চলে গেছি, নীলফামারি জলডাক ইউনিয়নে জামাতে,
মানে জামাতে মানে তাবলিক জামাতে,
তাবলিক জামাতে। আমার আব্বু আগে থেকে এটা পাঠিয়ে দিয়েছে, এটা নিয়ে একটা প্রবলেম হবে আমার আব্বু বুঝতে পারছে তাই। তো ছেলেটা মারা গেছে, আমার উপরে কোনো মামলা আসেনি এই কারণে যে আমাদের ভিতরে তো প্রথম একটা স্টাম্প হয়েছে, আপনার এত টাকা জরিমানা নিতেছেন ঠিক আছে, বাট ছেলে যদি এরকম কোন এটা নিয়ে পরবর্তী কোনো প্রবলেম হয় এটার জন্য আমার ছেলে দায়ী থাকবে না, এরকম কিছু থাকবে না, থাকবে ওই ক্রিকেট টিম।
আপনার বাবা জরিমানা দিয়েছে?
হ্যাঁ জরিমানা দিয়েছে।
কত টাকা জরিমানা দিয়েছে?
তখন মেবি 70,000 টাকা জরিমানা দিয়েছে।
আর বাকি যারা মানলো এদের?
ওদের তো কোনো খবরই নেই, ওরা তো এলাকা থেকে পলাতক, একমাত্র আমি ফাঁসে গেছি। কজ তারা যে মারছে তারা তো তাদের বাসা চিনে না, তাদের নাম জানে না, কোনো কিছুই জানে না, ওরা জাস্ট আমাকে চিনত, তাই আমার উপর সবকিছু গেল।
যেহেতু আপনি অ্যারেঞ্জ করেছিলেন
খেলাটা তাই। তো এরকম আমি জামা থেকে আসলাম, এর ভিতর হইলো কি যে যারা যারা ওরে মারছিল মারধর করছিল আমি যে জামাতে চলে গেছি এই কারণে ওই সোহাগ ভাই ওরাও আমার উপর ক্ষিপ্ত হয়ে গেল। আমরা যে মারলাম এই জায়গায় যে প্রবলেম চলতেছে তুই কেন এলাকা থেকে গেলি, ওরা আমার সিনিয়র, তুই কেন গেলি? যা এটা তো আমরা একটা মীমাংসা করতে পারতাম, তুই কেন ভাইয়া গিয়ে? এখন তো তোর আব্বু আমাদের উপর সন্দেহ করতেছে, আমাদের উপর এখন উনি মামলা চালাবে, এরকম একটা প্রবলেম।
তখন কি মামলা হয়নি?
না, তখন ওরা কোনো মামলা করেনি, মারা গেছে একটা মানে খুবই সিম্পল একটা মানে ওরা একটা সিম্পল বানাই দিচ্ছে।
যার সন্তান মারা গেল সেও কোনো মামলা করেনি?
সেও কোনো মামলা করেনি, কিভাবে করবে?
কেন করেনি?
কোচ তারা তো একটা টাকা নিছে, অ্যামাউন্ট নিছে, নিয়ে এটা একটা স্ট্যাম্পের ভিতর আনছে, একটা মীমাংসার ভিতর আনছে। যতদিন হসপিটাল ছিল তার সম্পূর্ণ টাকাটা আবর্তিত হয়েছে, প্লাস যে তারা এটাও একটা ডিল হয়েছিল যে আপনার ছেলে যে যতদিন একবার পুরোপুরি সুস্থ না হবে আমি এর পুরোপুরি টাকা দিব, 70,000 টাকা এক মানে একসাথে দিয়েছিল। আর এমনি একটা ডিল হয়েছিল যে সুস্থ না পর্যন্ত এই তিনজনের টাকা আমি খরচ দেবো হসপিটাল বিল।
প্রিয় শ্রোতা, আমরা একটা SMS পোলের আহ্বান করছি, কতটুকু বিলিভ করছেন আপনারা যেরকম হতে পারে? আপনারা যদি মনে করেন ও যা বলছে সেটা সত্য এবং ওকে সামনে আরো বলার সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনারা লিখবেন ইয়েস, যদি মনে করেন উল্টোটা তাহলে লিখবেন নো। নিয়ম হচ্ছে যেভাবে আপনি ভোট করতে পারেন, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। SMS পোলের রেজাল্টে নো পার্সেন্টেজ যদি 51% হয় তাহলে প্রান্ত এখানে আর বলার সুযোগ পাবে না। একইভাবে ইয়েস পার্সেন্টেজ যদি 51% হয় তাহলে প্রান্তকে আমরা বলার সুযোগ দিব। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ, যারা শুনছেন এই মুহূর্তে তারা প্লিজ ভোট করুন। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি, তারপর
তো যাই হোক, এক পর্যায়ে এরকম ওরাও আব্বুদের ভিতর কোন একটা প্রেশার ক্রিয়েট করে নাই, যার কারণে এটা একটা ওরাও আমাদের সাথে মিলে গেল বা আমরা ওদের সাথে মিলে গেলাম। তো যাই হোক, তো আমি যখন টুঙ্গিতে আসলাম, ফিরে আসলাম, তো এরকম এক পর্যায়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে আমি কিন্তু এর ভিতর 8 কিন্তু আমি টেস্টে ফেল করছি। পরীক্ষা দেওয়া না, যেগুলো একটু বেশি দুর্বল, এর ভিতরে আমি পড়ে গেলাম, আমাকে তার পরীক্ষা দেওয়া হবে না, যেভাবে হোক দেওয়া হবে না। তো তারপরও আব্বু এটা ফোনে মানে ওদের সাথে দেখা,
তখন আপনি যখন চিল্লাতে ছিলেন 40 দিনের চিল্লা, 40 দিনের চিল্লায় থাকা অবস্থায় ঘটনা নাকি তারও অনেক আগের ঘটনা? এটা
মানে 8-এরটা,
হ্যাঁ, একটু আগের ঘটনা। আপনি যখন 40 দিনে চিল্লাতে ছিলেন তখন আপনি কোন ক্লাসে?
তখন আমি ক্লাস 9,
ক্লাস 9
শুরু থেকে।
আচ্ছা, তো আপনি বাবার কথা বলছিলেন। হ্যাঁ, বাবা বললো
এটা যখন এরকম টেস্টে ফেল করলো, তো আব্বু বলল স্যারের সাথে এসে কথাবার্তা বললো, তো এক পর্যায়ে এরকম একটা হলো যে জামানত দিয়ে পরীক্ষা দিতে হবে, জামানত দিতে হবে, যদি আপনার ছেলে পাশ করে তো আমরা জামানতের টাকা ফেরত দেবো, আর যদি ফেল করে এটা ফেরত পাবেন না।
আচ্ছা,
তো জামানত দেওয়া হলো সাবজেক্ট প্রতি 4,000 টাকা, আমি ফেল গেছিলাম 4 সাবজেক্টে, 16,000 টাকা জামানত দিতে হবে। তো দিলাম, তো দেওয়ার পরে কি বাসা থেকে তো টোটালি 2 মাসের জন্য আমার অফ, মানে বের করেই না করেই না, পড়ালেখা ভালো হলো, GSC তে আমি 4.00 পেলাম। তো তারপর আমি 9 এরকম আবার সেরকম
ঘটনা ঘটালেন।
হ্যাঁ, যখন আমি পেশার এরকম আর পাইতেছি না, আমার বাসা থেকে টর্চার হইতেছে না, তখন আমি আবার 9 ওই ঘটনাটা ঘটাই ফেললাম, জামাতে কারণে আমার যাওয়া হলো। তো এরকম আমি জামাত থেকে ফিরে আসলাম, তো আসার পর দেখা গেছে যে এলাকায় মোটামুটি ভালোই রেসপেক্ট পেতেছি, অনেকগুলো ছোট ছেলে আছে যে জুনিয়র গুলো, আমার বয়স হলো আমার থেকে, আমরা জুনিয়র, ওরা করতেছে কি আমার রেসপেক্ট করতেছে।
রেসপেক্ট মানে?
রেসপেক্ট মানে ওরা আমার দেখে ভয় পাইতেছে, দেখে বলতেছে ভাই কেমন আছেন, কে আসে বিষয়, মানে এটা কেন হইতেছে? হইতে পারে আমার বাবার দ্বারা কোনো কিছু, আমার বাবারে ভয় পায় এই কারণে। আবার আমার বাবা কিন্তু আমাদের এলাকায় যে মানে ছেলে আছে আমার বয়সী বা আমার যে একটু বড়, ওনাদের কিন্তু মোটামুটি আগে লিড আমার বাবাই দেয়, তো যার কারণে হয়তো বা আমাকে তারা রেসপেক্ট করতে পারে, বা এরকম হতে পারে আমি কিছুটা পর্যায়ে খারাপ হয়ে যেতেছি তার কারণে ভয় পাইতেছে। যাই হোক, রেসপেক্ট পাইতেছি, ভালোই দিনকাল চলতেছে। তো এরকম হইতে হইতে তো ড্রিঙ্কস চলতেছে, এরকম হইতেছে, তো এক পর্যায়ে হলো কি আমার এক বড় ভাই
চিল্লায় গেলেন, আপনি ওখানে গেলে তো মানুষ অনেক মোটিভেটেড হয়,
আল্লাহ হয়, হ্যাঁ,
ধর্মকর্ম করে, আপনি আসার পর করে ছেড়ে দিলেন?
আমি আসার 2 দিনের দিন 2 দিন নামাজ পড়ছিলাম, পর থেকে আমি আর একবারে পুরোই খারাপ, আমি তো যে পলাতকের জন্য পাঠাইছি।
এই জন্য একটা কথা আছে যে নিয়ত গুণে বরকত, নিয়ত যদি সৎ হয় তাহলে সে যে কোনো ভাবেই হোক একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। আসলে সে চিল্লায় গিয়েছে মূলত এই রকম একটা দুর্ঘটনা বা অঘটন ঘটিয়ে কোন রকম নিজেকে সেভ করার জন্য। সুতরাং 40 দিন একটা সুন্দর জায়গায় থাকার পরেও তার ভিতরে এই ইমানটা আসেনি এবং যে কারণে সেটা প্র্যাকটিস আনেনি। ওকে, বলুন তারপর।
তো এরকম দেখা গেছে যে হইতেছে, তো ক্লাস 9 এর শেষের দিকে আমার একটা বড় ভাইয়ের সাথে পরিচিত হয়, বড় ভাইটার নামটা আমি বলবো না, তো বড় ভাইটা খুবই ভালো একটা লোক, মানে আমাদের এলাকার মোটামুটি বহুত বড় বড় লোক ওনাকে অনেক রেসপেক্ট করে। তো বড় ভাইটা পরিচয় কিভাবে হলো, আমি যখন স্কুলে পড়তাম যে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তারা তাদের মানে মেন লিড দেবে বড় ভাইটা, তো আমার বললো যে এরকম এরকম তুই আয় ওনার সাথে পরিচয় করে দে, কোনো সমস্যা হইলে হাই দেখবো। আমি না, আমার তো কোনো সমস্যা হয় না, আর হইলে আমার সমস্যা নেই, বড় ভাইয়ের লোক তো না, তারপর তুই বড় ভাইয়ের সাথে থাক, তোর ভালো হইব, এগুলো আছে, ঠিক আছে চল। তো বড় ভাইটার কাছে গেলাম, তোর নিজস্ব বাসা ছাদে নিয়ে বসাইলো, বসানোর কথা তো বলতেছে যে ওর নামই প্রান্ত, হ্যাঁ ভাই তোমার তো অনেক কথা শুনছি, তুমি নাকি এরকম এরকম মোটামুটি যাই শুনছেন সত্য, মানে আমার মারামারির ব্যাপারে জিজ্ঞেস করতেছে। আমার বারো ভাইটা মেন চাইতেছিল কি যে উনার উনার লাইফটা নিয়ে একটু রিক্সে আছে, উনি ওনাকে যে কোনো সময় কোনো কাছ থেকে আক্রমণ করলে ওনার সাথে সবসময় পাঁচ ছয়টা ছেলে থাকবে সাহসী, যারা যখন খুশি তাদের উপরে অ্যাটাক করতে পারে যে কজনের উপর।
একটু থামাচ্ছি আপনাকে, আপনার ওই রেজাল্টটা কি দাঁড়ালো, আপনার যারা মারা গেল আপনার বাবা কি ওটা ম্যানেজ করে ফেললেন নাকি?
বাবা মোটামুটি, বাবা এবং প্লাস আমাদের এলাকার বা আমার গাজীপুরের বড় বড় নেতা কিছুদের মিলে ওটা একটা ধামাচা পাতে।
তার মানে ওটা কি আর কেস করেনি কেউ?
না, চাচাদের বুঝাইছে, আব্বু নিজের কিছু কথা বললে যে এরকম এরকম করলে এরকম হয়, এরকম বুঝাইছে।
যে ভাইয়ের প্রসঙ্গে
বড় ভাইটা বললো,
বড় ভাইয়ের নাম কি ছিল?
বড় ভাইয়ের নামটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইতেছি না।
ওকে, প্রিয় শ্রোতা এখানে একটা বিষয় আপনাদেরকে একটু নোট করি, ও যে নামগুলি এখানে বলছে না তারা ইনফ্যাক্ট এখনো হয়তো বা এই ধরনের দুর্ঘটনার সঙ্গে জড়িত আছে। বলুন তারপর।
তো ওই বড় ভাইটার সাথে আমাদের সবসময় থাকতে হবে।
লিটনের কাছ থেকে আপনি বের হয়ে আসলেন?
হ্যাঁ, লিটনের কাছ থেকে মোটামুটি একটা দূরে গ্যাপ হয়ে গেলাম ওই যে ওই মারামাইটার দ্বারা, উনি আমার ভুল বুঝলো।
তো এই বড় ভাইয়ের সাথে কি লিটনের কোনো সম্পর্ক ছিল?
লিটনের সাথে রাজনৈতিক, ওনার রাজনৈতিক দল দুটো আলাদা, তার জন্য হয়তো সম্পর্ক ছিল দেখা সাক্ষাৎ হতে পারে। তাছাড়া মিটিং মিছিল সবসময় রাজনীতি বড় নেতা ওনার সাথে থাকাটা একটা সিম্পল ব্যাপার। তো তার বড় ভাইয়ের সাথে থাকতেছি, ঘুরতেছি, বড় ভাই মাসে মাসে কিছু টাকাও দিতেছে, প্রতিদিনই দেখা হইতেছে, কিছু কিছু টাকা দিতেছে, খরচ পকেট খরচ নিয়ে জানে যে ইয়াং বয়সে কিছু লাগতেই পারে, তো দিত, ভালোই লাগে বড় ভাইটারে। তো টাকা পয়সা তো হেল্প করে, এরকম হেল্প তো অন্য কেউ করেনি, এমনি দেখ গাড়িতে ঘুরাইছে, যা খাইছে মন চাইছে খাইছে, টাকা তো হেল্প কেউ করে না। তো এরকম হইতেছে, দেখ বড় ভাইয়ের অনেকগুলো জুনিয়ার ছিল, তাদের তারা অনেকগুলো বাইক, তা আসার পরে যখন ছাদে সবাই বসে মিটিং করতে বললাম ভাই চাবি দেন, বাইক চললাম আমি, আবার ক্লাস নাইন থেকে বাইক চালি, তো এরকম বাইক চা বাইক নিয়ে চলে যেতাম, ঘুরে টুরে আসতাম। তো বড় ভাই তো ভালোই, এরকম এত ফ্যাসিলিটি দিতেছে বড় ভাইটা, ভালো না? তো এরকম এক পর্যায়ে হইলো কি যে এই বড় ভাইটার কারণে আমি টঙ্গী আরিসপুর রেল লাইনে একদিন বসে আছি, তো আমি ওই ঘটনা কিছুই জানি না, যে এই বড় ভাইয়ের উপর কারা কারা মানে ক্ষিপ্ত বা কি আমি কিছুই জানতাম না, আমি জাস্ট ওনার সাথে সাথে থাকতাম। তো আমি রেল লাইনে বসে আছি, তো কোথা থেকে যেন চার পাঁচটা ছেলে আসলো, এসে বলতেছে যে প্রান্ত কেটা, আমি বললাম আমি প্রান্ত, কে কি হয়েছে? কয় যে তুই মানে অমুক ভাইয়ের সাথে চলস, আমি বললাম যে হ্যাঁ চলি, তো কি হয়েছে? কি লাগে? আমি আমার বউ ক্লোজ ভাই লাগে। কয় ওটাই, কোথায় যাবো? চল এলাকা চল, ভিতরে চল। আমি বললাম না ভিতরে যাবো কি ঠিক আছে, শুধু শুধু তুই ভিতরে নিবি, যা করে তখন আমি সম্পূর্ণ একা, বাট আমার মানে আমার এলাকা তো পাশেই, রেলওয়ে ক্রস করলে আমার এলাকা। তো আমি বললাম আমি কি লিখে যাবো, আমি আমার তো যাওয়ার কোনো দরকার নেই, তোর কি মুখ বলার আছে এই জায়গায় বল। আমি ওদের কখনো দেখিও না, চিনিও না, ওরা আমার এইভাবে এক পর্যায়ে কলা ধরে ফেলছে, যাবি না মানে ওটাই সম্পূর্ণ। তো এবারে চার পাঁচ জন ছিল, যার মধ্যে দুই তিনজন আমি যেটা মনে প্রথম ফলো করলাম, দুই তিনজন একবারে ভীত প্রকৃতির, যখনই শুনছে যে আমি অমুক বড় ভাইয়ের ক্লোজ ভাই, ওরা একটু একটু করে সরতেছে, যে না ওরে মারিস না, ওদের ওদের ভিতরে ওরে বলতে চাই আর মারিস না, প্রবলেম হইব, বড় ভাই আস এটা সেটা বলতেছে। তা আমি টার্গেট রাখলাম, যে ছেলেটা কলার ধরলো আর একটা ছেলে দাঁড়া ছিল, যাই বেটা কিসের টার্গেট আগে মারালুম, এইগুলো বলতেছিল। তো ওদের আমি টার্গেট দুইটার আমি টার্গেট রাখলাম, এই দুইটার এখন মারি শুরু করবো, বাকি তিনটা এমনি দৌড় দিবো। তা আমি করলাম কি, রেল লাইনের ভিতরে কিন্তু পাথর অনেক ইজিলি পুরা থাকে, আমি বললাম কলার স্যার, কলার সারতেছে না, কলার সারবো মানে ওই লাঠিয়াল, কলার সারতে কয় মানে ওরা এখন এলাকা নিম রিক্সা ডাকতে। তো এটা বলার সাথে সাথে করলাম কি, আমি নিজ থেকে একটা পাথর নিলাম, নিয়ে ওর মুখ বরাবর একটা ঘুষি মারছি, এক ঘুষি মারার সাথে সাথে ওর মুখ দিয়ে রক্ত বাইরে শুরু হয়ে গেছে, একবারে মনে হয় দাঁত সম্ভবত কোনো প্রবলেম হয়েছে, একবারে রক্ত বাইরে শুরু হয়ে গেছে, আর একটা পেটের ভিতরে জোরে লাথি দিলাম, তখন দুইটা নেই মারতে থাকবো, তিনটা তো এমনি দৌড় দিবো, হ্যাঁ ঠিকই আছে, তিনটা তো মোটামুটি সাইড হয়ে গেছে, মানে বাঁচাইতে চাইতেছে পারতেছে না, মানে আমার যে মারবে ওদের ওইটা কোনো দরকার নেই, ওরা চাইতেছে জাস্ট বাঁচায় থাকতে, আমাকে টাচ করার সাহসটা পাইতেছে না। তো আমি বললাম কি দুইটারে মোটামুটি ভালোই মারলাম, একটা তো মুখে হাত দা বসে আছে, কোনো কথা বলতেছে আমার উপর কোনো একটাও করতে পারছে না, যেটা লাথি দিলাম ওটাগুলো কি আমাকে মারতে চাইতেছে, আমি ওরে বহুত মারলাম। এক পর্যায়ে তারপর ওরা করলো কি, ওরা বললো যে যদি যদি সাহসটা নেই বসে থাক, আমি বললাম আচ্ছা আসি যা কি করবি কর। আমি করলাম কি আস্তে করে ওরা ভিতরে ঢুকে গেলো ছেলে পেলে আনার জন্য, আমি আস্তে করে সাইডে বড় ভাইয়ের কাছে চলে আসলাম। তো আমি যা বড় ভাইয়ের বললাম যে ভাই এরকম এরকম, যে বড় ভাই এরকম এরকম, যে ও তো এরকম আমার উপর অ্যাটাক করছে, যে তুমি কি করবো, ওরা তো আমি তো মেরে দিচ্ছি, ওরা তখন মনে আমার খুঁজবো, আমি তো রেল লাইনে যাওয়া কয়েকদিনের জন্য অফ, কারা কারা মারছে দেখলে চিনবি, আমি হবে চিনব, চল ভাই এগুলো কি গাড়িতে উঠাইলো, গাড়িতে উঠাই বললো নিল এলাকায় নিল নিয়া, তারপর ওদের যে মানে ওই যে ছেলেগুলো আমি মারছি ওদের যে সিনিয়র ওরা একজনকে ডাইকে আনছে, যার নাম সানি, তো সানিকে ডাইকে আনছে, বলতেছে ভাই তোর জুনিয়র গুলো এরকম এরকম, ওরা আটকাইছে কোন সাহসে ওদের ডাকতে, কার মুখ দেখান রক্ত বাড়িতে আছে, কিছুক্ষণের ভিতর মায়ের গেছে দাগ আছে অবশ্যই, ডাক দিলে দেখবেন মায়ের খেতে যাইছে না সানির বলতেছে বড় ভাইটা মায়ের গেছে না যা চালু জয়টাকে নিয়ে টেনতে পারছো দুইটা লোবি পর বললো কি দুইটার পাই নাই একটার পেয়েছি যেটা আমি পেটে লাথি দিয়েছিলাম ওইটার পেয়েছে ওইটা ডেকে নিয়ে আসছে আমার বড় ভাইটা বললো কি আমার সামনেই ওটার দুটো জ্বর দিল কোন সরাসরি আটকেছিস কার জন্য আটকেছিস কিসের জন্য ইয়া করছিস ভাই সেই বিষয়ে তো ওদের কিন্তু মেইন টার্গেটটা ছিল আমার বড় ভাইয়ের সাথে আমি চলি এই কারণে ওদের কিন্তু আমার বড় ভাইয়ের উপর ক্ষিপ্ত ওরা তারপরে ওরা আমার একটা করছে সেই জায়গায় আমার বড় ভাই ওদের সামনে দাঁড়ায় ওদের গায়ে হাত তুলতেছে ওদের একটা চরমেরা বললো যে ওরা কোন গায়ে সাহস হাত তুলছিস তার মানে কি ওরা এটা একটা বিশাল পরিমাণ ভয় পাওয়া গেল ওরা যে এটা কি করলো কারে 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 ধরতে গেলাম বা কারে কি করতে গেলাম এতে অনেক বড় ভাই তো এরকম কিছু একটা ভয় পাওয়া গেল তো যার ফলে আর এটা হলো না তো বড় ভাইয়ের আমি খুব ক্লোজ অনেক ক্লোজ আর আমাদের মানে এরকম একটা পর্যায়ে আসলো যে আমার আমি যদি ফোন দেই আমার নিজেরই আন্ডারে আমি 20-25 ছেলে আমি যে কোনটা ম্যানেজ করতে পারতেছি যারা আমার মানে জুনিয়র আমার ভয় পায় বা এরকম কিছু আমি ফোন দিলে ওরা আসতেছে হ্যাঁ ভাই কি হয়েছে দেখা করে আসতেছে এরকম বুঝতে বড় ভাই মিটিং থাকলে আমি 20-25 করে আমি ছেলে পেলে নিয়ে যাইতেছি অল টাইম তো এরকম এক পর্যায়ে দেখা গেলো কি বড় ভাই মানে বলতেছে যে তুমি ভালোই লম্বা চড়ে আসো তুমি একটা কাজ করো না কেন কি ভাই কোন তুমি এরকম ওয়ার্ড পর্যায়ে একটা পদ নিয়ে নো বললাম ভাই কিরকম তুমি নাও নিলে বুঝবা তো এর ভিতরে একটা ঘটনা ঘটে এর ভিতরে কিন্তু আমি আরেকটা মামলা খাই গেছি
কিরকম
এটা ছিল মাদকের মামলা যেরকম যে এক বড় ভাই বলছিল যে ওর বড় ভাইয়ের সাথে আমার তো সম্পর্ক আছে আরেকটা বড় ভাই মুফিজ নাম তার তিনি আবার থাকেন পাগারের দিকে তুমি আমার বললো কি যে এরকম যে আমার ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় তুমি আমাদের বললো যে আমি এরকম ওই জায়গা থেকে এরকম একটা কিছু আসবে তুমি ওইটা জাস্ট একটা রিসিভ করবা একটা গাড়িতে একটা জিনিস আসবে ওটা জাস্ট রিসিভ করে আমার কিছু ছেলে যাবে ওনাদের রিক্সা উঠাই দিয়ে ওটা রিক্সার সিটের নিচে দিয়ে তুমি জাস্ট পাঠিয়ে দিবা এটা বলবো বড় ভাইটা ওটা আবার আমার আরেক বড় ভাই ওনার সাথে আমি অতটা ক্লোজ না বাট আমাকে চিনে আমি বুঝতে পারছি কিছুটা যেটা ভিতর অবৈধ কিছু হবে তো আমি বললাম ঠিক আছে আমি আমি রাজি আছে তো আসেন তো ঢাকা সম্ভবত এটা মিরপুর থেকে একটা পিক আপের মানে যে ড্রাইভার যে জায়গায় বসে ওইটা যে পিছনে যে জায়গাটা অল্প একটু পিক আপের যে মাল সামনে রাখার জায়গা ওইটা না ড্রাইভারের সিটের পিছনে যে অল্প একটু জায়গা ওই জায়গার ভিতর সম্ভবত 4-5 কার্টুন মেবি 1 কার্টুনে 4টা করে জিনিস থাকে
কি এগুলো
এগুলো ছিল ফেন্সিডিল
ফেন্সিডিল ওকে
তো এরকম 4-5টা কার্টুন ফেন্সিডিল ওই সিটের পিছনে ঘুরে আসছে তো আমি করলাম কি এগুলো দেখলাম দেখে আমি কিছুটা ভয় পেয়েছি একবার স্পোর্টে আমি যে দাঁড়ায় আছি মেইন রোড টুঙ্গি মেইন রোড এর ভিতর দাঁড়ায় আমি এটা ক্যামেরা কিভাবে রিসিভ করবো আর কিভাবে দিব একটা রিস্ক হয়ে যায় তো আমি বললাম কি যে ঠিক আছে তারপর এটা দেখতেছি ছোট ভাই গুলো ডাইকা রিক্সা উঠা দিয়ে রিক্সা ইয়ার গুলো ব্যস্ত করে উঠায় পিক আপ সহ এক সাইডে নিয়ে আমি উঠাই দিয়ে বললাম যে যাও আর এগুলো যদি কোনো রিস্ক হয় তোমরা বলবা যে এরকম মুফিজ ভাই আমাদের পাঠাইছিল আমার নাম বলার দরকার নেই তো ওরা করলো কি
মুফিজ ভাইটা গেছিল
মুফিজ ভাইটা ছিল যার এই মালগুলো যার
আচ্ছা
উনি এইসব ব্যবসা করে তো এরকম বললো তো আমি ঠিক আছে তো ওরা আবার করলো কি পাগার যাইতে হলে কিন্তু টঙ্গি থানার সামনে যেতে হবে টঙ্গি একবার থানা তারপর পাগার তারপর ফ্লাইওভার তারপর পাগার তোরা করলো কি যে যাইতেছে এই প্রথম ফরমারে কিন্তু অল্টিম অ্যালার্ট থাকে যে কখন কোথায় মাল নামে কি করে না করে কারা কি করে সবসময় অ্যালার্ট থাকে তো এক পর্যায়ে তো ফরমারে কিন্তু আমাদের অনেক আগে থেকে ফলো করতেছে আমি এটা জানতাম না মাল নামায় দিছি মাল পাঠাইও দিছি ওরা আমি জানি না তো ওই রিক্সাটা নিয়ে যখন আমার এলাকাটা ক্রস করে কিছু দূর চলে গেছে তো ওই জায়গায় পুলিশের কিছু কনস্টেবল এসে ওদের আটকেছে
ওকে প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা ধীরে ধীরে অপরাধের একেবারে মূল জায়গাগুলোতে চলে এসে পড়েছি আজকে এখানে প্রান্ত তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে উন্মোচন করছে এবং একজন অপরাধী কিভাবে অপরাধ করেন অপরাধী হন এবং শেষ পর্যন্ত তার জীবনে আসলে কি ঘটে একটা ক্লাস টেনের স্টুডেন্ট এই ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে এলাকার ছিসকে মাস্তান থেকে শুরু করে এই ধরনের অপরাধ বড় বড় অপরাধ এবং সেখানে পরিবারের কিছুই না করা সামাজিকতার জায়গা থেকে কোন ধরনের বাধা না থাকা এবং অসৎ সঙ্গে যা হয় আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর আর আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2 এই পেজটি ফেসবুক ভেরিফাইড পেজ এছাড়া আপনারা যারা এখানে অতিথি হয়ে আসতে চান যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান যারা অতিথির সঙ্গে যোগাযোগ করতে চান পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান JBSB সম্পর্কে যাবতীয় তথ্যাবলী চান তারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজেও আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাবতীয় তথ্যাবলী পেয়ে যাবেন প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আগামী রবিবার থেকে আপনারা যাহা বলিব সত্য বলিব শুনবেন ঠিক রাত 12টা থেকে রাত 2টো পর্যন্ত অর্থাৎ আমাদের অনুষ্ঠান শুরু হবে ঠিক রাত 12টায় আমরা ফিরে আসব ঠিক 4 মিনিট পর
চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে যারা এখানে শুনছেন, যারা কমেন্টস করছেন, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ফেসবুকে এসে যারা প্রান্ত ছবির নিচে বিভিন্ন রকমের কমেন্টস করছেন আমরা অনুষ্ঠানের শেষে পড়ব এবং একটি এসএমএস পোল দিয়ে দিয়েছি, সেই এসএমএস পোলের রেজাল্ট আমরা এই মুহূর্তে কম্পিউটারের কাছ থেকে জানব। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে, যে কত পার্সেন্ট মানুষ প্রান্তর ওই ঘটনাটিকে বিলিভ করেছে, বিশেষ করে যখন আমরা ওর চিল্লাই যাওয়ার ঘটনাটা শুনছিলাম। ওকে প্রিয় শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি যে 53% খুবই কম, একেবারে নাকের ডগা দিয়ে গিয়েছে। 53% বলছে ইয়েস, ওকে বিলিভ করা যায় এবং কন্টিনিউ করতে দেওয়া উচিত, আর বাকি 40% বলছে নো, আর বাকি যারা রয়েছেন তারা বলছেন নো কমেন্টস। অনেক ধন্যবাদ, আমরা গল্পটি কন্টিনিউ করছি। ইনফ্যাক্ট আমরা আবারও প্রান্তর কাছে ফিরি, আর যারা প্রান্তর মতো আমাদের এখানে এসে কনফিউজ করতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে দুই চাপবেন এবং তারপর আপনার যা বলার আছে, আপনি যে অপরাধ করেছেন সেই বিষয়টি খুব সংক্ষিপ্ত করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আপনার ফোন নম্বরে আমরা যোগাযোগ করব। ওকে, আমরা আবারও ফিরছি প্রান্তর কাছে। প্রান্ত, যে জায়গাটিতে আপনি ছিলেন, তারপর
তো ওই জায়গায় পুলিশের কিছু কনস্টেবল এসে ওদের দেখলো যে এরকম এরকম ফেসিডিল, তো ওরা বললো এগুলো কার থেকে আনছো। তবে এরকম আমরা কিছু জানি না, কার থেকে আনছি, আমাদের পিক আপ থেকে দিচ্ছে, কে এগুলো নামাইছে পিক আপ থেকে, আমি তো হ্যাঁ নাম জানি না। তোর কার জন্য যাচ্ছে মফিস ভাই, তাহলে যার থেকে আনছে হ্যাঁ নাম জানো তো, তাহলে হ্যাঁ কেমন পরিচয় হবে, হ্যাঁ মফিস ভাইয়ের পরিচয়। পরে যে ফর্মাটা ছিল ওর বলতেছে হ্যাঁ এরকম এই ছেলে প্রান্ত নাম, ওরা আপনি ধরেন অ্যারেস্ট করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এরকম এরকম কাজগুলো কে করে। তো ফর্মাগুলো করলো কি, আমি যখন এলাকায় বসে আসছি টুঙ্গি রাইডিং সেন স্কুলের মাঠ, তো ওই জায়গায় পুলিশের গাড়ি ঢুকলো। পুলিশের গাড়ি ঢুকার সাথে সাথে আমি কিছুটা বুঝে গেছি যে আমার প্রবলেম হয়।
তখন কি ওরা পুলিশের কাছে অ্যারেস্ট?
তখন হ্যাঁ, তখন তারা থানায় রেখে আমার আসছে নিতে,
ওকে
ফর্মা নিয়ে আসতে। তো আমার দে ফর্মা চিনে, তো আমার নিয়ে আসলো, তারপর আমার বললো যে আমার পুলিশের সাথে অনুমতি, কি রে নাম কি? প্রান্ত, কোর্ট গাড়ি তোর, কেন রোড গাড়ি তোর, গাড়ি তোর নিয়ে থানায় চলে গেল। থানা নেওয়ার পরে আমার বাসার একবারে থানার একবারে পাশে, মানে একজাক্টলি লোকেশনটা দিতেছি না, থানা একবারে কাছে। তো থানায় আমি ছোটকাল থেকে থানার সামনে বড় হয়েছি, আমার মোটামুটি তো থানায় আমার লোকজন চিনি। তো ওই জায়গায় যে মানে কনস্টেবল ছিল, মোহরি ছিল, তারা বলতেছে আরে প্রান্ত তুমি এই জায়গায় কেন? তোরা সাথে সাথে আমার আব্বুর কল দিছে, তোরা আসছে। তো এই কারণে আমি আর মানে আমার লকআপে ঢোকানো লাগে নাই, যেহেতু চিনা পরিচয় ছিল, আমি জাস্ট ওই জায়গায় বাইরে বসেছিলাম, কিন্তু ওই থানার ভিতরে আটকে রাখছে। তো আব্বু আসলো, এসব বললো কিরকম কিরকম কিছু বল। আমি বললাম যে এরকম স্কুলের মাঠে বসে আছি, আমার এসে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেল। তো এর ভিতরে একটা ঘটনা করলো কি, আমি করলাম কি, যখন ওদের লকআপের ভিতর ছিল, আমি তো লকআপের পাশে ওরা যা জায়গায় জিটিগুলো লেখা হয় ওই জায়গায় আমি বসা, আস্তে করে আমি ওই গেটের সামনে গিয়া ওই দুটা ডাক দিলাম যে দুটা মাল নিয়ে যেতেছিল। ওদের বললাম যে খবরদার নাম করবি না, আমি যে ছিলাম এটা ভুলেও করবি না, আর যদি এটা কোস বুঝিস মফিস ভাই মারব তুই আমি এখানে মরবি। কিন্তু ও করলো কি, দুইটাই ভাবলো যে দুটা ছোট, অনেক ছোট, মোটামুটি মানে ছোট তো দিয়ে এইসব কাজগুলো বেশি করে না। তো ওরা বললো কি যে ভাই আমরা কমু না, ভাই আমগোর একটু বাইক করেন, আমগো ফ্যামিলিতে একটু খবর জানান। বুঝছি ঠিক আছে, ওটা আমি ব্যবস্থা করতেছি বাইক করাটা, কিন্তু আমার নাম তোরা দিতে পারবি না ভাই, ঠিক আছে। কনস্টেবল আসলো যে দারোগা আমার অ্যারেস্ট করলো, দারোগা আসলো, এসব বলতেছে আপনার ছেলে তো এরকম ফেন্সিডেলের ব্যবসার সাথে জড়িত। আমার আব্বু তো পুরোপুরি অস্বীকার, কিভাবে আপনি কিভাবে শুরু হইতেছেন আমার ছেলে ফেন্সিডেলের সাথে ব্যবসা করে, আপনি কিভাবে এটা বললেন, কোন সাহস? দারোগা ডাইরেক্টলি আব্বু বলতেছে। তখন দারোগা বললো যে আপনার ওই যে ফর্মাকে জিজ্ঞেস করেন, যখন ও পিক আপ থেকে মাল নামাইছে এই ফর্মা ফলো করছে আমাদের, আমরা অনেকদিন ধরে ওকে ফলো করতেছি, প্লাস এরকম আমার এই যে দুইটা যে অ্যারেস্ট হয়েছে ওদের জিজ্ঞেস করেন যে ও কার কাছ থেকে মালগুলো নিছে। আমার বাবা বললো ডাক দেন ওদের দুইটাকে, ডাক দেন, আমি যদি জিজ্ঞেস করে যদি ছেলে দুইটা বলে যে হ্যাঁ আমার ছেলে এটার সাথে জড়িত, আমি এখন আপনাদের সামনে এটা আমি ত্যাজ্যপত্র করে দিলাম, বা আমি একটা নগদ সাইন করে দিলাম, এই ছেলের ব্যাপারে আমি কিছু জানি না, আপনার এটা নিয়ে থানায় দেন আর যাইখানে করেন যা খুশি। ছেলে দুইটাকে ডাক দিল, একদম সাথে সাথে বললো কি যে না এই ভাই তো ছিল না। এই ভিতর তো আব্বু তো মানে আরো একটু ইয়ে হয়ে গেল যে দেখছেন ওই জায়গায় তো ছিল না, তাহলে আপনারা ওরা কিভাবে অ্যারেস্ট করলেন?
আপনি কি বাবাকে বলেছিলেন যে আপনি সাথে ছিলেন?
আমি ডাইরেক্টলি বলছি না আব্বু, আমি
প্রথম থেকে বাবার কাছে অস্বীকার করি,
বাবার কাছে অস্বীকার, সবকিছু আমি বাবার কাছে কোনো কিছু স্বীকার করি না, আমি যে ভুল কাজগুলো করতেছি। আমি
ছেলে দুটো যদি সেদিন বলে দিত যে
বলে দিত, তাহলে একটা ফেন্সি ডিলের আপনি এটা বুঝেন যে 10 পিস ফেন্সি ডিল নিয়ে আমি যত জেল থেকে বাইরে হয়েছি কিছু দিন, আমি জানি 10 পিস ফেন্সি ডিল নিয়ে 31 বছরের সাথে হয়েছে এরকম লোক আছে। তো সেই জায়গায় আমার কিন্তু অলমোস্ট 15 থেকে 20টা ফেন্সি ডিলের উপরে, আমার কি হতে পারে? আমি কিন্তু সেটা বুঝতে পেরেছি, তো যার কারণে আমি এটা মানে সব জায়গায় আমি অস্বীকার করছি, এটা আমার বলাই শেয়ার করা সম্ভবই না আমার, এটা তাব্বুর আমি শেয়ার করলাম না, কাউরে শেয়ার করলাম না। তো পরে দারোগা বললো যে তারপরও এটা আপনার ছেলে এটা আছে, আমরা ফলো করতেছি, আর তাছাড়া ওর নামে দেখেন অজ্ঞাতনামায় ওর নাম অনেক জায়গায় আছে, আর ও এলাকা আধিপত্য নিয়ে কিন্তু ওর অনেক নাম শুনতেছি আমরা, আপনার ছেলের এখন ছাড়া সম্ভব না আমাদের পক্ষে। আমার আব্বুর রাজনৈতিক দল তখন ক্ষমতায় না, আমার আব্বু কোনো কথাই তখন শোনার তাদের কোনো দরকার নেই। তো বললো কি যে তারা আমার থানা ঢুকাই দিল, থানা ঢুকাই দিয়ে বললো যে আপনি কাজ করেন, আপনি কিছু টাকা পয়সা নিয়ে আসেন, আমরা এটা ফেন্সি ডিল না দিয়ে হলো 34 মামলা দিয়ে হলো, আপনার ছেলের আমাদের উপর প্রেশার আছে, আপনার ছেলে আমার দুইজন হলো আমাদের রাখতে হবে। আমার আব্বু বললো যে ঠিক আছে এখন আর কি করার, কিছু তো করার নেই। তো আমার নামে মামলা দিল 34 মামলা,
34 মামলা মানে
34 মামলা হয়েছিল মানে যে একসাথে বসে নেশা করতেছে ধরা পড়ছেন বা এরকম কিছু, বা মারামারি বা চিন্তায় জন্য, চিন্তা এক জায়গায় হয়েছে আপনি অন্য জায়গায় দাঁড়ায় আছেন, পুলিশ আসক সন্দেহ ভাজন এটাই। তো আমি এরকম মামলা দুদিন কারাগারে থাকি, গাজীপুর কারাগারে প্রথম।
আচ্ছা,
তো গেল জেল থেকে জামিন হইলাম, জেল থেকে জামিন হওয়ার পরে কিছুদিন পরে এর ভিতরে একটা ঘটনা ঘটলো।
আচ্ছা, তার আগে আপনি বলেন আপনি যেখানে মূলত ফ্ল্যাশব্যাকে গিয়েছিলেন সেখানে, আমি বুঝতে পারছি আপনার জীবনে বহুত রকমের ঘটনা আছে, ধরনের ঘটনা, আপনার কোন একটা পোস্ট দেওয়ার কথা হচ্ছিল রাজনৈতিক দলে, ওটা আপনাকে কে অফার করেছিল?
ওই বড় ভাইটি, উনি বললো যে এরকম ওয়ার্ড সেক্রেটারি পদটা নিতে।
ওয়ার্ড সেক্রেটারি,
ওয়ার্ড সেক্রেটারি,
কত নম্বর ওয়ার্ড?
এটা আপনার 55 নম্বর,
55 নম্বর ওয়ার্ড, গাজীপুরের 55 নম্বর ওয়ার্ডে,
55 নম্বর সেক্রেটারি পদ দিল বললো আর কি নিতে। তো এর জন্য কিছু টাকা দিয়ে ফর্ম টর্ম যাই লাগে, এর মধ্যে যে বড় যে নেতা ছিল ওর সাথে কথা বলা দিবে, তো পদটা আমাকে দিবে, ইয়া হলো কমিটি গঠন হলে। তো এরকম হইলো, তো বড় ভাই আশা করে বললো যে এরকম ওয়ার্ড সেক্রেটারি পদটা নিয়ে নে। আমি বললাম ভাই যদি নেওয়ারই থাকে ভালো কোনো পদ নেব, সেক্রেটারি মানে হইতেছে যে সভাপতির পরে সহ সভাপতি, সভাপতির পরে সাধারণ সম্পাদক, পরে সেক্রেটারি। আমি বললাম যে নাম নিলে তাহলে সভাপতি দেখি, সভাপতি বয়সে পয়সা নেই, তোর এখনো বয়সে নেই সভাপতি নেওয়ার, আর তোর ছেলেবেলা আরো বহু পারাই দিব। আমি বলি তাহলে ভাই সহ সভাপতি নেই। আচ্ছা ঠিক আছে, তো সভাপতি নে 20,000 টাকা দেন, সহ সভাপতি পদ নেই। আচ্ছা ঠিক আছে, 20,000 না দিলে আপনি কিছু দেন, আমি কিছু পারলাম ছোট ভাই, এবার টাকা সানকে আসে বিষয় বইলা আমার পদটা দেন। তো কমিটি গঠন হয়েছে আরো কয়েকদিন, প্রায় তো হয়ে গেছে অনেকদিন।
আপনার বাবাও তো ওই রাজনৈতিক দলের একটা বড় পদে ছিল, তো আপনি চাইলে তো আপনি বাবাকে বলি এটা করতে পারতেন।
আমি আসতেছি ঘটনায়।
জি,
তো আমি রাজনৈতিক দলের নামটা বলবো, তো আমি তো আমার বাবা তো করি,
জি
আমি তো,
ও আপনি ছিলেন, আপনার বাবা ছিল। ওকে প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় একটু নোট করার আছে, ওর বাবা যে রাজনৈতিক দল করতো ও করতো তার উল্টোটা, এবং এই দুই রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশে কি অবস্থা আপনারা নিশ্চয়ই জানেন, দুটোই খুব শীর্ষস্থানীয় রাজনৈতিক দল। হ্যাঁ বলুন, তারপরে
তো আমার বাবাকে বললো তো আমাকে সেটা কোনোদিন অসম্ভব করবে না, কারণ আমার বাবা তো ওই দলের না, আর ওই দল এখন ক্ষমতায় না, তো আমার বাবা এটা কিভাবে সম্ভব। তো আমি বড় ভাইটার দ্বারা বললাম, তো বললাম কি 10,000 টাকা ম্যানেজ করলাম, কিভাবে ম্যানেজ করলাম, কিছু ফ্রেন্ড সার্কেল ছিল তাদের কাছ থেকে চাইলেই পাওয়া যাবে সহজে, এতদিন খাওয়াইছি কিছু তো দিবে, এরকম করতে হবে। তো 10,000 টাকা ম্যানেজ করে ফেলছি, আর আমারও কিছু টাকা ছিল ম্যানেজ করে, তারপর আমার বড় ভাইকে দিলাম, ভাই 10,000 দিছি বাকিটা পরে দিন। বড় ভাই বললো এই টাকা তার তো সহ সভাপতি পাবি না, বহু টাকার কাজ, 20-25 হাজারের উপরে কাজ, আমিও তো এতটা দিব না, তুই এখন দেখ কোনটা পাস, আমি তোর নাম দিয়ে দিতেছি, আমার আন্ডারে তিনটা পদ, মানে আমার বড় ভাইয়ের আন্ডারে তিনটা পদ দেওয়ার হ্যার মানে অ্যাবিলিটি আছে, তিনজনকে দিতে পারবে। তো বললো, তো আমি বললাম যে ঠিক আছে দেন। তো আমাকে দিল কি 55 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, আমাকে এই পদটা দিল, আমি চাইছিলাম সহ সভাপতি, সেক্রেটারিও নিচেরটা দিয়েছে আমাকে, তো আমি নিজের পদটা দিল। আমি তারপর মোটামুটি হ্যাপি, যাক পাইছি যেহেতু, এটা নেওয়ার কোনো এতটা প্রবলেম হয়নি। তো পদ পাওয়ার পর দেখা গেছে পোস্টার টোস্টার 4-5টার উপরে পোস্টার টোস্টার টাঙায় ফেলছে, বড় ভাইয়ের শুভেচ্ছা এটা সেটা সবকিছু, ঈদের শুভেচ্ছা,
বড় ভাইকে শুভেচ্ছা,
বড় মানে প্রান্তকে পদ দেওয়ায় শুভেচ্ছা, এটা মানে পোস্টারে যা লেখা থাকে আর কি এগুলি।
ওকে,
তো পোস্টার টোস্টার টাঙিয়ে ফেললাম। তো এক পর্যায়ে এরকম হইলো যে আমার স্কুল লাইফে যে একটা মানে মেয়ে ছিল, নামটা আমি বলতেছি নাসরিন, তো ওর সাথে আমার দেখা হয়েছে এই রিসেন্টলি, আমি পদ পাওয়ার পরে। কিভাবে দেখা হলো যে ও আবার মানে গান শিখতে যাইতো আমার, যে আমি যে বসে আড্ডা দিতাম ওইটার ভিতরে, রিসেন্টলি কিছুদিন গান শিখতে যায়, তো একদিন দুদিন দেখা যাক। তো নাসরিনকে আমি বললাম এরকম এরকম, আমি তো এরকম মামলা টামলা খাইয়া ফেলছি এরকম এরকম, তুমি কি বলো, মানে ওর সাথে একটা ফ্রেন্ডলি হয়ে গেছে,
ফ্রেন্ডলি সম্পর্কটা আগে থেকে ছিল নাকি?
আগে হ্যাঁ, অনেক আগে মানে স্কুল লাইফে ফ্রেন্ডলি ছিল, বাট এখন মানে এই বয়সটাতে এসে মানে নাম্বার টাম্বার নিয়ে কথা ফোনে কথাবার্তা হইতেছে,
দুজন দুজনের প্রতি উইক ছিলেন,
উইক হয়ে যেতেছে ধীরে ধীরে।
ওকে, তো এই যে পদ নিয়ে আপনি পোস্টারিং করলেন, আপনার বাবা জানতো এটা?
হ্যাঁ জানতো।
জানার পরে কি বলেছিল?
আমার বাবা মানে টোটালি আমার উপর থেকে কেয়ার মানে বাধা দিতেছে ধীরে ধীরে, মানে আমার দেখতেই পারেন আপু, যে ছেলে মানে আমার জাস্ট একটা টাস্ক করছিল যে আমার ম্যাডামকে ফালাই দিছিল, সে এখন আমার প্রতি কোনো কেয়ার না, আমি কোথায় যাইতেছি না দেখছি কিছু দেখে,
কোনো খোঁজ খবর রাখে না,
কোনো খোঁজ খবর রাখতেছে না।
আম্মু বুঝতে পেরেছে যে ছেলে বিয়ন্ড কন্ট্রোল, এই ছেলেকে নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়।
আর আমার আব্বু হয়তো বা একদিক থেকে এটা খুশি ছিলেন, যেহেতু আমার আব্বু তোর ক্ষমতা নেই, আমি ক্ষমতা আছি, সেই হিসাবে হয়তো আমাদের ফ্যামিলিটা টিকা থাকতে পারবে।
ওকে,
সেই কারণে হয়তো বা কিছুটা খুশি ছিলেন, আমার চাচারা খুশি ছিলেন।
ওকে,
যার কারণে মানে কিছু একটা বলতেন না। তো ওই মেয়েটার সাথে এক পর্যায়ে দেখা গেল যে মেয়েটাকে প্রপোজ করলাম, মেয়েটা রাজি হয়ে গেল। একদিন হলো কি যে রোজায়, গত বছর রোজায়, তো মেয়েটা করছে গেছে কি আমাকে ফোন দিছে, কই তুমি? আমি বললাম তো এরকম এলাকায় কি হয়েছে, একটু তাড়াতাড়ি আমার জানালার সামনে আসো, কি হয়েছে তা আসো। তারপর আমি ওর বাসার সামনে গেলাম, যে আমি জানালার সামনে যাইনি, আমি দূর থেকে বলে ফোন দিলাম, কি হয়েছে বলো, জানালার নিচে এসে দেখো যে এরকম তিনটা ছেলে এসে ব্যাড কমেন্টস করতেছে, কি হয়েছে আমি দেখতেছি। তার তুমি ফোন রাখো, আমি ব্যাগটা থামাইয়া, আর পাশে মানে লার্কির দোকান ছিল, একটা বড় ছেলে লার্কি নিলাম, লার্কি নিয়ে ছেলেটার নাম ছিল লিমন, তোর মাথার ভিতরে দীপটা বাড়ি শুরু করতো, অনেকগুলো বাড়ি দিছি, গার্লফ্রেন্ডে কেন এইসব কি করবো, তো অনেকগুলো মাইট ধর করে দিলাম। তারপর যা মোটামুটি দৌড়া দৌড়া গেল গা ছেলে পেলে ডাকতে ডুকতে, আমি ব্যাগটা দিয়ে আমি শুধু আসে পড়ছি। তো যেটা হইতেছে যে এই মেয়েটা যার নাসরিন, ওর যে আমি মোটামুটি লাভ কিন্তু করে ফেলছি, ওর জন্য আমি প্রতিদিন দেখা গেছে কষ্ট করে আমি আসতেছি, এই ছেলেগুলাকে মারলাম, ফোনে প্রতিদিন 200-300 টাকা খরচ করতেছি, এক পর্যায়ে কিন্তু মোটামুটি একটা এই বয়সে একটা এরকম হয়ে গেছে। এক পর্যায়ে আমি শুনলাম কি যে এই মেয়েটার আরো একটা বয়ফ্রেন্ড আছে, কোথায়, কয় যে পাশের এলাকার পাপ্পু সিনিয়র, আমাদের একটা সিনিয়র পাপ্পু, ওনার বয়ফ্রেন্ড। তা আমি বললাম ভাই চল, আচ্ছা ল আয় দেখি, আমার বন্ধু বললো দেখো, আমি বললাম চল আয় দেখবো এই মেয়েটার কি হয়েছে। তো আমি পাপ্পুর সাথে দেখা করলাম, পাপ্পু বলে কি তুমি কি মনে করছো এই মেয়েটার তুমি একাই বয়ফ্রেন্ড, তোমার আমি রানিং এ জায়গায় দাঁড়ায় ওর পাঁচটা বয়ফ্রেন্ড এটা দেখাবো, রানিং রিলেশন ও করতেছে পাঁচটার সাথে। আমি বললাম কি বলতেছে,
পাপ্পু এটা বললো
মানে পাপ্পু রিলেশন করতেছে, পাপ্পু জাস্ট টাইম পাস করতেছে। আমি বললাম ঠিক আছে দেখান, দেখালে কি করবো, দেখান পরটা মেয়ের কি ব্যবস্থা করতে হয় সেটা আমি বুঝুন। আর তখন সব রক্ত গরম, নতুন নতুন পথ পাইছি, তো মেয়েটা তখন ফোন দিল, পাঁচজন চারজন না তিন চারজন ছিল, আর মানে ওর ফ্রেন্ড সার্কেল মিলে তিন চারজন বয়ফ্রেন্ড আসছে ওর মেয়েটার নাসরিনের, তাই ভিতরে আমি একজন, আবার ওই পাপ্পু একজন। তোরা সবাইকে বললাম যে চলায়, আর আমিও কিছু ছেলে পেলে যোগ করলাম, যোগ করে বললাম চলায় কোথায় মেয়ের পাশে গেলাম, যে কি করবি কাজ আছে আয়। মেয়েটার বাসায় গেলাম, বাসায় গিয়ে নিচে দারোয়ান আটকাইলো, দারোয়ান এত লোক একসাথে বিল্ডিং এ উঠতে দিবে না, আমরা কি ভিতরে ঢুকবো না আপনি বাইরে আসবেন, বলে আচ্ছা ঠিক আছে ভাই। তো রাম্মু করলো কি যে কি হয়েছে বাবা বলো, রাম্মু আবার আমার সাথে ভিতরে দুই তিনবার কথা বলছো ফোনে, তো জানতো তো বাবা কি হয়েছে বলো তুমি, এটা কি হয়েছে সমস্যা কি। আমি বললাম যে আপনার মেয়ে যে আপনি যে বললেন আপনার মেয়ে আমার অনেক লাভ করে, এখন কি এসব কি শুনতেছেন, আমি তো 7টা বয়সের নিচে দাঁড়ায় আছে বিয়ে করার জন্য, ও কি বলতেছো। পরে আমি বললাম যে হ্যাঁ আপনি বিশ্বাস করলে আসেন, নিচে আসেন। নিচে আসলো, ওর মেয়ে আসেনি তখন, মেয়ের মা আসছে, মেয়ের ছোট বোন আসছে, তো এসে বসছে। তো করলো কি যে আমি এর ভিতরে আমরা কিন্তু আমার বড় ভাইরা জানাই দিছি যে এরকম ভাই এরকম এরকম হইতেছে, এই মেয়ে তো বহুত এলাকায় উৎপাত করতেছে, মেয়ের তো এলাকায় রাহা যাবো না কি আসে বিষয়, বড় ভাই আসছে। বড় ভাই আসার পর বসলো, সবাই বসলো, এলাকার কিছু মুরব্বী আসলো, মুরব্বী বলতে কি ওই আমার বড় ভাইয়ের বেসের আর কি, তো ওরাই মানে বেচা টিচার সব করে। তোরা আসলো, আসার পর বলতেছে যে মেয়েটা ডাক দিচ্ছে, মেয়ের বলছে তুমি কারে লাভ করো, তোমার বর্তমান রিলেশন কার সাথে, মেচুর। পরে সবাই আমাদের জিজ্ঞেস করলো যে কার কার সাথে রিলেশন, 7-8টা ছেলে ভাই রিলেশন। আমাদের বড় ভাইটা তো অবাক যে এইসব কি শুনতেছে, একটা মেয়ে এসব কি করতেছে। তো করলো কি আমার বড় ভাইটা বললো যে তাহলে তুমি মেয়ে যখন তো চুপ, তুমি যত কিছু বলবা না, তুমি এক কাজ করো 7টা ওরে সাইডে নিয়ে যাও, সাইডে নিয়ে একসাথে বিয়ে করো, ওরে রেপ করো, এরকম ডাইরেক্ট বলে দিল।
কি বললো এটা, যে বড় ভাই আপনাকে পোস্ট নেওয়ার জন্য কাজ করেছিল?
তো এটা যখন বললো, তো আমরা তো টোটালি মানে সব বড় ভাই এটা কি বলতেছে, মানে এটা জাস্ট বলছে উনি যে মেয়েটার মুখ থেকে সত্য কথা শোনার জন্য। মেয়েটা বললো যে হ্যাঁ ভাই এরকম এরকম যে আমার তো এরকম ভুল হয়েছে, বললো যে মেয়েটা হন তহন করলো কি দৌড়ে এসে আমার পায়ে ধরছে, আমার পায়ে ধরে বসে পড়ছে, প্রান্ত আমারে বাঁচাও, আমি তোমার লাভ করে আমি তোমার বিয়ে করবো, তুমি প্লিজ আমার এই জায়গা থেকে একটু বাঁচাও, কোন রকমের মেয়েদের ছেলেদের সহায়তা আমি কাউরে লাভ করিনি।
মেয়ের কোনো ভাই ঠাই ছিল
না? কোনো ভাই না, ওরা তিন বোন। মারামারি হয়ে গেছে, আমি এত কিছু নাই বললাম। তো যাই হোক, তো মেয়েটাকে বললো বড় ভাই যে এরকম, এখন মেয়েটা আমার, আমি বললাম বড় ভাইটা ভাই দেখেন যাই হয়েছে, মেয়েটা এখন ভুল স্বীকার করছে, আপনারা সরাই ফেলেন আর মেয়েটাকে সাইডে নিয়ে যায় আপনার কথাবার্তা, আমি একটু বুঝাই টুঝাই বলেন যা বলেন। তো এক পর্যায়ে বিচার টিচার এটা সমাধান হইলো, আমাদের যে কমিটিটা ওনাকে মেয়ের বাবা কিছু টাকা পে করবে এই ঘটনাটার জন্য, আর ফিউচারে এই মেয়েটার মানে বিয়ে যদি হয়, যদি প্রান্ত রাজি থাকে বিয়ে করতে তাহলে আমাকে বিয়ে করবে, এরকম একটা বলছে, যত আমি রাজি যদি থাকি তাহলে মেয়েটা আমার সাথে বিয়ে দিতে হবে, তো এরকম একটা মানে ইয়ে আসলো। তো আমি করলাম কি এক পর্যায়ে এরকম চলতেছে, এক পর্যায়ে আমি ওরা বললাম যে তোমার তো আমি ভাবসা ভালো দেখতেছি না, তোমার ফোন আমি এখন ওয়েটিং পাই, তোমার কি আরো কি করতেছো, কারণ আমি তো কিছু করতেছি এর ভিতরে, কিন্তু ওই যুবদের থেকে আমি বাঁচাই দিলাম, যাদের সাথে ওরা কন্টাক্ট করছিল, যাদের সাথে ওর বয়ফ্রেন্ড ছিল ওদের সাথে কথা বলতেছে, ওদের ওই কথাই বলতেছে। যেমন একজন নাম ছিল শামীম, ওরা বলতে শামীম আমি তোমারই শুধু লাভ করি, আর কারো লাভ করি না, আমি তোমারই বিয়ে করি, এটা বলতে আমার বলতেছে প্রান্ত আমি তোমার লাভ করি, এরকম বলতেছে। তো যার কারণে আমি ওর বাসায়, আমি ওর বাসায় গেলাম, পঁচিশ থেকে ৩০ জন ছেলে আর একটা কাজিনি বিয়ে করার জন্য,
পঁচিশ থেকে ৩০ জন ছেলে পেলে এবং একটা কাজিনি,
একটা সরাসরি কোনো আগে ভাগে কোনো কিছু জানাইনি, আমি ডাইরেক্টলি চলে গেছি।
কোন ক্লাসে পড়েন আপনি তখন? ইন্টারমিডিয়েট পড়ছেন?
ইন্টার ফার্স্ট ইয়ারে।
আপনার বাসায় জানতো?
না, কোনোভাবে বাসা জানেন, আমি যে রিলেশন করতে সেটাও বাসা জানেন।
বিয়ে জিনিসটা কি এটা আপনি বুঝতেন
না? তখন জাস্ট একটা জিদ কাজ করতেছিল। তো যাওয়ার পর আমি ওর বাসায় ঢুকলাম, কারেন্ট বিল্ডিং একবার সরাসরি বাসার ভিতরে ঢুকে গেলাম। তো ওর আম্মু তো আমার দেখা প্রচুর ভয়, এতগুলো ছেলে নিয়ে আবার আসছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। বললাম যে আপনি যে ওই জায়গায় সবার সামনে আমি পায়ে ধরে বললো যে আমার বিয়ে করবে, এখন আপনি আমি কি করতেছেন? তো প্রমাণ নিয়ে আসতে আপনি আবার অন্য ছেলের সাথে রিলেশন করছে, কারণ বিয়ে দিবেন নাকি সেটা এখন এক্ষণ দিবেন।
ওর বাবা কি করতো?
ওর বাবা ব্যাংকে চাকরি করতো।
তো এইসব ঘটনা ঘটে যাচ্ছে আপনাদের বিরুদ্ধে, কোনো কেস টেস মুহূর্ত করেনি?
বাবাটা মানে পুরো সহজ সরল, আর কেস টেস কিছুই না। আমাদের উপর কিভাবে কেস করবে? আমাদের দল ক্ষমতায় বা আমরা এক এলাকায় একটা ভালো পদে আছি, আমাদের তো
দিস ইজ আ পয়েন্ট প্রিয় শ্রোতা। ও রাজনৈতিক দলের কোন একটা পোস্টে ছিল এবং ওর এগেনস্টে কি কোনো কাজ করা খুব ডিফিকাল্ট? কারণ যে বাবার মেয়ে আছে তারাই হয়তো বা বুঝতে পারবেন যে সামাজিকতার জায়গা থেকে কতটা ডিফিকাল্ট। তো আপনি গেলেন, লোকজন নিয়ে গেলেন, কাজ নিয়ে গেলাম।
তো যাওয়ার পর মানে মেয়ে মা আমার খুবই রিকোয়েস্ট করতেছে, বাবা আমার মেয়েকে এসএসসি পরীক্ষাটা দিতে দাও, যেভাবে গেছে সেটা দিতে দাও। আমি তারপর করছি, আমি বললাম না আমি এক্ষুনি বিয়ে করতে হবে, আপনি এক্ষুনি আপনার মেয়ে বিয়ে দেবেন নাকি সেটা করুন, নয়তো কিন্তু এলাকায় আপনি থাকতে পারবেন না, প্রবলেম হয়ে যাবে আপনার। কয় না বাবা আমার যেমনি হোক, ওর বাবা আসুক, ওর চাচারা আছে, ওর আত্মীয় স্বজন আছে, সবার সাথে একটা বোঝ পরামর্শ হোক, তারপর তুমি বিয়েটা করো, ঠিক আছে আমাদের কিছু সময় দাও। আমার না আমার কোনো সময় নেই, তোমার বাবা মাকে জানো, আমি বাবা মারও দরকার নেই, আমি যদি আপনার মেয়েকে খাওয়াইতে পারি বা আমি যদি আপনার মেয়েকে রাখতে পারি আপনার কোনো প্রবলেম হয় আমি মনে করি না। আর আপনার মেয়ে জিজ্ঞেস করে লাভ করে কি করে না? মেয়ে তখনও আমার বলতেছে যে হ্যাঁ আমি প্রান্ত লাভ করি, আমি বিয়ে করবো। আমি বললাম তা আপনি না করতেছেন কেন? বিয়ে দেন এক্ষুনি দেবেন, কাজে নিয়ে এসেছি। পরে মেয়ের মা যাই হোক প্রচুর রিকোয়েস্ট করার পরে এক পর্যায়ে আমার আমাদের বন্ধু ছিল, ওরা বললো যে যাই হোক কিছু যখন সময় যেতেছে তো কাজ কর, এক সপ্তাহের মতো সময় দে, এক সপ্তাহ পরে তুই আবার আয়, এর ভিতর ওরা অ্যারেঞ্জমেন্ট করুক, যেহেতু বিয়ে সাদির ব্যাপার অ্যারেঞ্জমেন্ট করুক বা একটা বোঝ পরামর্শ করুক। তো আমি এক সপ্তাহের জন্য ওয়েট করে আমি ওই দিনের মতো চলে গেলাম। এর পরের দিনই আমি ওর ফোন দিছি, ফোন অফ, সুইচ অফ সম্পূর্ণ, কি ব্যাপার? বাসায় গেলাম আবার পরের দিনই, কোন একটা গরমিল আছে, জানালা প্রথম গেছি, জানালা অফ, বাসায় গেলাম, বাসা তালা মারা। কি হয়েছে, কি ব্যাপার? দারুণ জিজ্ঞেস করলাম। নাসরিন ওরা কই বলতেছে, নাসরিন তো কাল রাত ১১টার দিকে পিক আপ ঢুকে ওর মাল সামানো নিয়ে সব নিয়ে চলে গেছে। আমি তো পুরো অবাক, এটা কি করলো, সম্পূর্ণ প্রকার চলে গেল, এতটা ইয়ে হয়ে গেল বা ভয় পেয়ে গেল, যাই হোক এরকম করছে। তারপরে আমি বললাম দেখ মেয়ে নিছে, তারপর দুই তিন দিন পরে আবার ফোন দিছে, ফোন দিয়ে তারপরে মেয়েটা এত বড় খারাপ, তারপর আমার সাথে রিলেশন রাখতে চাইছে, যেহেতু ভয় পাইলো এত কিছু করলো, তারপর আমার সাথে ও ভাবছে যে
ঘটনার পর থেকে আজ পর্যন্ত মেয়েটার সঙ্গে কোনো খোঁজ করো
না? মানে দেখা হয়নি কোনো কিছু, ফোনে দুই তিনবার কথা হয়েছে।
আচ্ছা,
ধানমন্ডি আছে এটা,
মানে কি মেয়ের পুরো পরিবার ওখান থেকে চলে
গেল? পুরো ফ্যামিলি
আপনাদের জন্য পুরো এলাকায় ছেড়ে দিল,
পুরো এলাকায় ছেড়ে দিছে।
তারপর
এরকম হইতে থাকলো। তো এলাকায় পথটা যেহেতু পাই গেছি, দেখা গেছে যে আমার আন্ডারে আমার বড় ভাই কিছু ম্যানেজ করে দিল যে তুই এই গার্মেন্টস থেকে এতগুলো কাপড় নামবো, প্রতি ঈদে এত নামে, প্রতি মাসে এত নামে, প্রতি মাসে একটা নিবি, ঈদে এতগুলো নিবি, এরকম প্রকার কাপড় তোর নিবি, যেহেতু তুই একটা পথ পাইছিস। আমি তো সব বুঝি না পথ সম্পর্কে, আপনি কি করতো। পরে একটা জায়গায় দেখা দিল যে জায়গায় ১০টা দোকান আছে, টং দোকান, রাস্তার পাশে যে দোকানগুলো থাকে এগুলো দোকানগুলো আছে, এই দোকান থেকে প্রতিদিন এত টাকা করে তুই কালেক্ট করবি প্রতিটা দিনই। তো তখন পাইতাম ২৫ টাকা করে নিত প্রায় মনসম্মত, আমার আন্ডারে যেটা থাকতো আমি ২৫ টাকা নিতাম, কে কত নিত জানি না। তো ২৫ টাকা করে প্রতি দোকান থেকে ৬টার মতো দোকান, ৬টাই দোকান আমার দিয়ে দিল যে এটা থেকে তুই ২৫ টাকা করে প্রতিদিন নিবি। আর এই যে কাপড় গুলো নামতেছে, প্রতি দিয়ে দেখা গেছে ১০০০ কাপড় পাইতেছে আমার বড় ভাইটা, তো ১০০ কাপড় তো আমি পাইতেই পারি। তো ১০০ গার্মেন্টস এর কাপড় আমার দিয়ে দিত, এগুলো আমি আবার নিয়ে বিভিন্ন যে রাস্তার পাশে যে ব্যাঙ্গারি গুলো বসে না, আমাদের ছেলেবেলা কিছু ছিল ওদের বলতাম যে এরকম খোঁজখবর নেই, কার কাছে কাপড় ১০০ পিস দেওয়া যাবে। তো প্যান্ট শার্ট এগুলো দিয়ে দিতাম, ওরা নিয়ে এগুলো ২০০ ৩০০ পিস বিক্রি করতো, ১০০ টাকা পিস বিক্রি করতো। তো ইনকাম ভালো হয়ে যেত টাকা পয়সার অভাবে। তো এর ভিতর একটা মানে আমার যে বাসাটা, আমার বাসার একবারে আমার দরজাটা খুললেই আমার মানে পাশে যে রুমটা সেটা হলো মানে খুজুরের বাড়ি। তো খুজুরের এক নাতি আছে,
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতির ঘন্টা পেয়েছি। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা আজকের এই যাহা বলিব সত্য বলিবতে একটা জিনিস দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে সৎসঙ্গে মানুষের জীবনে কি ঘটতে পারে এবং একই সাথে অসৎসঙ্গ পেলে আর সেখানে যদি প্রতিপত্তি থাকে, ক্ষমতা থাকে, তাহলে একটা ছেলে কিভাবে ধীরে ধীরে নষ্টের দিকে চলে যায়। যে রাজনীতির জন্য ও এভাবে নিজেকে জড়িয়ে ফেলেছে কিংবা যে রাজনীতি ওকে জড়িয়ে ফেলেছে, সেই রাজনীতি ওকে ভবিষ্যতে কিছু দিবে কি দিবে না, সেটা একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু ও যে ওর কৈশোরকে ব্যাপকভাবে নষ্ট করে ফেলছে এবং ফেলেছে, সেটা শেষ পর্যন্ত ঘটেছে, সেটার প্রমাণ আপনি পাবেন রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আমরা ফিরে আসতে চাই আবারও, তবে ছোট্ট একটা বিরতি, আর এই বিরতিতে যদি আপনারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, এবং একই সাথে আপনারা যদি এখানে অতিথি হয়ে আসতে চান, এখানে যদি এসে কনফেস করতে চান আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনারা স্টোরি লিখে পাঠাতে পারেন। এছাড়া পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে পারেন, অতিথির সঙ্গে যোগাযোগ করতে পারেন, যাবতীয় তথ্যগুলি পুরো সপ্তাহব্যাপী আপনারা পেতে পারেন, ইনফরমেশন পাঠাতে পারেন যে পেজটিতে আমার ফ্যান পেজ www.facebook.com/kibria.rj kebria.rj এখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার এই ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে জানিয়ে রাখছি আগামী রবিবার থেকে আপনারা যাহা বলিব সত্য বলিব শুনবেন ঠিক রাত 12টা থেকে রাত 2টা পর্যন্ত, অর্থাৎ আমাদের অনুষ্ঠান শুরু হবে ঠিক রাত 12টায়। ফিরে আসছি ঠিক রাত 1টায়। প্রিয় শ্রোতা, সময় রাত 1টা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে এখানে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে প্রান্ত। প্রান্তের কাছে আমরা আবারও ফিরছি। যারা এখানে কনফেস করতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। এখানে ফোন করার পরে 2 চাপবেন এবং তারপর আপনার কনফেসের যে বিষয়টি সেটা খুব ছোট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আপনার সেল নাম্বারটি দিতে ভুল করবেন না। আমরা আবারও চলে যাচ্ছি প্রান্তর কাছে। প্রান্ত, তারপর
তো পুজোর এক নাতি আছে, তার নামটা তুলি। তো ওই মেয়েটা আমাদের বাড়িতে আসতে বেড়াইতে, তো ওই তুলি আসছে, তো আমি ও 2-3 দিন যাবো আমার বাসায় থাকতেছে, মানে ওর বাবা আমার বাসায় বাসায় থাকছে, আমি জানি না। তো ওই তুলি করছে কি যে আমি দুপুর টাইম, প্রায় দুপুর দিকে আমি ঘুমাইতেছি রুমে, শীতের দিন ছিল, লেপকাই দিয়ে আমি শুয়ে আছি। তো তুলি মেয়েটা আইসা বললো কি যে আমার ল্যাপটা উঁচা করে, আমার ল্যাপের মানে উপরে, মানে উপর দিক দিয়ে দিয়া ও বৈশা টিভি দেখতেছে, আমার রুমে টিভি ও আমার রুমে বৈশা বসে টিভি দেখতেছে। তা আমি ঘুম থেকে উঠলাম, তো অবাক, কিরে ভাই এই মেয়ে কোথা থেকে আসলো বা সে বিষয়ে, তো আমি তো অবাক হয়ে গেলাম। তো যাই হোক, তো আমি মেয়েটার দেখলাম ভালোই মোটামুটি ইয়ে করতেছে। তো আমি ওর মামা আমার আমার ফ্রেন্ড আমার পাশে পাশে যে ওর মামা আমার ফ্রেন্ড, আমি ওর মামারে মেসেজ পাঠিয়েছি কি এই মেয়েকে কে আসে বিষয়ে, ও কিছু বলতেছে না। তো 2-3 দিন পরে দেখি মেয়েটা আমাদেরকে তাকায় থাকে, শুধু শুধু তাকায় থাকে। আমি বাসায় যখনই আসি ও দেখা গেছে গেটের সামনে দাঁড়ায় আছে, নজরে আছে। আমি রাত্রে আসি ও দাঁড়াই থাকে, আমার রুমে বেশি থাকে, টিভি দেখে। তো ওর মামার, আমি ওর মামার মনে মেসেজ পাঠালাম কিরে তোর বাড়ি তাকায় থাকে, কারণ আমি এটা জানতাম না যে ওর মামার ফোনটা ওর কাছে। ওর ভাগ্নি অ্যান্সার দিল কি যে তুলি অ্যান্সার দিল যে আপনার মনে হয় পছন্দ হয়েছে, তাই ও এরকম করতেছে। তো এরকম এক পর্যায়ে দেখা গেছে যে এরকম মেসেজে মেসিং এর কথা হইতে 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 তো ওর সাথে রিলেশন হয়ে গেল। আমার রিলেশন বলতো ওই ঢাকা মতিঝিল এজিবি কলোনিতে থাকতো, এখন জোড়া গেছিল মলের সামনে থাকে। তো রিলেশন হয়ে গেল, তো যখনই ও বাড়িতে যাইতেছে রাত আমার সাথে দেখা করতেছে, আমার সাথে কথাবার্তা হইতেছে। তো একদিন এক রাতেরটা বলতেছি, তো আমার মেসেজ পাঠালো আমার ফোনে যে দরজা খোলো। কেন খুললো দরজা, খোলো কথা আছে একটা আমার রুমে, ও আমার রুমের দরজা খুলতে বলতেছে, তার মানে আমার রুমের ভিতরে, আমার বাড়ির ভিতরে আছে। আমি রুমের দরজা খুললাম, খোলার পর বলতেছে চার্জার লাগবে, চার্জারটা তো আমি বললাম ঠিক আছে আসো চার্জার নিবে ভালো কথা। আরো তো এই কথা বললাম, ও বললো কি আমাকে জড়া ধরে ফেলো। তো ধরে ফেলোর ভিতরে ও মানে এক প্রকার সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমার সাথে করতে চাইছে,
মানে আপনাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট,
হ্যাঁ ওকে করতে চাইছে। বাট মানে আমি, আমার ভিতরে একটা আতঙ্ক ছিল যে আমার পুরো ফ্যামিলিটা তো বাড়িতে, আমার পুরো মা সব, বাসার সবাই আমার ভিতরে, আমার ছোট ভাই আছে, যে কোনো টাইম আমার রুমে ঢুকে কিছু একটা প্রবলেম।
আপনার রুমেই হচ্ছিল?
আমার রুমে। তো এর ভিতর জাস্ট ফিজিক্যাল আমি চাইনি, ও মেয়েটা সম্পূর্ণ প্রকারে চাইছে। তো মানে মেয়েটা এক প্রকার ইয়ে হয়ে গেল, আমার ফিদা হয়ে গেল, পুরোপুরি রিলেশন আমার ভিতরে চলতেছে। ওর সাথে আমার রিলেশনটা চলছে প্রায় 8-9 মাস।
মানে ওই সময়টা কি আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল?
পুরোপুরি হয়নি,
ওকে
কিছুটা হয়েছে।
তারপর
হ্যাঁ, তো তারপর এরকম এক সময় হলো কি ওই মেয়েটাকে আমি মানে আর সহ্য করতে পারলাম না। মেয়েটার সাথে আমার মানে কথা কাটাকাটি ঝগড়া বিজবাদ নিয়ে মানে যে কোনো একটা কাহিনী আমি এটাকে আমি ভাবলাম যে দরকার নেই, এর চাইতে বহু সুন্দর সুন্দর মেয়ে আমার এখন প্রপোজ করতেছে, ছেড়ে দিই ওর সাথে সম্পূর্ণ অকাবিলা করে। এর ভিতরে ও আবার অন্য ছেলের সাথে কথাবার্তা শুরু করছে, যার কারণে আমি ওর সাথে FB তে আমি ওর একটা ফটো দেখছিলাম, যার কারণে ওরা আমি ছেড়ে দিলাম। তো গেল, ও গেল, রাজনীতিও এরকম চলতেছে, মিটিং মিছিল সব জায়গায় হইতেছে। হ্যাঁ, আমার ফোন দিতেছে, বড় ভাইরাও ফোন দেয়, যে কোনো জায়গায় টঙ্গিতে মিটিং হইলেই আমাদের কমিটির হোক আর আমাদের সিনিয়র কমিটির হোক আমাদের ফোন দিতেই আছে, বড় ভাইরা যাইতেছি। তো এরকম এক পর্যায়ে হইলো কি, আমার কলেজে আমার ক্লাসের এক মেয়ের সাথে আমার মানে মেয়েটাকে আমি প্রপোজ করলাম, মেয়েটা রাজি হয়নি। আমি মেয়েটাকে 3 দিন সময় দিলাম যে তুমি 3 দিনের ভিতরে আমার রাজি হবা, রাজি না হইলে তাহলে আমি তোমার এই চেহারাই দেখাবো। ওই দিনই রাজি হয়ে গেছে, যেদিন আমি 3 দিন সময় দিয়েছি ওই দিনই রাজি হয়ে গেছে। ও ভাবছে যে আমি তোমার কোনো ক্ষতি করবো, এই কারণে ওর নামটা ছিল খেয়া। মেয়েটা আমার অনেক লাভ করে, অনেক লাভ করতো, মানে কি বলবো, সারাদিনে ও কমপক্ষে 40টা ফোন দিবে, প্রতিটা দিন ওই ফোন দিবে। আমি জীবনও কাইটাকে ব্যাক করতাম না, ওই ফোন দিবে, ওই আমার কি করছি, কোথায় আছি, মিটিং এ কেন, কি বা মারামারি করলাম কেন, মারামারি কথা ওর সাথে সব শেয়ার করতাম, যে আজকে তো এটা মারতে যেতেছি আসে কিছু সব কিছু হলে তোমার আমার এইসব নিয়ে অনেক ইয়ে করতো। এমনকি নামাজ পড়ে প্রতিদিন আমার জন্য দোয়া করতো, মেয়েটা আমার এতটা লাভ করতো। এক পর্যায়ে এরকম হইতেছে, এর ভিতরে আবার হইতো কি, আমার যদি টাকা পয়সার সমস্যা হইতো বাসা থেকে টাকা পয়সা দেওয়াটা, তো তখন পুরো বলে আমার বাসা থেকে আমার কোনো টাকা পয়সা দেয় না, আমি রাজনীতি করেই চলতেছে। তো ও আমাকে টাকা দিত, ও টাকা দিয়ে আমাকে চালিত। তো খেয়ে এরকম করতেছে, তো এক পর্যায়ে ইসা যে খেয়াল আমি বললাম যে ঠিক আছে, তো তুমি তো বিয়ে করবো আমাকে না, হ্যাঁ করবো, তাহলে চলো আমরা একটা কিছু করি। বল মেয়েটা প্রথম রাজি হয়নি, কি করবা কি আসবে বিষয়ে, তো আমি বললাম না চলো কাজ আছে। এই প্রথম আমি কোনো মেয়ের সম্পর্কে এরকম ভাবে কথা বললাম। তো খেয়া বললো যে আচ্ছা ঠিক আছে, বা কি আসবে বিষয়ে, কি কিভাবে। আমি বললাম যে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসা যাবো, মানে আমি ডাইরেক্টলি ফিজিক্যালি রিলেশনের জন্য আমি ওকে ইয়ে করলাম, ট্রাই করলাম, তো রাজি হয়েছে। প্রথম দিন হইল, তারপর এরকম করতে করতে প্রায় 6 বার হয়েছে ওর সাথে, আমার ওর সাথে আমার রিলেশন চলতেছে। তো এর ভিতরে এরকম হইতেছে একটা ঘটনা, আমি যেটা রিসেন্টলি কোর্টে গেল কয়েকদিন আগে, যে এলাকায় রাজনীতি নিয়ে আমার এক ছোট ভাই, আমার এক জুনিয়র, ওরে করছে কি, যে মেলগেটের কিছু ছেলেরা আটকাইয়া টাকা পয়সা কিছু রেখে দিছে আর থাপ্পড় টাপ্পড় দিছে।
আপনি কি এই সময়টাতে পড়াশোনা বন্ধ করে দিয়েছেন?
না, আমি পড়াশোনার সাথে আছি,
পড়াশোনা
মানে নামে কাজে,
নামে কলেজে যান না আপনি?
কলেজে যাই না, পড়ালেখা বেশি একটা করি না, বাট আমি পরীক্ষা দিব। সারাদিনে 10-15 সালাম তো পাই, মানে আমার আমি যেটা আমি ছোটকাল থেকে চাইতাম যে আমার আব্বুর সালামটা আমারও দিবে, সেটা আমি পাই গেছি এই অল্প বয়সে। তো যেটা হইতেছিল যে আমার ছোট ভাইটাকে থাপ্পড় দিল,
আপনার দলের ছোট ভাই,
ছোট ভাই থাপ্পড় ধরপড় গুলো কি, আমার এসে ও বললো ভাই এরকম আমাকে থাপ্পড় দিচ্ছে। বললাম ঠিক আছে, কে, নাম কি? বলে এরকম এরকম, ওই এলাকার নাম জানি না আমি, ওর নাম্বার জোগাড় করে ফেলছি, জোগাড় করছি ওদের এলাকায় আমার কিছু ছেলেপেলা আছে, ওরা বললাম কে এই জায়গায় মারামারিটা করছিল, কে এই ছেলেটা কাটকেছিল, ওর নাম্বারটা বের করো, নাম্বারটা বের করে আমার দিয়েছেন, ফোন দিয়ে বললাম আপনি কই আছেন, আমি তো একটু কলেজে নবীন বরণ হইতেছে, আমার জায়গায় আছে, আসতেছি কেন, তারপরে আসেন কথা আছে আপনার সাথে, আচ্ছা আসতেছি। তো আসলে এক পর্যায়ে হলো কি, আমি কিন্তু পুরো গ্রুপ নিয়ে গেছি, আমার ছোট ভাইরা থাপ্পড় দিবে এটা আমি মানতে পারবো না। নিয়োগ ছিল যে যখনই ওদের দেখবো সাথে সাথে মার শুরু করে দেবো। তো যাওয়ার পরে তো ওই জায়গায় মানে বড় ভাই আসে, নামটা বলতে যে নাই বললাম, তাই সে আমাদের প্রথম থেকে ফলো করতেছে, ও যাদের আমি লক্ষ্য করে গেছি মারার জন্য তারা কিন্তু এখন আসে, তারা ওই কলেজে নবীনবন প্রোগ্রামে বড় ভাই ওরা পাঠাইছে দেখার জন্য। তো বড় ভাই সাহেব বলতেছে এরকম এরকম কি আসে বিষয়ে, তুমি নাকি সেক্রেটারি পদের জন্য, আমি তখন আবার একটু সেক্রেটারি পদটা নেওয়ার জন্য একটু ট্রাই করতেছিলাম, পদটা বড় করার জন্য, যে আমি বললাম হ্যাঁ, এখানে কেন, আমি বললাম যে একটা মানে ছোট ভাই মাই খেয়েছিল মীমাংসা করার জন্য আসছি। পর করলো কি, আচ্ছা ঠিক আছে বসো, চা নাস্তা খাও গো, চা
নাস্তা, দলের লোক ছিল,
হ্যাঁ দলের লোক, উনিও সেক্রেটারি দলের জন্য ট্রাই করতেছে সেক্রেটারি পদটার জন্য,
মানে আপনার কম্পিটিটর
একবারে। তো করলো কি, যে ওই যে ছেলেগুলো, যে ছেলেরা আমার ছোট ভাইটার মাসছে, ওরা আসছে একটু পরে, আসার পরে ওরা ওই দোকানে চা নাস্তা খাওয়ার ভিতরে ওরা বসে বসতে বসে বলছে, স্যার তুমি প্রান্ত, তোমার তো চিনি ভাই, একটা ছোট ভাই ভুল টুল হয়ে গেছে। তো আমি কিন্তু নিয়ে গেছি মারামারি করার টেন্ডেন্সি নিয়ে, আমার তো জায়গায় মীমাংসার কোনো কজ আসে না, আর আমি মীমাংসা, আমি এটা সবসময় ভাবতাম যে একটা জিনিস বিচার করা মীমাংসা হয়ে যাওয়া মানে তার কাছে আমি ছোট হওয়া, কিন্তু এটা কিন্তু আমার ভুল ধারণা ছিল, মীমাংসার মাধ্যমে কিন্তু বড় হওয়া যায়, ছোট হওয়া যায় না। তো আমি এটা মীমাংসার ভিতর করলাম কি, আমি যে ওদের যে বড় ভাইটা যারা ওরা পাঠাইছিল, আমি ওরা একটা চর মেরে দিস, খুব জোরে একটা চর মারলাম, মীমাংসা
বড় ভাইরে চর মেরেছেন, মানে আপনার যে কম্পিটিটর ছিল,
হ্যাঁ বললাম যে মীমাংসা কিসের মীমাংসা, মীমাংসা একটা থাপ্পড় মেরে দিলাম ওরে, থাপ্পড় মারা।
আপনি তখন শেল্টার পেতেন কার কাছে, আপনার বড় ভাই কে ছিল?
আমার বড় ভাইটা, উনি নামটা বলতে চাই,
যিনি আপনাকে আলটিমেটলি এই পোস্টারে নিয়ে আসলেন, উনি তখন আপনাকে শেল্টার দিয়ে রেখেছেন, প্রচার সম্পাদক,
সবসময় শেল্টার দিয়ে
জি।
তো উনি করলো কি, আমার আমি ওর থাপ্পড় মারার সাথে সাথে ওই যে ছেলেগুলো, ওরা কিন্তু ছিল 10-12 জন, আর আমরা ছিলাম 25-30 জন, এমনিতে আমার ছোট ভাই ম্যাক্সিমাম, আমার ফ্রেন্ড ছিল কিছু, তো ওরা করলো কি ইট নিয়ে, নিচে ইটের পাথর ছিল অনেকগুলো, ইট নিয়ে করছে কি আমাদের দিকে ঢিলা ঢিলে শুরু করছে, এবং আমারে আটকাইছে আমার একটা ফ্রেন্ড নাম ফাহিম ওরে, আর আমার আরেকটা ফ্রেন্ড নাম শেখ, এই তিনজনকে ওরা করলো কি আটকায় নিয়ে পিছনে মারধর করার চেষ্টা করতেছে। আমাকে বেশ একটা মারতে পারে নাই, বাট আমার দুইটা ফ্রেন্ডের মাথা ফেটে গেছে, সাইড দিয়ে কোনার দিক দিয়ে ফেটে গেছে, আমাকেও মারছে বেশি একবারে না গরম না, মায়ের কিছুটা মার মারছে ওরাই। তখন আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানে না, ওর বড় ভাইটা জানে, ওরা জানে না, ওরা মারলো। তো মারার পরে করলো কি আমরা আমরা ওই যে আমার 20-25 জন যাওয়ার আমরা ছড়ায় ছিটাছিলাম একসাথে ছিলাম, মীমাংসা যখনই মীমাংসা চলছে তখন আমরা এই কয়েকজন অল্প কয়েকজন 4-5 জন যখন যারা ছড়া ছিটেছিল ওরা দৌড়ানি দিল, কিছু ওদের মারতেছে গে, ওরা আসে সাথে ওরাও দৌড় দিল, আমার যে ফ্রেন্ডের মাথায় সামান্য ফাটছে আর আমার যে শ্যাডো ফ্রেন্ড বুকে ব্যথা পাইছে, আমাদের চিৎটা রয়ে গেল, একটা কবে কিছুই হবে না, ওদের ধরতেই হবে। তো আমরা আসে বললাম ওদিনের মতো ওদের চিকিৎসা ট্রিটমেন্ট করে আমরা চলে গেলাম বাসায়। দাঁড়ানো এর 3-4 দিন শুনতেই আছি যে ওরা নাকি আমাদের মারার জন্য এলাকায় আসবে আসবে, আমরা প্রতিদিন 40-50 জন ছেলে পেলে একসাথে হইয়া চাপাটি রামদা একসাথে করে বসে থাকি, ওরা কখন আসবে কখন আসবে, ওরা আসে না। তো একদিন আমরাই ভাবলাম যে ওরা আসা লাগবো না, ওদের জন্য ওয়েট করা লাগবে, আমরাই ঢুকলো। ওদের যে জাস্ট একটুখানি সামান্য একটু মাথা ফাটছিল আর সামান্য বুকে ব্যথা কোনো কারণ, কিন্তু আমাদের কথা আমাদের মারবে কেন ওরা,
ওকে
আমাদের তো একটা রাগ, আমরা তো তখন মানে কারো কাছে হার মানার পাত্র না আমরা। তো এটা নিয়ে সিনিয়র করলাম কি তখন এমপি যে এমপি পরে এমপি যে চাচা ওরা সবাই মিলে একটা মানে ইফতার পার্টির আয়োজন করছে ইয়াটার ভিতরে, রাজনৈতিক দলটার একটা ইফতার পার্টি। তো ইফতার পার্টির ভিতর যেহেতু আমরা রাজনীতির জড়িত আমরাও গেছি, ওরাও আসছি ওদের ভিতর, ওরাও আসছে আমরাও গেছি, তো আমরা তো পুরোপুরি নিয়ত গেছি পাইছি, এবার ওরা আসছে আমাদের এলাকায় ইফতার পার্টিতে, ইফতার এই রোজার ঘটনা এটা। তো ইফতার 17 রোজায় তো ইফতার খাইতে আসছে, তো যে ফ্রেন্ড আমার ফ্রেন্ডের মাথাটা ফাটছিল ওই ফ্রেন্ডের নাম ছিল রনি। তো গেল কি রনি আসছে, এখন রনির আবার ওরা কেউ চিনে না, রনির আমি মোটামুটি চিনতাম। তো আমার ভিতর আবার ওই ইফতার খাওয়া দাওয়া শেষ সবকিছু করতেছি, এমপি সবাই আছে সবাই, তো ওরা বললো কি ওই দুইটা ছেলে রিক্সা মানে রোডটা ক্রস করিয়া অন্য পাশে গিয়ে রিক্সা উঠবে, আমরা যে 30-35 জন ছেলে একসাথে সবাই হাতে চাবাটি নিয়ে সবাই আমরা কি করলাম ওই পাশে রোডের পাশে গেলাম। যাওয়ার পরে এখন আমি দূরে, আমি একটু দূরে দাঁড়ানো, আমার ওই ফ্রেন্ড আছে ফ্রেন্ডের মানে মাথা ফাটছে ওই ফ্রেন্ড, আর ছোট ভাই জিজ্ঞেস করলো রনিকে, বললো ভাই গোলাপি শার্ট, গোলাপি শার্ট বলার সাথে সাথে ওই যে দুইটা ছেলে দাঁড়াইছিল না, দুইটা ছেলে কিন্তু গোলাপি শার্ট পরা, একটা গোলাপি গেঞ্জা একটা গোলাপি শার্ট পরা, টি শার্ট একটা শার্ট পরা। তো ওরা বললো কি যে ছেলেটা যার নাম মাসুদ, ছেলেটা মানে মোটামুটি কোনো দোষ নেই কোনো অপরাধ নেই, ওর হাতের ভিতর যে এলোপাথারি করতে শুরু করলো, মানে পুরো টান হাত পুরো থেতলে গেছে, হাতটি উঠে পুরো মানে শেষ হয়ে গেছে অবস্থা, শুধু শুধু ওই ছেলে কিছুই জানে না, ওই ছেলে জাস্ট আজকে আসছে ইফতারের পার্টিতে। তো ওই ছেলেটা করলো কি হাত ডান হাত পুরো সম্পূর্ণ ধরনের
হচ্ছে, মানে আপনারা ইফতার পার্টিতে মারামারি করছেন,
ইফতার পার্টিতে
মানুষের মানবিকতা কতটা নিচু হতে পারে। ওকে
হ্যাঁ, তো যখন মানে আর আমি তখন করলাম কি দৌড়ে আসলাম, যার উড়ে মারতেছে ওকে, ও তো না ওই যে রনি দৌড় দিতেছে, ও তখন আবার রিক্সার ওই পাশে দেখা ঘটনা দেখো দৌড় দেওয়ার চেষ্টা করছে, ওই যে পিছন দিয়ে কলারটা থাবাতে ধরলাম, যেরকম করে মাসুদ, আর আমরা যখন ধরছি মাসুদের ছেড়ে দিয়া সবাই ওরে কূপ দেওয়া শুরু করলো, লোপাথারি কূপ কূপ দেওয়ার সাথে সাথে মনে করেন ওর হাতের যে এই জায়গার রক গুলো ছিঁড়ে গেছিল, এই জায়গায় কূপ লাগছে অনেকগুলো, এই পিঠে কূপ লাগছে অনেকগুলো, আর মাসুদ যে ছেলেটা ছিল ও তো মানে প্রথম কূপ গুলো খাইছে, ও মানে প্রচুর খারাপ অবস্থা। তো এরকম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে করলে কি ওদের হাসপাতালে আমরা দিয়ে আমরা চার চার মতো সেফ নিয়ে আমরা একটু পালা মানে একটু পলায় থাকতে হবে, ওরাও যত একই দলের আমরা একই দলের, তো আমরা একই জাস্ট একটা ছোটখাটো ঘটনা নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এরকম। তো করলো কি আমরা একটু পলাতো, তো আমি পরে নিউজ পাই 3 দিন পরে নিউজ পাই যে দুইটা ছেলেরই হাতও চলে গেছে সম্পূর্ণ পর্যায়ে, যে মাসুদ যে ছেলেটা ওর এই হাত এইভাবে উঁচা করতে পারবে না, আর যে রনি যে ছেলেটা এই হাতের এই আঙুল লড়তে পারবে না, লড়তে পারবে না কোনোদিনও পারবে না, মানে রক সম্পূর্ণ ছিঁড়ে গেছে হাড্ডি তো এফেক্ট হয়েছে দিয়ে। তো এরকম হয়ে গেল, তো দুইটা ছেলে হাতও চলে গেছে, লিওন যে ছেলেটা একটু মানে কম খাইছে ও একটু সুস্থ, বাট ওই দুইটা ছেলে হাত সম্পূর্ণ দল। তো এর ভিতর হইলো কি তখন আমরা তারপরেও যে আমাদের ভিতর ওরা কিন্তু একটা মামলা করে দিয়েছে, মামলার ভিতর আমাকে দিল 4 নম্বর আসনে, আমাদের যে বড় ভাইটা তাকে দিল 1 নম্বর আসনে। তো আমি তারপরও আমি মানে এটা নিয়ে কোনো পাত্তাই দিতেছি না, মামলা করছে করছে ওরা একটা মাইর খেয়েছে আমার চাষের ফ্রেন্ডে মাথা ফাটাইছে দেয়া, ওদের আমরা কুবাই দিচ্ছি, ও যদি এখন সাহস থাকে আমাদের কিছু করার, যদি করে আরো বেশি তো কিছু করবো আমরা, ওরা দেখে কি করতে পারে, তা আমরা কিছুই করিনি, কিন্তু রাগ যে কি পরিমাণ ওদের আমার প্রতি ছিল এটা আমি পরে বুঝতে পারলাম যেদিন আসতেছি, যে আমি গেছি কলেজে, ঈদে ঈদের রোজায় হয়েছে ঘটনা, ঈদের ছুটি কাটায় ঈদের কলেজ খুলছে, আমি গেলাম অনেকদিন পর কলেজে গেছি, তো কলেজে যাই ক্লাস করছি, প্রথম দিন ক্লাস করছি কোনো কিছু সমস্যা, দ্বিতীয় দিন ক্লাসে গেলাম, তো দেখি যে ক্লাস থেকে ছুটির পরে আমি নিচে নামছি, নিচে নেমা ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলতেছি, এরকম সময় যে প্রায় 15-20 বাইক, 4-5 সিএনজি এসে দাঁড়ায় আছে। দাঁড়ানোর পর তো ওরা বললো যে ওই এই পাশেও লোক দাঁড়া আছে, ওই পাশেও লোক দাঁড়া আছে, আমি যে কোন দিক দিয়ে যাবো এরকম। আমি কিন্তু ওদের দেখিও নি তখনও, আমার যখন ধরে ফেলছে তখন দিস তো আমি হাইটার সামনে গেলাম, সাথে সাথে পিছন দিক দিয়ে আমাকে ধরে ফেলো। ধরে ফেলার সাথে সাথে ওরা বললো যে চলায় আমাকে ধরে সিএনজি উঠাইলো, সিএনজি উঠে আমার সিএনজি ভিতর আমাকে মারতো, মাথা তথা একবারে মানে প্রচুর খারাপ অবস্থা করে ফেললো। তো এই যে
জায়গায়
মানে ওরা কোপ টোপ সিএনজির ভিতরে উঠানোর পরে কিছু আরো সিএনজির ভিতর উঠে সিএনজি তে কমই মারছে, সিএনজি থেকে নিয়ে আসে ওদের এলাকায়, এলাকায় নিয়ে দেখছে কি জ্যাম, রিক্সার জ্যাম লেগে গেছে, তোরা সিএনজি থেকে নামাইছে, আমার কিন্তু শার্ট টুট সব ছিঁড়ে গেছে, অলরেডি আমার শরীর থেকে ব্লাড বেরিয়েছে। ওরা করলো কি আমার উঠাইলো মোটরসাইকেলে, মোটরসাইকেল উঠে পিছনে একটা অস্ত্র ধরে রেখেছে, লড়বি না, বাইকের পিছনে একজন বসছে আর আমি মাঝখানে আর সামনে ড্রাইভ করতেছে, লড়বি না, লাভ দেওয়ার চেষ্টা করবি না, একবারে গুলি করে দেবো, পুরো মরে থাকবি, কেউ দেখবো না, আমরা বাইকটা আমরা জানবো। আমি দেখলাম না এখানে লাভ দেওয়ার কোনো চান্স নেই, কোথাও আমি গুলি করে দিবি, তো আমি সোজা আমি ওদের সাথে দায়িত্বে থাকলাম। তো এক পর্যায়ে ওরা এলাকার ভিতর নিয়ে আমাদের এলাকার এক রুমের ভিতর ঢুকে 20-25 জন একবারে পাটাম নিয়ে আমার এলো পাথরে আমার দুই পায়ের ভিতর শুধু পায়ে, মানে কোন পর্যায়ে যে আমি লড়বো আমার কোনো মানে এই চান্সটা দিতে ছিল না। আমি এতদিন এতগুলো মানুষে মারছি, এই ফার্স্ট টাইম বুঝলাম যে মার খেলে কিরকম লাগে, মানে পুরো পা মানে আমার কাছে বাইরে যেতেছে, মানে কোনো একটা তিল ধারণা জায়গা নেই যে জায়গায় বাড়ি মারতেছে।
একটা কথা আছে, পাপ নাকি বাপ কেউ ছাড়ে না, বলুন। তারপর
তো মারতে থাকলো, রুমের ভিতর ঢুকে একবারে পিছন দিক দিয়ে একজন ধরে রাখছে, পায়ের ভিতর বাড়িতেই আছে। তো এক পর্যায়ে আমি যে ছেলেটাকে চর মারছিলাম, ওই ছেলেটা আসলো, ওইটা কিন্তু ওদের বড় ভাই আইসা বলতেছে, মারছিলি না, খাওয়া দেখতে মন লাগে। এক পর্যায়ে যখন আমার অবস্থা বেশি খারাপ, তো ওরা কিন্তু মামলা করছে, ওদের তো আমার মারার কোনো কপেন যেহেতু আমি একজন আসামি, ওরা বাদী, ওরা চায় ওরা আমাকে ধরাই দিতে পারে, ওরা ইনফরমেশন দিতে পারে, বড়ভাইটা বুঝাইলো কি পাগল উনি কি মেরে ফেলবি, মেরে ফেলে ভাইসা জানো কোপ টোপ দিস না, কিন্তু ক্যাসা মেরতে মানে ওর পাটা ভেঙে ফেল, এটা বলে দিল। তো মারতেছে ওই ডিসি, ওই যে লোকটা ছিল ওই যে বড় ভাইটা, ও বলতেছে যে তোমার লগে আমি একটা ডিল করতেছি, যদি তুমি ডিলে রাজি হও তোমার আমি এখন একটা রাস্তা দেখাই দিবো, তুমি জায়গা থেকে তুমি পালা যেতে পারবা। বলেন কি ডিল, তুমি আমার একটা পিস্তল দিবা, একবার ডাইরি এই কথাটাই বলবো, একটা পিস্তল দিবা, তুমি এক্ষণ ছেড়ে দিবো, তুমি দুই দিনের ভিতরে আমার জিনিসটা দিয়ে দেবা, আমি তোমার এক্ষণ এক জায়গায় ছেড়ে দিবো আর তুমি এই জায়গায় ধরবো। এখন কথা হলো আমার তো পিস্তল নেই, আমার দেখা গেছে আমার বড় ভাইটা থাকতে পারে, আমার ম্যানেজ করতে হবে, বা আমার টাকা পয়সা দিয়া বা ওনাদের সাথে প্রতারণা করে আমার আইনে আমি ওনাদের দিতে হবে, ফেরত দেওয়া যাবে না এরকম। আমি তাও রাজি হয়েছি, এবার ঠিক আছে আমি জ্যাম দিয়ে পারি, আমি ট্রাই করবো
মায়ের চোটে।
হ্যাঁ মায়ের চোটে, কারণ আমার প্রচুর মারতেছে, আমার বাচ্চার কোনো অকুপেন্ট নাই, এই লাস্ট একটা চান্স আমার। আমি বললাম ভাই আমি ঠিক আছে আমার রাস্তাটা দেখেন আমি আসতেছি, আমি জ্যাম। ওদের ভিতর এই প্ল্যানটা ছিল, ওরা আগের রাতে এই প্ল্যানটা করে রাখছে যে ওর এরকম এরকম একটা রাস্তা দেখামো, ও যখন দৌড়টা দিব তখন ওর পিছন দেখতে হবে কোবায়া, মানে মেরে ফেলবো, যাতে ও যদি মারা যায় যাতে এরকম একটা পর্যায়ে আসে পুলিশরা বুঝে যে জনগণের পিটুনি যে মারা গেছে, এরকম ওদের ভিতরে একটা প্ল্যানিং হয়ে যায়, যার কারণে আমার রাস্তাটা দেখা
যায়। কোন এলাকায় ঘটনাটা ঘটছে?
ঘটনাটা ঘটেছে টঙ্গী মিল গেটের কপারেটিভ এলাকায়, আমার বাজার বস্তি, এটা পুরাটাই বস্তি, বস্তির ভিতর তো বুঝতে পারেন কিরকম জনগণ থাকতে পারে। তো আমাকে এরকম রাস্তাটা দেখা দিল, আমি দেখলাম যে এদিকে যদি আমি দৌড় দিই আমি জীবনে বাঁচতে পারবো না, কারণ আমার সামনে গেলে হলো কামার পাড়া যে তুরাগ নদীটা, এই নদীটা তো আমি নদীতে সাথে আমি ব্লাড নিয়ে তো আমি সাথে আমি ক্রস করতে পারবো না, নদী ক্রস করা সম্ভব না আমার পক্ষে, আমার এছাড়া আমার পা দুটো অবশ প্রায়, তো আমি শুধু শুধু এদিকে থেকে দৌড়বো, এর চেয়ে ভালো আমার দারোগা আসতেছে আমার অ্যারেস্ট করুক আমাকে থানায় নিয়ে যাক, সেটা অন্য আমি বাইকে তো থাকবো, কিন্তু আমি যদি দৌড় দিই পিছনে একটা কোপ দিয়ে দিলে আমি মারাও যেতে পারি, এটা নিয়ে আমি আর দৌড় টোড় দিইনি। তো দৌড় না দেওয়ার পরে হলো কি যে ওরা আমার বসে রাখছে, আমার মারধর করতে আছে, একটা সেকেন্ডের জন্য ওরা মারধর আমার বন্ধ করেন, এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেছি।
আপনার কপালে যে কাটা দাগটা এটা কিসের?
এটা এটা আরো আগের।
আচ্ছা ওকে।
তো কিছুক্ষণ পরে আমার জ্ঞান আসে, তো দেখলাম যে কিছু মহিলা আমার পাশে বসে কান্নাকাটি করতেছে, মানে আমার মার দেখা ওই এলাকার মহিলারাও মানে পুরো আতঙ্কিত হয়ে গেছে যে একটা ছেলেরে কিভাবে এতগুলো মানুষ মারলো, তোরা এসে কান্দাকাটি করে আমার বলতেছে বাবা কি ইস্যু তোমার, কোন এলাকায় থাকো, কি আসো বিষয়। তো আমার ওরা নিল ওঠা উঠায় ওই ছেলেরা, কিন্তু তখন ওই জায়গাতে ছেলেরা ওদের বলতেছে বোকা দিয়ে ওরে বাসাম যাবো না, দুইটা ভাই রাত অচল করে দিচ্ছে এরকম সেরকম। তো ওই মহিলাগুলো কান্দার পরে আমি বললাম যে আন্টি আমি একটু পানি খাবো, একটু পানি খাওয়ান, তোরা পানি খাওয়াইলো। আমার আফসোস এটাই যে ওই ছেলেগুলো পুলিশকেও, আমার যেটা মনে হয় যে পুলিশকেও কিছুটা কন্টাক্ট করছে, না হলে পুলিশের থানা থেকে এই জায়গায় আসতে 5 মিনিট বেশি সময় লাগার কথা না, কিন্তু পুলিশটা আসতে প্রায় 1 ঘন্টা করে। তার মানে ও পুলিশ এটা চাইছে যে ও মায়ের খাইতে থাকুক, কিছুটা মায়ের খাওয়ার পর আমরা যাবো, এরকম একটা পর্যায়ে ওরা হয়তো বা পুলিশ চাইছিল জিনিসটা। যার কারণে আমি এতক্ষণ জাস্ট মায়েরই খেলাম। কলেজ থেকে আসার পর যত ওরা পুলিশকে ফোন দিছে, আমি কিন্তু পুলিশকে ফোন দেওয়ার 1 ঘন্টা থেকে আমি ওই জায়গায় মায়ের খেতেছি, পুলিশকে ফোন দিয়েছে আমরা মাত্র ধরে নিয়ে আসলাম, ওরা এসে নিয়ে যাবে এরকম একটা। তার মানে আমি 2-3 ঘন্টা মায়ের খাইতেই আছি, আর পুরোটা মায়ের আমার পায়ের উপর দিয়ে যেতেছে। তো করলো কি, ওরা আমার থানায় দিল। থানা দেওয়ার পরে থানায় এখন এই মামলায় তো আর আমার আমি পলাতক আসামি দেখাইছে ওরা, যে 17 রোজ মারামারি হয়েছে, ও আইসা এতদিন পর ঈদের এতদিন পরে অ্যারেস্ট হয়েছে, যেহেতু পলাতক। তো পলাতক আসামি দেখাইছে এখন এটা দারোগার কোনোভাবে সম্ভব না আমাকে ছাড়ার, কোনোভাবে এটাই হবে না। এর ভিতর আবার এমপি ফোন দেওয়া বললো যে এরকম এরকম যে ছেলে আমার সামনে খুব দিছে, আমি কিন্তু সামনে করতেই, আমি কিন্তু এমপি ওরা কেউই ছিল না, যে নেতা কর্মী যারা মানে ইফতার পার্টি করতেছিল সবাই ইফতার পার্টির ভিতরে, আর আমরা কিন্তু মারামারি করছি বাহিরে। তো ওরা সবাই মানে আমার উপর মানে এক প্রকার হয়ে গেল, কারণ আমার বাবা ওই দলের না। তো আমি যে ওদের দলের, আমি যে ওদের রাজনীতি করি, সেই হিসেবে আমার কিছুটা সাপোর্ট আসছে। যেমন আমার দলের কিছু নেতাকর্মী এসে আমার বলছে যে তুমি যাও, তোমার কয়েকদিন হইতে বাড়ি করবে, এতটুকু, এর বেশি কিছু না, সান্ত্বনা দিতে পারছে। আমার বড় ভাইগুলা যারা, ওরা যে বড় ভাইটার লিডে অনেক ট্রাই করছে, পারেনি, যেহেতু এটা মাত্রার উপর চলে গেছে, এমপি পর্যায়ে চলে গেছে, এটা তো সম্ভব না। তো যেহেতু এরকম হইলো, তো আমাকে বললো কি পরদিন থানা থেকে আমাকে চালান দিবে 12টা বাজে। তো আমার 9টা বাজে চালান করার জন্য, 9টা বাজে যদি চালান করে 10টা থেকে কোর্ট বসবে, একটা চান্স থাকে প্রথম প্রথম গেলে যে জামিন দেওয়ার। তো আমার আব্বু 10টা বাজে 9টা বাজে কোর্ট ওঠানোর জন্য থানায় 20,000 টাকা দিচ্ছে, জাস্ট 3 ঘন্টা ডিফারেন্স, 3 ঘন্টা আগে দিয়ে আমি পৌঁছাই দিব দিল। তো 9টা বাজে আমাকে কোর্টে উঠাইলো, কোর্টে ওঠানোর পরে ওই যে ছিল দুটো হাত চলেছে ওই যে বাদীপক্ষ, ওরা করলো কি ছবি, যে কোপ দেওয়া, যে কোপ গুলা যখন মেডিকেলে সেলাই দেওয়া হবে, যে ছবিগুলো তুলছিল সে ছবিগুলো নিয়ে কোর্টে দেখাইলো, ওই যে বাদীপক্ষরা এই ছেলে আমাদের এই দুইটা হাত এরকম ভাবে অচল করে ফেলছে, এটা কোনোভাবে আসামিকে জামিন দেওয়া সম্ভব না, এটা বকরস ছেলে দুইটা চাচা।
আপনার বাবা আপনাকে মানে কিভাবে সাপোর্ট দিচ্ছিল এই সময়টাতে?
আমার বাবা মানে আমি কি বলবো, মানে আমার গায়ে যে জীবনে আমার বাবা একটা টাচ করেনি, সেই বা সেই ছেলের দুইটা পা অবশ সম্পূর্ণ পর্যায়ে, কিন্তু আমি তো থানায় যতক্ষণ আমি বসেছিলাম সারা রাত আমি কিন্তু দুইটা পা আমি লড়াতে পাইনি, মানে পুরোপুরি অবশ্য আমার সারা শরীরে ব্লাড পড়তেছে, কিন্তু আমাকে মেডিকেল নয় নাই।
আপনার বাবা কি করেছে?
বাবা তখন ওই ব্যান্ড স্ট্যান্ডে চাইনা দিচ্ছেন কান্নাকাটি, কান্নাকাটটা ধৈরা লক আপটা ধৈরা বসছে, যে বসছে মানে একবারে বসে কাঁদিয়ে দিচ্ছে, মানে এটা খুবই একটা মানে ইয়ার ব্যাপার যে জীবনে বাবুর আব্বুর আমি কাঁদতে দেখিনি, ফার্স্ট আমার সামনে কাঁদছে।
জীবনে একটা ছেলের পরাজয় সবচেয়ে বড় পরাজয় হচ্ছে নিজের বাবাকে কাঁদতে দেখা,
এইটাই তো কাঁদতেছে আব্বু একেবারে 2-2.5 ঘন্টা আমার জন্য জেলখানে এই লক আপটা ধরে ধরে কাঁদছে।
আপনার জামিন হওয়ার কথা কিন্তু আপনাকে আটকাই দিল ছবিগুলো নিয়ে এসে,
ছবিগুলো নিয়ে এসে আমাকে বললো তো কোন প্রকারই কোন ম্যাজিস্ট্রেট এই ছবি দেখলে জামিন দিবে না, কারণ একটা হাত পুরো আলাদা, এটা তো দেওয়া সম্ভব না। আর এরকম ভাবে ওরা কেসটা সাজাইছে যে আমি প্রত্যক্ষ ভাবে আমি কোপ করে দিচ্ছি, অ্যাকচুয়ালি কিন্তু আমি কোপ দেওয়ার চান্স পাইনি ওই
জায়গায়,
আমি জাস্ট দূর থেকে লাঠিতে মারছি,
লিড করেছেন এই গ্রুপটা,
হ্যাঁ লিড করছি আমি, ইয়ে করছি, আমি কিন্তু কোপ দিইনি। কিন্তু এই জায়গায় কিন্তু বড় বড় নেতাকর্মী এটা বললো আমি নাকি লাল শার্ট পরাছিলাম, আমি ওদের সামনে কোপ দিচ্ছি, আমি ওদের কোনো পাত্তা দিইনি।
বড় বড় নেতাকর্মী মানে আপনার দল?
আমার আমার দলেরই, ওরা আমার আমার বিপক্ষে চলে গিয়ে সব বলা শুরু করে দিল, আমি অবাক হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি কিন্তু লাল শাড়ি পরাছিলাম না।
ওকে,
তারপর ওরা এইসব বানায় দেন।
যাকে কোপ দিয়েছিলেন সে কি বললো? সে ছিল ওইখানে?
হ্যাঁ সে ছিল।
সে কি বললো?
সে বললো যে এরকম ও এটা লিড দিছে, এরকম কোপ দিছে,
মানে আপনার এগেনস্টেই বলেছে
সবকিছু। ওকে,
তারপর
তো আমাকে কোর্টে ওঠানোর পরে আমার ওই জায়গা থেকে মানে কারাগারে পাঠিয়ে দিল। তো গেলাম, যাওয়ার পরে ওই জায়গায় যাই, প্রথম 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 যে 2 দিন ছিলাম মোটামুটি তো ভালোই মতোই ছিলাম, যে আমি যে প্রথম আমরা যে 2 দিন গেলাম তখন তো ছোট বয়সও কম, এত কিছু বুঝিও না, এখন আসছি রাজনীতির কারণে, এখন আসছি অন্য কারণে, এখন দেখা গেছে যে সবকিছু ধীরে ধীরে বুঝতেছি। আর তখন 2 দিন আমাকে দিয়েছিল অন্য একটা পার্টে, অন্য একটা আলাদা একটা ইয়াতে টাকা পয়সা দিয়ে আমার ব্যবস্থা করছিল, ওটা নাই বলুন। তো এখন দেখলাম আমার দিয়ে দিয়েছে জনগণের সাথে। তো ওই জায়গায় দিয়ে ভিতরটুকু যে জিনিসটা খেয়াল করলাম যে বাংলাদেশে যদি অন্য কোনো খাতে দুর্নীতি থাকে তাহলে সেটা জেলখানার দুর্নীতির তুলনায় কিছুই না, মানে জেলখানার ভিতরে যে কি পরিমাণ দুর্নীতি হয় সেটা না দেখলে বোঝা যাবে না।
যেমন
যেমন মনে করেন যে আমি যে অসুস্থ, আমার যে দুইটা পা অবশ, তখন আমি হাসপাতালে থাকবো জাস্ট 3টা রাত 4টা দিন, এর জন্য আমাকে পে করতেছে 11,000 টাকা।
কেন?
এটা মানে আমি জাস্ট একটু শান্তিতে ফ্যানের নিচে একটু শুতে পারবো, ফ্লোরেই কিন্তু কোনো সিট নেই, কোনো বিছানা, জাস্ট ফ্লোর একটু সাথে পারবো, একটা রুমে এক্সট্রা বাথরুম 10-15 জন ইউজ করবো, এরকম একটা ফ্যাসিলিটি যেন পাবো। এতটুকুর জন্য 11,000 টাকা দিতে হয়েছে 3 রাত 4 দিনের জন্য, এটা আমার বাবা দিচ্ছে।
না দিলে,
এটা না দিলে আপনার ওই যে 115-20 জন মানে ইলিশ পাইলে, ইলিশ পাইলে এরকম যে একটা খাটে একটা মানে 3 জন মানুষ ঘুমায়, আপনার ওই জায়গায় 10-15 জন মানুষ ঘুমাতে হবে এই এতটুকু জায়গার ভিতর। তো ওই জায়গায় আমি অবশ্য আমার পা দুটো অবশ্য আমি ওই জায়গায় তো শুলে আমার ব্যথাই মরে যাবে, যার কারণে আমার আব্বু আগে জেল টেল খাটছে, তো এটা বুঝে আমার আব্বু
বাবাও জেল খেটেছে। আপনার?
জি, আমার বাবা জেল খেটেছে, আমার বাবা রাজনীতি করে দিল। তো আমার হাসপাতালে দিল, হাসপাতালে আমি থাকলাম। তো ওই জায়গা থেকে 3 দিন পরে আমার ট্রান্সফার করে দিল ওই ইলিশ পাইলে, তুরাক 2 ইলিশ পাইলে গেলাম। তো ওই জায়গায় যাওয়ার পরে আবার অল্প একটু জায়গা, জাস্ট আমি মানে একটু মানে সোজা হয়ে শুতে পারবো না, আমি ব্যাকা হয়ে শুতে হবো, কিন্তু আমি একটা নিজস্ব আমার নামে এই জায়গাটা, জায়গাটা সব আমার নিজের নামে থাকবে, এই জন্য 1,000 টাকা দিতে হবে। 1,000 টাকা দিলাম, কি করবো?
1,000 টাকা কয়দিনের জন্য?
এটা হচ্ছে আপনার এই ওয়ার্ডে যতদিন থাকবে।
আচ্ছা,
এই ওয়ার্ড যদি আবার কাটা দেয় 15-20,
এই টাকাটা কাকে দিতে হয়?
এই টাকাটা দিতে হবে আপনার যে ইনচার্জ থাকে,
পুলিশ ইনচার্জ।
না না না,
তাহলে
ওই জেলখানার ভিতরে যারা কয়েদি, যারা 20-25 বছরের সাজা লাগিয়ে গেছে,
তারা ইনচার্জ,
তারা ইনচার্জ,
তারা এই ঘুষটা খায়,
তারা এই ঘুষটা খাবে, এবং তারা মানে সবাই একসাথে, এর ভিতরে পুলিশও কিছু আছে,
পুলিশও কিছু পার্সেন্টেজ
পায়, আরক্ষীও পার্সেন্টেজ পায়, আবার কিছু চেয়ারম্যানরাও পায়, মানে ওই ভিতরে আবার চেয়ারম্যান আছে,
পুরোটা একটা গ্রুপ,
পুরোটা একটা গ্রুপ।
আচ্ছা,
তো ওই জায়গা তো পুরো খারাপ অবস্থা, কিভাবে ব্যথা, সারা শরীর ব্যথা করে, এত পরিমানে মারছে, আমি তো বাসা থাকলে আমি এখন থাকতে পারতাম না ব্যথায়, সেই জায়গায় আমি এখন জেলখানায়, আমার কোনো ট্রিটমেন্টের কিছু ব্যবস্থা নেই, কিচ্ছু নাই, ওষুধ পাতি কোনো কিছুই না, বাইরে থেকে ওষুধ ব্যবস্থা করা যাবে, কিন্তু বহুত টাফ, বহুত কিছু করতে হবে ওষুধ পাঠানোর জন্য। তো আমার মানে পুরাই অবস্থা খারাপ, খাবার দাবার পাঠাইতেছে, এটা খাইতেছি, সমস্যা নেই, কিন্তু ওষুধ পাইতেছি না। তো এক পর্যায়ে জেলখানায় থাকতে থাকলাম, মানে কি যে খাবার দাবার যে কি অবস্থা,
কিরকম
তরকারি তো নাই, প্রতিদিন সরকারি ডাউল, কচু আর লতি, এগুলো একটা নিরামিষ দিয়া,
কচু লতি দিয়ে,
কচু আর লতি দিয়ে, কচু ওদের লতি ওদের
দিয়ে একটা নিরামিষ করে,
নিরামিষ করে, জাস্ট এটাই খাইতে হবে, তুমি না খেললেও তোমার বিচার, না খেলে তোমার পাস বলে কি যে আপনার ধৈর্য রাখবে একজন কিছুর দিক দিয়ে, আপনার মানে এক সাইডে 5টা 5টা করে বাড়ি দিবে, 2 সাইডে 10টা,
এটা কে দেয়?
এটা দিবে পুলিশরা, কারারক্ষীরা।
কেন খাইলি না?
কেন খাইলি না, এটাই মানে আপনি একসাথে 4 জন বসে আছেন, আপনার পাস খাইতে হবে, আপনি এক জায়গায় 5 মিনিট বেশি 10 মিনিট বসে আছেন, পাস খাইতে হবে, বাথরুমে আপনি 5 মিনিট জায়গায় 10 মিনিট বসে আছেন, পাস খাইতে হবে, মানে পুরোই একটা মানে কি এটা মানুষ না অন্য কিছু, এটা বোঝার হতো দরকার নেই, খুবই খারাপ অবস্থা। তো ওই জায়গার ভিতরে আমি তো এমনি আমার অবস্থা খারাপ, এর ভিতর আবার এইগুলো সমস্যা হইতেছে, জীবনে এত এরকম সাফার করিনি, তো করতেছি, তো এরকম হইতেছে, আব্বু প্রতিদিনই আসতেছে, আমি যে কদিন জেলে ছিলে একটা দিনও বাদ দেয়নি, প্রতিদিন আসতে, প্রতিটা দিন এসে কান্না করছে, আমি থাকতে পারতেছি না, আমি দেখা গেছে যখন আমি আব্বু আসতো তখন আমাদের মানে যে জায়গায় দেখা করতে হয়, ওই জায়গায় দেখা করার জন্য আমার মানে ধরে নিয়ে যেতে হয়, আমি মানে পানি আমি উঠে যাইতে পারি না প্রথম কয়েকদিন, তো উঠে যাইতে পারি না, ধরে নিয়ে যান, তখন একটা বাবার সামনে কেউ দেখবে, দেখবে ছেলে ধৈর্য নিয়ে এসে কথা বলে, তখন বেসিকলি একটা বাবা এমনি অনেকটা ইমোশনাল হয়ে যাবে, তাই না? তো আব্বু কাঁদে দিত, আম্মু কাঁদে দিত, দাদি আসতো ওরাও কাঁদে দিত, সবাই কান্নাকাটি করতো, আমিও ভিতরে জায়গায় কান্নাতাম, কি করবো, কিছু তো করার নেই আর, তাহলে জাস্ট বল জিজ্ঞেস করতো সব সুস্থ হয়েছে আর কি, বলতাম হ্যাঁ সুস্থ, আমি সুস্থ, এটা পরিচয় করে দিতাম। তো টাকা পয়সা সব পাঠাইতেছে, সবকিছু করতেছে, এ ভিতরে মনে করেন যে আমার পিছনে যে ভিতরে যে প্রায় 20-25 হাজার টাকা আমার ভিতরে জাস্ট আমার খরচ, ওই হাসপাতাল বিল আর খাবার দাবার জন্য পাঠিয়েছে, বিকাশ আছে ওর ভিতরে, আবার বিকাশে আপনি 1,000 টাকা পাঠাইলে 100 টাকা পুলিশকে দিতে হবে, খাবার দাবার যেটার দাম মনে করেন বাহিরে একদম 25 টাকা, ভিতরে দাম 50 টাকা, একবার খাইলে খাওয়া খেলি না। আর মনে করেন যে ভাত, সামান্য একটু ভাত দিবে 50 টাকা, এটা মানে একটু ভালো, ওই ভিতরে সরকারিটা চাইতে এটা মানে নিজেরা মানে রান্না করে ওরা মানে এটা বিক্রি করে, ওইটা একটু ভালো, ওইটা আপনার 50 টাকা ভাত, যে কোনো তরকারি, আলু ভর্তা খাও 50 টাকা, ইয়া খাও 50, সবকিছু, আর গরু মাংস রান্নাই করে না, মানে পুরাই জেলখানার ইতিহাসটা গেল, খুবই খারাপ অবস্থায় কাটাইলাম এই দিনগুলো। তো ওই জায়গা থেকে জামিনে বাইরেছি 22 দিনের দিন, জেলখানা 22 দিন কাটাই গেলের ভিতর কিছুটা সুস্থ হয়েছে, পানি কিছুটাও হাঁটতে উঠতে পারি, তো বাইরেছি বা জামিনে বাইরের পরে এর ভিতর কিন্তু যে ছেলেগুলো ছিল যারা আমার বাদী, ওদের ভিতর আব্বু একটা মীমাংসাহীন আমার আপুষে বাইর করছে, আপুষে বাইর করলো কিভাবে, যে ওদের কিছু টাকা দিতে হবে আর ওদের লাইফে এখন যে ওদের এই যে হাতটা নিয়ে স্ট্রাগল করতে হবে, যে স্ট্রাগলটা করবে এটা আমার আব্বুর উপর দায়ভার করতে হবে, মানে ওদের টাকা পয়সা আমার আব্বু প্রতি মাসে কিছু কিছু দিতে হবে, আর এখন এক মুঠে পুরো 1,50,000 টাকা দেওয়া লাগছে দুইটা ছেলের, আর প্রতি মাসে 3,000 একজনে আর একজনে 2,000 টাকা করে দিতে হবে। তারপর আমার আব্বু রাজি হইলো, ওরা আমার আব্বু যদি আপোষ না হইতো, যে 22 দিন হয়ে গেছে কোর্টটা জজ কোর্টে উঠাইয়া জামিন নেয়নি, আমি কিন্তু জামিন পাই দিই এক মাসের ভিতরে। কিন্তু আমার আব্বু চাইছে না আমার ছেলের আমি একটা সেকেন্ড আমি জেলখানে রাখতে চাই না। তাই যত তাড়াতাড়ি পারছে আমার আব্বু আমার বাইর করতে চেষ্টা করছে। তো যার ফলে বাইশ দিন থাকার পরে আমি বাইর করলাম। বাইর করার পরে দেখা গেল যে হ্যাঁ ঠিক আছে, মোটামুটি সুস্থ টুস্থ হয়েছি। তো এর ভিতরে এরকম হইলো যে ছেলেগুলোর সাথে আমার আগে পরে মোটামুটি কথা কাটাকাটিও ছিল, ওরা আমার এই উইক পয়েন্টটা পাই গেল যে ওরা তো মাইরা ধরে জেলখানায় দিয়ে দিছে, ওরা দিলে ওরে মারলে আর কি হইব, এরকম একটা উইক পয়েন্ট পাই গেল ওরা আমার। তো আমি যে সেক্রেটারি পদের জন্য যে দৌড়াদৌড়িটা করলাম জেলখানায় গেলাম, পদটা অবশ্য আছে বাট পদের কোনো আমি ওরকম মানে কার্যকারিতা নেই, মানে হ্যাঁ পদ আমার নামে আছে।
পদ পেয়েছেন আপনি?
হ্যাঁ পদ তো আমি পেয়েছি, পদ তো আমি পেয়েছি এটা আগেই জেলখানে যাওয়ার আগেই পেয়েছি। বাট আমি কিন্তু ওই ইয়াটার সাথে আমি কোন
আপনার যে মার খেয়ে গেলেন আপনার বড় ভাই আপনাকে সাহায্য করেনি বের করার জন্য ওখান থেকে?
বড় ভাই অ্যাকচুয়ালি মানে আমি যেটা মনে করি সে হয়তো বা ভয় পেয়ে গেছে যে আমার আব্বু এটা নিয়ে এতটা ইয়ে করতেছে। আমার দুঃখ একটাই যে আমি যে ওদের জন্য এত কিছু করলাম, আমারও তো কেউ কিছু করেনি। আমার ছোট ভাইকে মারছে দেখে আমি মারামারি করতে গেছি, আমার বন্ধুর মাথা ফাটাইছে দেখে আমি ওদের কুপতেছি। আমার উচিত ছিল আমার বন্ধুদের আমার বড় ভাইদের সাথে আমার সাথে একবার দেখা করা। বিশ্বাস করবেন না,
যাদের জন্য আপনি মারামারি করেছেন তারা কিছু করেছে? বাইশ দিন,
বাইশটা দিনে ওরা আমার সাথে একটা প্রকার দেখাও করে নাই। ওরা কোন প্রকার আমার আব্বুরে যে বা বেনিফিটলি কোন হেল্প, টাকা পয়সার দরকার নেই, বাট একটা যে কথা দেওয়া হেল্প যে আপনি উমুকের কাছে গেলে এটা হেল্প পাইবেন, এরকমও কোনো হেল্প করেনি। আমার আব্বু এই দল ক্ষমতা নেই, তারপরও এই অবস্থাতেই দৌড়াদৌড়ি করছে, সব জায়গা থেকে অবহেলা পাইছে। তারপরও মানে
বের হওয়ার পরে আপনি কি সিদ্ধান্ত নিলেন?
বের হওয়ার পরে দেখলাম যে বড় ভাই এরকম কোন ইয়া নাই আমার প্রতি। এখন দেখলাম যে আমার আব্বুরে হয়তো বাবা পিছিয়ে যাই হোক যাই কিছু করছে আমার থেকে সরে যেতে, তা আমিও ভাবলাম সরে যেতে চাইলে তাহলে তো আর এটা কিছু করার নেই, সরে যাইতেই হবে। তা আমি ভাবলাম ধীরে ধীরে পথটা ছেড়ে দেওয়াই উচিত। তারপর ছাড়লাম না, তারপর বড় ভাইয়ের সাথে মোটামুটি কন্ট্যাক্ট হইতেছে, মোটামুটি কন্ট্যাক্ট হয়। এক পর্যায়ে আমার পাশের এলাকা বরান, বরানের জয় আমি একটা মানামি করছিলাম এটা জেলে যাওয়ার আগে। তো ওই বরানের জয় আমার উপর পুরোপুরি মানে ক্ষিপ্ত, অনেকদিন যাবত ক্ষিপ্ত। আমি জেল থেকে বাইরে চলে পরে শুনলাম যে বরানের জয় আমার খুঁজতেছে মারার জন্য। এর ভিতর আবার ওই মেডিকেল যে ছেলের হাত দুটো অচল করে দিলাম, আমি একটা খবর পেলাম যে হাত অচলের বদলে হাত অচল করবে ওরা। আমি যে জেল খাটলাম টাকা জরিমানা দিলাম এটা ওদের দরকার নেই, ওদের দরকার আমার হাত। ওরা হাত আমার হাত কেটে নিবে আর আমার যা মারার মারছে আরো মারবে, ওদের মাইর হয় নাই। এর ভিতর আরো অনেকগুলো দল অনেকগুলো এলাকা থেকে চার পাঁচটা এলাকা থেকে যাদের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি হয়েছে আগে পরে মারামারি হয়েছে, ওরা দেখা গেলাম যে সবাই আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছে। তো এক পর্যায়ে রিসেন্টলি এই ঘটনাটা আমি শুনছি যে ওদের সবাই নিজে নিজেরা একটা যুক্তি করছে, সবাই সব এলাকা থেকে আমাদের 55, 56, 57, 59 যে যতগুলো নেতাকর্মী আছে মোটামুটি আর যে মিলগেটের যে নেতা যাদের সাথে আমার সমস্যাটা হইল রিসেন্টলি, ওরা সবাই একসাথে একজোট করলো যে প্রান্ত এরকম বেশি রকম বেড়ে গেছে, ওরে বাঁচা রাখাটা ঠিক হবে ওর একার কারণে বদনাম হইতেছে। আমি কিন্তু
মানে আপনার দলের লোকজনই মনে করছে আপনাকে মেরে ফেলা উচিত, তাহলে আপনার দলের সুনামটা ঠিক থাকবে, নইলে আপনি দলের দুর্নাম করছেন,
দুর্নাম করতেছেন,
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে,
বাট আমি কিন্তু এই রাজনীতি নিয়ে কিন্তু আমার কোনো মারামারি বা কোনো সমস্যা হয়নি। রাজনীতিতে যতটুকু আমার করা উচিত আমি সবই করছি, আমি মিটিং এ গেছি, মিছিলে গেছি, সবার সাথে ভালো ব্যবহার। রাজনীতিতে রাজনীতি কোনোদিনও বলে না কাউরে মারার জন্য বা এরকম কিছু, রাজনীতি এটা বলে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করো না কিন্তু কেউ পায়ে পাড়া দিলে ছেড়ে দিন। আমি যতটুকু শিখছি আর কি, আমার বড় ভাই গুলা বলছে মারতে, রাজনীতির যে সিনিয়র তারা তো কোনোদিন মারতে বলেনি। তো আমি রাজনীতির জন্য কেন আমি রাজনীতির সাথে কি নামটা খারাপ করলাম? আমি তো ওরা এরকম যুক্তি করার পরে যে ওর এই দল থেকে বহিষ্কার, এখন যত কমিটি গঠন হয়নি, মানে কমিটি গঠনটা নেক্সট কিছুদিনের ভিতরে ডিসেম্বরে হবে, ওরা ভাবলো যে কমিটি গঠনের আগে যদি ওর পদটা খালি করা যায় তাহলে পদটা অন্য কেউ পাবে, আর পদটা খালি করার বইয়ে হয়তো বা একটাই মেরা ফেলা বা আমরা বোঝানোর মাধ্যমে সরে তারা ও বুঝবে না, একটাই হতে পারে, ওর হাত পা দুইটা গাইটা ফেললে হয়তো বাবা বুঝবে আনাতে পারে মেরা ফেলে বুঝবে। তো সম্পূর্ণ পর্যায়ে কিছুদিন আগে কয়েকদিন হয়েছে মাত্র, আমি বাইক নিয়ে যাইতেছি এলাকা দিয়া পিছন দিক দিয়া, মানে এরকম জোরে একটা বাড়ি দিছে বাইকের ভিতর, যেই এলাকা দিয়ে আমি গেলে মানে মোটামুটি আমি সবসময় একটা রেসপেক্ট পাইতাম, যে কোনো দোকানদার যে কোনো কেউ তারা মানে তারাই তাদের সামনে আমার বাড়িটা দিছে, আর যে বাড়িটাও দিছে সেও কিন্তু আমার এক পর্যায়ে ক্লোজ ছিল, খুবই ক্লোজ। এখন আমার প্রতি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে তারা আমার এখন মায়ের ফেলার জন্য করতেছে, তারা বাইকের বাড়ি দেয় এই কারণে বাইকটা যদি পড়ে যায় আমরা তারা ধরে ফেলতে পারবো, কিন্তু আমি বাইকটা পড়ালে কোনো ভাবে ব্যালেন্স ঠিক রেখে আমি টাইম দিয়ে আমি
মানে এই হচ্ছে আপনার বর্তমান সিচুয়েশন,
বর্তমান সিচুয়েশন। রাজনীতির সাথে আর আমি এটা নিয়ে থাকতে চাই না, কারণ আমার রাজনীতি থেকে আমার কোনো লাভ হয়নি। তো আমার তো দিকটা দুইটা কারো লাভ হয়নি, টাকা পয়সা যেমন তেমন আমার তো কোনো দিক দিয়ে লাভ হয়নি, যতটুকু হয়েছে আমার ক্ষতি হয়েছে।
ক্ষতি হয়েছে? কি কি ক্ষতি হয়েছে আপনার?
এই যেরকম আমার পড়ালেখা থেকে আমি এখন কলেজ যেতে পারি না ভয়ে, আমার বাবা মা আমাকে বাসা রাখতে পারে না ভয়ে।
প্লিজ এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন যারা শুনছেন, বিশেষ করে ওর মতো ইয়াং যারা আছেন, যারা অনেক বেশি রক্ত গরম, একটু হলেও মাথা গরম হয়ে যায়, মাস্তানি ফলাতে যান, একদম খুব ন্যারো ভাবেই বলছি, বিশেষ করে গ্রামে গঞ্জে অনেক ছেলে মেয়ে আছেন এরকম, একটু শোনেন মনোযোগ দিয়ে বলুন। তারপর
তো এরকম
লেখাপড়া নষ্ট হয়েছে?
হ্যাঁ, লেখাপড়া নষ্ট, তারপর প্লাস আমার বাসায় আমার কেউ এখন মানে সব জায়গায় আমার অবহেলা, বাসায় তো আমি থাকতেই পারি না, বাসায় থাকলে কোন সময় পুলিশ এসে ঢুকে পড়ে বা কোন সময় ছেলেরা এসে আমাকে ধরে ফেলে।
পালিয়ে পালিয়ে থাকেন?
পালিয়ে পালিয়ে, সবসময় আলাদা অন্য অন্য বাসায় থাকতে হয় আমার আত্মীয়দের বাসায়। তো বাসায় পালিয়ে পালিয়ে থাকতেছি, তারপর মনে করেন এলাকায় বেরোতেছি না, কোনো যে কোনো এলাকায় যাই যদি একটা বার কেউ ফোন দিয়ে বলে দেয় যে প্রান্ত তো এরকম এরকম জায়গায় এরকম জায়গায় খানে আছে, সাথে সাথে আমাকে এসে উঠাই নিয়ে যাবে, হয়তো বা মাইরা ফেলবে বা হাত দুইটা রেখে দিবে, কিন্তু ক্ষতি তো আমার করবে, যার কারণে আমি মানে এলাকা থেকেও বাইর হই না, বা যদি জেনেই থাকি সারাটা দিনও জায়গায় বসে থাকি।
আপনি এরকম ক্রেজি কেন হলেন? মানে এই যে একটা ভাই এসে খবর দিল সঙ্গে সঙ্গে গিয়ে মানুষকে মারতে হবে,
আমার ভিতরে টেন্ডেন্সিটাই ছিল যে আমার আমার সামনে আমার কোনো বন্ধু বান্ধব বা আমার কোনো ভাই একটা কিছু বলবে বা ওরা মাইর খাবে আমি এটা দেখতে পারতাম না, মানে রাগ মানে কি পর্যায়ে যে রাগ বাইরে যেত, এখনো মাথায় মানে প্রচুর পরিমাণ রাগ দেখলে মানে ওরে যে ও যে মানুষ সেটা আমি মনে করতাম না, মানে ওরে মারতেই হবে।
কিন্তু আপনি শেষ পর্যন্ত এসে উপলব্ধি করে করতে পেরেছেন যে আপনি জীবনে বড় একটা ভুল করেছেন এবং আপনি একটা বড় রকমের ট্র্যাপের মধ্যে আছেন। আচ্ছা আপনি আমাকে একটু বলেন আপনার বর্তমান বয়স কত?
১৯
বছর বয়স। আপনি কলেজে পড়ছেন এখনো?
হ্যাঁ, সেকেন্ড ইয়ার।
সেকেন্ড ইয়ারে পড়ছেন, তার মানে আপনার পড়াশোনা এখনো অনিশ্চিত?
অনিশ্চিত, হ্যাঁ পুরোপুরি টোটালি।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকে প্রান্তর জীবনের অপ্রিয় সত্য। এ পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলের মেম্বার রয়েছেন ডক্টর তাজুল ইসলাম, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, তার মুখোমুখি আমরা হচ্ছি, দেখা যাক তিনি কি বলেন। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার? একটা বিষয় হচ্ছে যে রাজনীতির সাথে ওর জড়িয়ে পড়া এবং রাজনীতি নিয়ে ওর একটা ক্লিয়ার স্টেটমেন্টও ছিল যে রাজনীতি কখনোই ওকে ইন্সপায়ার করে না, কিন্তু রাজনীতি যারা করেন যেসব বড় ভাইরা তাদের ক্লোজ হতে গিয়ে ওকে এই ধরনের কাজ করতে হয়েছে এবং শেষ পর্যন্ত ওর জীবনে কি ধরনের বিষাদময় ছায়া নেমে এসছে আপনি তো শুনলেন, সবকিছু মিলিয়ে আপনার কি বলার আছে? এই যে বিপদগামিতা, এটা ঠেকানোর উপায় বা কি, বা যারা এটা করছেন তাদেরকে সচেতন করার জন্য কি ধরনের সাইকোলজি মেনটেন করা উচিত, আপনি কি বলতে চান?
অনুষ্ঠানের সত্যতাকে স্বাগত জানিয়ে আমি আজকে যে আছে যে ক্রান্ত তার সম্পর্কে একটু উল্লেখযোগ্য বিষয়টা নিয়ে রয়েছে। আমরা জানি যে আমাদের দেশে না পৃথিবীর সব জায়গায় সবচেয়ে বেশি রিওয়ার্ড যেটাকে আমরা বলি যে জন্য মানুষ যান দিতে প্রস্তুত সেটা হচ্ছে ক্ষমতা পাওয়া, সমাজের ভিতরে নেতৃত্ব পাওয়া, লিডারশিপ পাওয়া, সবাই তাকে দেখে কুর্নিশ করবে, সালাম দিবে, তাকে দেখে ভয় পাবে, এলাকার ভিতরে সে দাপট নিয়ে চলবে, এটা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বড় ধরনের রিওয়ার্ড বা পারিতোষিক। এই ক্ষমতার লোভটা যে সারা পৃথিবীতে কেন ক্ষমতা জেনে মানুষ খুনাখুনি থেকে শুরু করে সব অপরাধ করে, এটা হচ্ছে এই যে তার হাতের ভিতরে একটা বড় পাওয়ার সে দেখে দিতে চায়। তার তো দেখেছে সে নিজ রাজনৈতিক দলের পরিবারে ছিল, যার ফলে তারা আমাদের দেশে রাজনীতি করা মানে আমাদের দেশে আগে এক সময় রাজনীতি ছিল সমাজসেবা মানব সেবা, এখন রাজনীতি হচ্ছে এমন একটা বড় পুঁজি আমাদের দেশে যে রাজনীতি হচ্ছে ক্ষমতার একটা বড় ধরনের অস্ত্র হাতিয়ার। অতএব রাজনীতি পরিবারের ছেলে সন্তান হলে সেটাকে সেটার বাবা বাবাকে সবাই সম্মান করে মর্যাদা করে, সেও তখন একটা ভাবনা শুরু করছে সে যে ছোটকাল থেকেই ক্লাসে স্কুলে সবার কাছে একটা ভাব নিত যে আমি অনেক বিরাট পরিবারের ছেলে বা আমি নিজে একটা বড়, সেটা ক্ষমতার দিক থেকে হোক এবং টাকা পয়সার দিক থেকে হোক, এই যে বড় ভাব দেখানো, এই যে সবার কাছে একটা পাওয়ার দেখানো বা সবার কাছ থেকে একটা স্যালুট মর্যাদা পাওয়ার যে লোভ, এই লোভের কারণে সে হয়তো বাড়িতে চুরি করে টাকা নিত, সেভাবে চলার চেষ্টা করত এবং মাস্তানি করে সাহস দেখিয়ে অন্যকে হুমকি ধুমকি দিয়ে সে একটা মানে নিজের সাথে সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করতো। এটাই হচ্ছে মানে গডফাদার তৈরি হওয়া বা সন্ত্রাসী তৈরি হওয়ার এটি হচ্ছে মূল প্রেক্ষাপট। অতএব আমাদের রাজনীতিবিদদের এটা বুঝতে হবে, সমাজের যে লিডার বা আমাদের পরিবারের লোকদের এটা বুঝতে হবে যে আমরা রাজনীতিকে কতটুকু কলুষিত করে ফেলেছি, এটাকে কতটুকু শুধু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বানিয়ে ফেলেছি আর এটা কতটুকু মানব সেবা বা দেশ সেবার কাজে আমরা লাগাচ্ছি। এভাবে সে ক্ষমতা চর্চা করার ক্ষেত্রে, ক্ষমতা অর্জন করার ক্ষেত্রে, ক্ষমতা ভোগ করার যে মজা সেই কারণেই সে কিন্তু সাহস করে সে দুঃসাহসী কাজ দেখাইছে, এবং যেহেতু সে দুঃসাহসী কাজ দেখাইছে স্বাভাবিকভাবে তখন অন্য রাজনৈতিক দলের প্রতিপক্ষ লোকেরা তাকে পিক আপ করে। এটা হচ্ছে আরেকটা মজার খেলা। এই সব পৃথিবীতে সব জায়গায় যারা অপরাধ মানে একটা দল তৈরি করে তারা সবসময় তার আশেপাশে এই ধরনের বখাতে ফেলে দেখে, যারা খুব সাহসী, যারা খুব সহজে মানুষকে আক্রমণ করতে পারে, মানুষকে আঘাত করতে পারে, তারা এই ধরনের রিক্রুট করে। এই তাকেও তারা রিক্রুট করে নিয়েছে। তার বাবার যে রাজনীতি, তার বিপুল পক্ষের রাজনীতি হলো, সে সেখানে রিক্রুট হয়ে গেছে এবং সেখানে গিয়ে সে মারামারি করত এবং রাজনৈতিক কারণে হোক অথবা নিজের ক্ষমতা দেখানোর কারণে হোক এমন মারামারি করত যে হাত পা পর্যন্ত ভেঙে দিত। অনেকগুলি তার পুলিশ কেস হয়েছে, একবার তো পুলিশ কেসে গেছে, জেলও গিয়েছে এবং অবস্থা। এই যে ক্ষমতার মোহ তাকে পেয়ে বসলো, আমি আবারও সবার জন্য বলতেছি, নেশা মাদক যেমন নেশা, ক্ষমতার নেশা তার চেয়ে আরো বেশি। কিন্তু একটা কথা আছে না, চোরে দশ দিন গৃহস্থর একদিন। এইভাবে অন্যায় করতে করতে, পাপ করতে করতে, অন্যদের উপর অত্যাচার করতে করতে, বিশেষ করে তার নির্বুদ্ধিতার কারণে যেটা হয়েছে, যে দলের ভিতরেও সে মনে করেছিল যে দলের বাইরের লোকেরা যেমন হাত পা ভেঙে দিলে সে এসে পুরস্কৃত হইতো, দলের লোকেরা তাকে বাহাবা দিত, কিন্তু দলের ভিতরে যারা আছে তারা তো তার তো বেশি দুর্বৃত্ত পরায়ণ। তাদের সঙ্গে সে যখন লড়াই করতে গেছে তখন কিন্তু সে সবার কাছে অপ্রিয় হয়ে গেছে এবং সবাই তাকে এখন দল থেকে শুদ্ধিকরণের নাম দিয়ে তাকে এখন দল থেকে বাহির করে দেওয়ার চেষ্টা করতেছে। এই যে দলীয় চাপ, এই চাপই তাকে এখন নত করছে। আমি অনেক অনুসারে বলতে চেষ্টা করছি, এই সমস্ত অপরাধীরা বা এই সমস্ত সন্ত্রাসীরা কখনই ভালো হবে না যে পর্যন্ত না তাদের উপর বড় ধরনের চাপ বা শাস্তি ব্যবস্থা করা হয়। যে চাপ বা শাস্তি পরিবার দিতে পারতো সেটা তারা পরিবার পারে নাই, যে চাপ বা শাস্তি সমাজ দিতে পারতো, যে সমাজ যারা এরকম আছে তাদেরকে তাদের মাস্টারি দেখে ভয় না পেয়ে মর্যাদা এবং সেলুট না দিয়ে যদি তাদেরকে আরো অপমান করতো, তাদের আরো হেয় করে রাখতো, তাহলেও কিন্তু তারা চাপে থাকতো। যদি সেই সমাজও যেমন করে নাই, পুলিশ প্রশাসন আইন আদালত তা করতে পারতো। অর্থাৎ কোনোভাবেই তাদের উপর যে চাপটা দেওয়া দরকার, যে শাস্তি প্রয়োগটা করা দরকার, কোনটা করা দরকার যার ফলে তারা এখান থেকে সরে আসবে, তারা আমাদের সামাজিক কাঠামো বা আইনি কাঠামো সেটা নাই। কিন্তু এখানে তার রাজনৈতিক সহকর্মীরাই এখন তার উপর বড় ধরনের মানে চাপ সৃষ্টি করতে পারছে এবং এখন সে অসহায় এবং একা হয়ে গেছে। এই জন্যই সে এখন তার আত্মোপলব্ধি হয়েছে যে না, আমি কি করলাম, কি লাভ হলো, অন্যদের জন্য আমি নিজে মারামারি করতে গিয়ে আমার কি অর্জন হলো। এই যে তার আত্মোপলব্ধি, এটা সে ভালো করে বুঝুক। আমি অন্যান্য যারা এই সমস্ত দলীয় বা অন্যান্য অপরাধের চক্রের সঙ্গে জড়িত এসে আপাতত শক্তিমান হয়ে মনে করতেছে যে আমি অনেক কিছুই অর্জন করতেছি, সবাই এখন বুঝতে হবে একটা সময় কোন না কোনো ভাবে স্বাধীন প্রতিপক্ষ দিয়ে হোক বা অন্য কোনো ভাবে হোক তারা কোনটা হবে এবং এক সময় তারা একেবারে অসহায় এবং একা হয়ে পড়বে। অতএব তার আগে যেন তারা সচেতন হয় এবং তারা এই খারাপ পথে চলে আসে। আমরা ট্রাম্পের বর্তমান অবস্থা দেখে আমরা তাকে এটা বলবো যে তা সে একটা ভালো ফ্যামিলি ছিল, রাজনৈতিক পরিবারই ছিল। আমরা আশা করি ট্রাম্প একটা প্রান্তিক অবস্থা চলে এসেছে এবং সে দেখে যে নিজের কাছে এবং অন্য কাছে প্রমাণ করে যে আমরা খারাপ হয়ে গেল পরিস্থিতির কারণে, আমরা আবার নিজ গুণে নিজের চেষ্টায় আমরা ভালো হয়ে যেতে পারি। আমার মনে হয় ট্রাম্প একটা উদাহরণ রাখার জন্য চেষ্টা করে যাবে।
ওকে, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম, আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব এবং ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আপনারা যেসব কমেন্টস করেছেন ফেসবুকে সেগুলো নিয়ে আমরা আবারও ফিরে আসছি। আপনাদের আবারও বলছি, যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজ, এবিসি রেডিও FM 89.2 এই পেজে। এছাড়াও যারা ওর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, এখানে এসে জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, আসতে পারেন আমার পেজটিতেও www.facebook.com/kibria.rj kebria.rj। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। বেশ কিছু ফিডব্যাক আমরা পেয়েছি প্রিয় শ্রোতা, যারা ফেসবুকে লিখেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা আমাদেরকে মেইল করেছেন এবং একই সাথে যারা এসএমএস পাঠিয়েছেন। অথই লিখেছেন মিরপুর থেকে, ভাইয়া প্রান্ত একটি ভালো পরিবারের ছেলে হওয়ার পরেও এত খারাপ কাজ কিভাবে করলো, এই জন্য ওর এগুলো পাওনাই ছিল বলা যেতে পারে। রিপন উত্তরা থেকে লিখেছে, কিবরিয়া ভাই আমি মনে হয় প্রান্তকে চিনতে পেরেছি, ও ভয়ানক সব কাজের সাথে জড়িত এবং ওর এই পরিণতি সত্যি অবাক লাগছে। সাইদ গাজীপুর থেকে লিখছে, শুধু প্রান্তকে দোষ দেবেন না, যে সব বড় ভাইদের ইশারায় ওই সব খারাপ কাজগুলো করেছে তারা কোথায়? প্রান্ত তাদের নাম প্রকাশ করল না, অথচ তারাও ওর পাশে আজকে নেই। রূপনা চট্টগ্রাম থেকে লিখেছে, ভাইয়া ফেসবুকে দেখলাম JBSP সহ সব অনুষ্ঠান রাত 12টায় শুরু হবে, কেন ভাইয়া আমরা আর কত কষ্ট করে শুনব? ব্যাপারটা আসলে এরকম নয়, আপনারা যেহেতু রাত 11টা থেকে 2টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন, আমরা এই সময়ের মধ্যেই অনুষ্ঠানটাকে আরো প্রেসাইজ এবং আরো বেশি আকর্ষণীয় করে নিয়ে আসছি এবং আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যারা আমাদের সঙ্গে লম্বা সময় ধরে ছিলেন। আপনি ঠিকই বলেছেন, এখন থেকে জেবিএসবি, হ্যালোইড 920 এবং ডর এই তিনটি অনুষ্ঠানে শুরু হবে ঠিক রাত বারোটায়, বারোটা থেকে দুটো পর্যন্ত। মিলন যাত্রাবাড়ি থেকে লিখেছে, কিবরিয়া ভাইয়া, আমি রাজনীতি করার চেষ্টা করছি কিন্তু আজকের অনুষ্ঠান শুনে মনে হলো জীবনেও রাজনীতির ধারে কাছেও যাব না। আচ্ছা, বিভিন্ন রকমের কমেন্টস এসছে
তো প্রান্ত লিসনারদের উদ্দেশ্যে, যারা আপনাকে এতক্ষণ শুনলো, বিভিন্ন রকমের কমেন্টস করেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, বিশেষ করে যারা রাজনীতি করে? আপনার নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে কি বলতে চান?
এটাই বলবো যে অল্প বয়সে যাতে কেউ রাজনীতির সাথে না জড়ায়, আর অল্পতে মাথা গরম না করে, সবকিছুর লিমিট রাখা উচিত। লিমিট রাখলে বহু কিছু করা সম্ভব, বাট লিমিট ক্রস করে ফেললে পরিণতি ভালো হয় না।
যারা আপনাকে এখন হন্য হয়ে খুঁজছে, তারাও অনেকে এই অনুষ্ঠানটা শুনতে পারে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
তাদের উদ্দেশ্যে আমি ওদের অনেক ক্ষতি করছি, অবশ্যই ক্ষতি করছি, ক্ষতি না করলে তো ওরা আমাকে খুঁজতেছে না। তো তার জন্য আমি অনেক সাফারও করছি, ওরা আমার অনেক প্রবলেমও ক্রিয়েট করছে। তাও যদি ওদের ইচ্ছে থাকে আরো প্রবলেম ক্রিয়েট করতে, এখন তো আর এই জায়গায় আমার কিছু বলে, কিন্তু বাট আমি ওদের কাছে সরি, ঠিকই বলি, ওদের কাছে দুঃখিত হয়ে জন্য।
বাবাকে কিছু বলার আছে? বাবা মাকে?
হ্যাঁ, আব্বু এগুলো শুনলে হয়তো অনেক কষ্ট পাবে, যেহেতু আমি বাসায় সবসময় সবকিছু শেয়ার করতাম না। এখন এই জায়গায় আপনাদের যতটা শেয়ার করছি, আব্বু আমার সাথে এতটাও শেয়ার করা হয়নি, বাট হ্যাঁ অনেক কষ্ট করছে আব্বু, তো অনেক মাস্ট কষ্ট করছে। আম্মু সারাদিনই কান্নাকাটি এইসব ব্যাপারটা নিয়ে, এইসব নিয়ে এখন সারাদিনই কান্নাকাটি। ওই জন্য আব্বু আম্মুকে অনেক সরি বলবো, ফ্যামিলি মেম্বার অনেক সাফার করে, ওদের সরি বলবো, মানে পুরো ফ্যামিলিটা একটা আতঙ্কের ভেতর থাকে, সবাইকে সরি বলবো। আর চাইবো এরকম যাতে অন্য কোন ছেলের মা বাবা এইভাবে না কাটে।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে প্রান্তর জীবনের অপ্রিয় সত্য। কারো জীবনে প্রান্তর মতো না হোক, এই জন্যই আমাদের যাহা বলিব সত্য বলিব। আমরা এ পর্যায়ে আর যে রাজু গত সপ্তাহে যেসব চিঠি বা মেইল এসছে সেগুলোর মধ্যে থেকে যেকোনো একটি আমাদেরকে পড়ে শোনাবে, চলুন আমরা আর যে রাজুর কাছে যাই।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি কাজল, ঢাকা থেকে লিখছি। যাহা বলিব সত্য বলিব আমার খুব প্রিয় একটি অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি। এই অনুষ্ঠানে যেমন করে মানুষ তাদের মনের কথা শেয়ার করে, আজ তেমন করেই আমি আমার একটি ভুলের কথা স্বীকার করতে চাই, যা আমি কখনো কারো সঙ্গে শেয়ার করিনি। সেটা হচ্ছে, সংসারে অশান্তি ঝামেলা কম বেশি সব পরিবারেই থাকে, আমার পরিবারও ছিল, কিন্তু সেদিন একটু বেশি রেগে গিয়েছিলাম। স্ত্রীর সঙ্গে প্রচুর কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তার শরীরে হাত তুলি, জানি কাপুরুষের মতো কাজ করেছি আমি। তখন মনে হচ্ছিল সমস্ত জ্ঞান আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আজ মনে হচ্ছে আমি যা করেছি তা ভুল করেছে। বিশেষ করে স্ত্রীর গায়ে হাত তোলা আমার উচিত হয়নি। যত বাধা বিপত্তি আসুক না কেন, সংসারে যত ঝামেলাই সৃষ্টি হোক না কেন, তারপরেও স্ত্রীর গায়ে হাত তোলা ঠিক না। এই ভুলের জন্য আমি আমার স্ত্রীর কাছে ক্ষমা চাইছি। আমি জানি চরম অন্যায় আমি করেছি, আর সাথে সাথে এটাও চাইব যে আমার মতো এমন ভুল আর কেউ যেন না করেন।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু তোমাকে, এবং একই সাথে এই বন্ধুটিকে আপনার এই উপলব্ধির জন্য। প্রিয় শ্রোতা, আপনারা চাইলেও আমাদেরকে মেইল করতে পারেন, চিঠি লিখতে পারেন, চাইলে আমার ফেসবুকে এসে সরাসরি আপনারা লিখতে পারেন, কনফেস করতে পারেন, এই অনুষ্ঠানে আসতে চাইতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj ওকে, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের এই অনুষ্ঠানের সম্পর্কে যাবতীয় তথ্যাবলী পেয়ে যাবেন। আমরা আজকের মতো শেষ করতে চাই রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার ঠিক রাত বারোটায় আমি আর জে কিবরিয়া আরো একজন বন্ধুকে সাথে করে নিয়ে হাজির হব। সে হয়তো বলবে কি ভুল করেছিলেন, কেন করেছিলেন, এবং তার শাস্তি কি হয়েছিল। সেখান থেকে যেন আমরা এই শিক্ষাটি নেই, তার মতো ভুল আমরা না করি। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।